This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। মেঘলা আছে আপনার সাথে এই মুহূর্তে, আছে ঘড়িটাও বলে দিচ্ছে সময় এখন ঠিক রাত 10:37। আর বন্ধু থাকবো আপনার সাথে অনেকটা সময় জুড়ে, এ কথা তো বলবারই অপেক্ষা রাখে না। এবং আজকের দিনটি সম্পর্কে সবাই জানেন, আজ 24 এপ্রিল। গত বছর এই দিনটিতে রানা প্লাজায় খুব ব্যাপকভাবে খুব ভয়াবহ একটি ধ্বংসযজ্ঞ হয়ে গেছে এবং একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল, এবং সেই দিনটিরই আজকে 1 বছর পূর্তি হলো। এবং এই দিনটিতে বহু মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে, অনেকে এখনো পর্যন্ত নিখোঁজ আছে, এবং অনেকে কিন্তু সেই ভাঙার দুর্দশা থেকে এখনো অনেকে কিন্তু আবার ঠিক মতো দাঁড়িয়ে গেছেন, ঠিক মতো আলোর পথ রেখেছেন। এবং সেই কথাটি, মানে এই ঘটনাগুলোই মনে করিয়ে দেয় সেই কথাটাই যে অন্ধকারটা যত বড় দিনের আলো ঠিক ততটাই কাছে। তাই বন্ধু এইভাবেই আমরা সবসময় সবার পাশে থাকবো। আপনারা যেভাবে সাহায্য করেছিলেন, আপনারা যেভাবে এগিয়ে এসেছিলেন সেই মানুষগুলোর পাশে, সেইভাবেই সব সময় যেন আপনারা আমাদের পাশে, আমরা সবার পাশে, সবাই সবার সাথে যাতে থাকতে পারি এটাই কামনা। আজকে বন্ধু আমাদের এই অনুষ্ঠানটি সেই সব মানুষের প্রতি ডেডিকেট করছি। বন্ধু আছেন আমার সাথে, আমি সেটা জানি, কারণ আমাদের আমার সাথে এই মুহূর্তে কিভাবে কানেক্টেড হবেন সেটা বলার আগে অনেকে অনেক এসএমএস এবং কমেন্ট করছেন, তো আমি জানিয়ে দিই যে কিভাবে কানেকটেড হবেন আমার সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ দিয়েও লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। বন্ধু এই পেজটিতে দেখছেন যে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করা হয়েছে। তো বন্ধু প্লিজ এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি কিন্তু ইচ্ছে করলেই আমাদের প্ল্যাটফর্মে চলে আসতে পারেন, যখন তখন এসে আপনি শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার কথা, আপনার জীবনের কথা। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, যেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু এসএমএসটি আপনাকে অনেকবার করে করতে হবে। আর যে মানুষটির জন্য প্রতি বৃহস্পতিবারে সব বন্ধুদের এত উদ্গ্রীব, এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষা, সেই মানুষটি গুরু এহতেসাম যথাসময়ে স্টুডিওতে তো প্রবেশ করবেনই সেটা বলার অপেক্ষায় রাখছে না, এবং আজকে থাকছেন একজন নতুন অতিথি বন্ধু। এবং গুরু এহতেসামের মাধ্যমেই অবশ্যই জেনে নিব আজকের অতিথি বন্ধুর কী গল্প, কী গল্প নিয়ে এসেছেন, কী শেয়ার করতে চান উনি আপনাদের সাথে, সব কিছু শুনে নেব। তো গুরু এহতেসাম আছেন অফিসে, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে। তো বন্ধু আপনাকে একটু অপেক্ষা করতেই হবে, কিছু করবার নেই। এবং প্রথমেই আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে, রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার আপনি এসএমএস করবেন এবং সর্বাধিক এসএমএসকারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং বন্ধু আর একটা জিনিস জানাবো, যেটি হচ্ছে গত সপ্তাহে বলেছিলাম বারবার করে যে যারা সর্বাধিক ফেসবুকে কমেন্ট করবেন এবং সর্বাধিক এসএমএস করবেন 16260 তে, সেই দুইজন বন্ধুকে কথা বলার সুযোগ করিয়ে দিব গুরু এহতেসামের সাথে। তো গত সপ্তাহে সেটা আমরা পসিবল করতে পারিনি সময়ের অভাবে, কিন্তু অবশ্যই আজকে সেই দুইজন বন্ধু কথা বলার সুযোগ পাচ্ছেন গুরু এহতেসামের সাথে। এবং আজকেও সেই ধারাটাই অব্যাহত থাকবে, আজকেও বন্ধু অনেক অনেক কমেন্ট করবেন এবং এসএমএস করবেন। আজকে যেই দুজনকে আমরা নির্বাচিত করব তারা আগামী সপ্তাহে গুরু এহতেসামের সাথে কথা বলবার সুযোগ পাবেন। তো বন্ধু যত খুশি তত আমাকে এসএমএস করবেন এবং যত খুশি তত কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, এবং এই অপরচুনিটিটা নিশ্চয়ই আপনি হারাতে চাইবেন না। এবং অনেক কথাই বলে ফেললাম, তো এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানটি শুনেই ফিরে আসছি। প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
Thank you.
উফ বন্ধু, দিনের বেলা মানে সারাটা দিন কি অসহ্য রকমের গরম, তাই না? মনে হয় সাত মানে সপ্তাহের সাতটা দিনই ফ্রাইডে, এরকম মনে হয়। আর গ্রীষ্মের এই করতাপ কখনো কখনো অসহনীয় হলেও অপ্রত্যাশিত কিন্তু নয়, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই অপ্রত্যাশিতই লাগে। সব সময় আমার গরম খুবই অসহ্য লাগে, একদমই ভালো লাগে না, কিন্তু কিন্তু তারপরে কিছু করার নেই, মেনে নিতেই হচ্ছে, মেনে নিতেই হবে। তো বন্ধু, কিছুই করার নেই। আর যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আপনি শুনছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা আছি আপনার সাথে একদমই লাইভ, এবং একটু পরে লাইভ সংযুক্ত হবেন আপনারই সাথে গুরু এহতেশাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধুও। এবং ফেসবুকে যারা ভিজিট করছেন তারা কিন্তু অলরেডি আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দেখে ফেলেছেন, এবং অনেক বন্ধু লাইক করছেন আর কমেন্ট করছেন, এবং পোস্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রাণা ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি শাওন। শাওনকে নিয়ে আপনার মনের যত কথা সব আমাদের কাছে লিখে পাঠান। আপনার কোনো কথা মনের কথা হতে পারে, এবং আপনার কোনো জিজ্ঞাসাও থাকতে পারে, সব কিছুই বন্ধু লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। এবং গুরুর কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্নটি করতে পারেন। উই উইল হ্যাপি টু অ্যান্সার অফ ইউর এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ, ওকে? সো নো প্রবলেম। এবং নিয়মগুলো আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি পাঠাবেন, SMS এবং কমেন্ট করবেন কিভাবে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর বন্ধু, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু, আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এখানটিতে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 3,99,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানটিতে যে আমাদের রিসেন্ট ফটোগ্রাফ আপলোড করা হয়েছে, রিসেন্ট যে পোস্ট আপলোড করা হয়েছে সেখানটিতে আমাদের অতিথি বন্ধুর ফটো তো আছেই এবং পোস্টও দেওয়া আছে, এবং সেখানটিতে অনেক বন্ধু লাইক করছেন, কমেন্টও করছেন। এবং যদি চান বন্ধু, আপনি পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। সো যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তারা হচ্ছেন শাহত আহসান রিদ, লিখেছেন গুরু কবে আসবে, কবে আসবে মানে উনি তো অলরেডি অফিসে চলেই এসেছেন এবং স্টুডিওতে একটু পরেই উনি চলে আসবেন, সো নো ওয়ারিস। অ্যান্ড ইফতেখার আহমেদ ইলিয়াস লিখেছেন, দিস ইজ ইফতেখার ফ্রম দুবাই, আসসালামু আলাইকুম গুরু, কেমন আছো মেঘলা আপু? মেঘলা আপু আজকের গেস্ট শাওন আপুকে অনেক ভালো লাগছে, ওকে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইফতেখার, যে এত দূর থেকে আপনি আমাদেরকে শুনছেন। অ্যান্ড সালামটা গুরু এহতেশামকে পৌঁছে দিলাম। আছেন এই মুহূর্তে তারিফ বিন জিহাদ, ওকে? উনি আমাদের আজকের অতিথি বন্ধুকে অনেক পছন্দ করেছেন সে কথাটি লিখেছেন, এবং তানভীরও যুক্ত হয়েছেন। আছেন এই মুহূর্তে আরো অনেক বন্ধু, যেমন আছেন সুমন, উনি যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে আছেন। আছেন সম্রাট জিয়া ফরিদপুর থেকে, এবং আছেন এই মুহূর্তে, ওকে, কলিও যুক্ত হয়েছেন, রাবিয়া শিবচর থেকে আছেন, লিখেছেন যে আমি গুরুকে অনেক ভালোবাসি। এবং আছেন ইমান, ওকে, এনামুল হক যুক্ত হয়েছেন আমার সাথে। এবং আছেন রাজীব কিশোরগঞ্জ থেকে, লিখেছেন আই লাইক ঢাকা এফএম। আরেকজন বন্ধু আছেন শামীম মাহবুব, লিখেছেন মেঘলা আপু তুমি কেমন আছো? কে বন্ধু, আমি অনেক অনেক ভালো আছি, এবং যখন আমি অনিয়ারে থাকি তখন আমি আমার মানে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। আমার তখন সেই মুহূর্তটাতে, এই মুহূর্তটাতে বেসিক্যালি আমার কিছুই মনে হয় না, মন খারাপ হয় না, আমি এই সময়টাতে রিয়েলি খুব ভালো থাকি, খুব এনজয় করি। বুঝতে হবে বন্ধু বলে কথা, বন্ধুর সাথে থাকলে মন তো ভালো হবেই, এটা খুবই স্বাভাবিক। এবং বন্ধু, এর মাঝে জানিয়ে দিতে চাই আপনাকে যে SSC ও দাখিল দিয়েই ঘরে বসে সময় নষ্ট না করে প্রায় 6,500 জন সাইফুর্সে 2 মাসের ইংলিশ কোর্স করছে, এর ফলে কাঙ্ক্ষিত ভার্সিটি বা মেডিকেলের চান্স পাওয়া খুবই সহজ হবে। সো বন্ধু, আপনিও ঘরে বসে না থেকে সাইফুর্সের এই কোর্সটি করে ফেলুন, এবং বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432011 এই নাম্বারটিতে। এবং আছেন এই মুহূর্তে ফেসবুকে আমার সাথে প্রিন্স রিপন, ওকে? আছেন এই মুহূর্তে ফারুক হোসেন, ওকে, উনি আমাদের বন্ধুদেরকে বন্ধুটিকে আমাদের অতিথি বন্ধুকে ওয়েলকাম করেছেন এবং আছেন এই মুহূর্তে সাদাত বাবু, মেহেদী হাসানা যুক্ত হয়েছেন, আছেন সাইম আহমেদ, রাসেল মামুন যুক্ত আছেন এবং আছেন তানভীর হাসান সজীব, মানিক প্রীতম আছেন, হ্যালো ফ্রেন্ডস লিখেছেন এবং আকাশ রনি যুক্ত হয়েছেন এবং আছেন আরো অনেক অনেক বন্ধু। আর বন্ধু আপনি অবশ্যই 16260-তে SMS করবেন যত খুশি তত, এবং অবশ্যই ফেসবুকে ভিজিট করবেন এবং আমাদেরকে লিখবেন আপনার মনের যত কথা আছে তত। তো এই মুহূর্তে আছেন বিলাস, লিখেছেন যে ওনার গার্লফ্রেন্ডের সাথে ওনার ঝগড়া লেগেছে, সে কথাটি এখানটিতে লিখেছেন এবং ওনার খুব মন খারাপ, ওনার গার্লফ্রেন্ড ওনাকে কেন জানি বুঝতে চায় না। বন্ধু আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলবেন যে আই এম বেটার দেন ইয়োর এক্স অ্যান্ড বেটার দেন ইয়োর নেক্সট, সো আই এম দ্য বেস্ট, ওকে, রিয়েলি ইউ আর দ্য বেস্ট। সো এই জিনিসটি আপনি আপনার গার্লফ্রেন্ডকে বুঝিয়ে দেবেন। এবং এই মুহূর্তে আছেন ইমন আলমগীর ঢাকা ইউনিভার্সিটি থেকে, আছেন আমিন হেলালি এবং আছেন নিশাত দাস্তগীর, সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার সাথে এই মুহূর্তে। এবং অবশ্যই বন্ধু আর একটু সময় পরে গুরু এতেসাম চলে আসবেন আপনারই কাছে, সো আপনার যত কথা আছে রেডি করে রাখুন এবং আমার কাছে পাঠাতে থাকুন, সো আমি সেটা পৌঁছে দেব গুরুর কাছে, ওকে। সো এই মুহূর্তে চলে আসি, মানে চলে আসি না শুনে আসি, শুনে চলে আসবো আপনারই কাছে, একটি গান শুনবো আর কি। তো গানটি শুনবার পর পরই আপনার কাছে ফিরে আসবো এবং আপনি কিন্তু কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই আছেন আমার সাথে এই মুহূর্তে, সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি SMS এবং কমেন্ট দেখে। তো ওয়েলকাম করে নিচ্ছি আপনাকে প্রাণা ভালোবাসার বাংলাদেশে, আপনি শুনছেন ঢাকা FM 90.4, মেঘলা আছে আপনার সাথে। এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরু এতেসামের জন্য, তাদেরকে আরও একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ আমি আর একটু পরে ওয়েলকাম করব গুরু এতেসামকে। এবং এর মাঝে বন্ধু আপনাকে জানিয়ে দিতে চাই যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান, তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি 16260-তে যত খুশি ততবার SMS করবেন এবং সর্বাধিক SMS-কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4-এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। সো বন্ধু আর অত্যাধিক জানিয়ে দিতে চাই যে কিভাবে কানেক্টেড হবেন এই মুহূর্তে আমাদের সাথে, সেই নিয়মগুলো হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস দিয়ে, আপনার লোকেশনটি লিখবেন স্পেস দিয়ে, আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু এই পেজটিতে এসে আমাদের যে পোস্ট আপনি দেখতে পাচ্ছেন সেই পোস্টটি অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর এই মুহূর্তে আর কথা আমি বাড়াতে চাই না, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে
যেমন
কেউ কেউ আছেন দুবাই থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে এবং কেউ আছেন সিঙ্গাপুর থেকে, সব বন্ধুরাই কানেক্টেড আছেন এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে তো বরাবরের মতো সবসময় যুক্ত আছেনই। তো সবাই জানতে চেয়েছেন এবং অপেক্ষা করছিলেন বিশেষ করে আপনার জন্য এবং জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন।
আমি ভালো আছি এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। বন্ধু এটা তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
এবং এই কথাটা যখন বলেন আসলে এতই ভালো লাগে, যে ভালো লাগাটা আসলে কিছু কিছু জিনিস আছে, কথা আছে যে হৃদয় ছুঁয়ে যায়, তো জিনিসটা আসলে এরকমই হৃদয় ছুঁয়ে যাবার মতো। তো অনেক বন্ধুই আছেন আমার সাথে এই মুহূর্তে, মানে আমাদের সাথে যুক্ত আছেন, যেমন আছেন আমিন হেলালি এবং যুক্ত আছেন এই মুহূর্তে খালিদ হাসান হৃদয় এবং ব্যাক CDM এর স্টাফ আসিফও আমাদের সাথে যুক্ত আছেন এবং লিখেছেন যে গুরু আপনি আপনার কণ্ঠকে যতখানি ভালোবাসেন তার থেকে হাজার গুণে ভালোবাসি আমি আপনার কণ্ঠকে এবং তার থেকেও আপনাকে বেশি ভালোবাসি।
এই পাওয়াগুলো অদ্ভুত, জীবন হিসেবে জীবনের অর্থটাকে অন্য এক উচ্চতায় নিয়ে যা। আসলে জীবনে হয়তো কোনোভাবে কোনো পুণ্যের কাজ করেছিলাম যা সিফ বা ওদের কালিগ। ইনফ্যাক্ট এই এটা একটি চিঠি আকারে আমার কাছে এসেছিল যেটা আমি আপলোড করেছি আমার ফ্যান গ্রুপে। এবং আজকে একটা ইনফরমেশন পেয়েছিলাম, রুম্মন নামের একটা ছেলে বলছিল যে গুরু আপনি যখন অসুস্থ হন এবং হসপিটালে যখন আপনি অ্যাডমিট ছিলেন তখন আপনার জন্য আমি যদিও ধর্মকর্ম সেভাবে করা হয়ে ওঠেনি, এর আগে নামাজ হয়তো সেভাবে কখনো পড়তাম না, বিশ্বাসের জায়গাতেও আমার একটু প্রবলেম ছিল এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে, কিন্তু আপনার এই অসুস্থতার খবর শুনে আমি নামাজ পড়ি। ইনফ্যাক্ট সেদিন থেকে নামাজ পড়া শুরু করি, আজ অবধি এখন পর্যন্ত আমি পাঁচক্ত নামাজ পড়ছি এবং নামাজটা আমি ছাড়িনি। এইটা এসব কিছু ব্যাপার দারুণ এক আবেশ ছড়িয়ে যায় এবং জীবনটাকে আসলেই মনে হয় যে অন্য এক উচ্চতায় পৌঁছে যায় এসব মানুষের সাথে যখন এই ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ তৈরি হয়।
এক্স্যাক্টলি তাই। এবং এই মুহূর্তে আছেন ফেসবুকে আব্দুর রহমান, আছেন এই মুহূর্তে সুমাইয়া আক্তার তনু, এবং গুরু গত সপ্তাহে বলেছিলাম মনে আছে নিশ্চয়ই যে যারা ফেসবুকে এবং এসএমএস এ সর্বাধিক এসএমএস বা কমেন্ট করবেন তাদেরকে কিন্তু আজকে তাদের মধ্যে থেকে দুইজনকে আমরা সিলেক্ট করব এবং ফোনে কথা বলার সুযোগ পাবেন আপনার সাথে।
এক্স্যাক্টলি, আমরা তাহলে কিছু টেক্সট আমরা নিতে থাকি ফাঁকে। আমরা চাইবো যে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট বারুই সে ফোনে নেওয়ার চেষ্টা করবে এবং আমরা দেখি যে প্রথম কার সাথে আমরা ফোনে যুক্ত হতে যাচ্ছি পানা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে।
ওকে, আমরা ফোনে নিতে ট্রাই করছি সেই সৌভাগ্যবান বন্ধু দুজনকে। তো এর মধ্যে আমি কিছু এসএমএস এবং কমেন্ট পড়েই নিই। এই মুহূর্তে আছেন আমার সাথে হুমায়ুন নীল, মোহাম্মদ দুর্জয় যুক্ত হয়েছেন, আছেন সামিয়া জামান, তানভীর হোসেন সজীব যুক্ত আছেন এবং আছেন জুয়েল রানা। এবং গুরু, এটা কিরকম মনে হয় যে একটা মানুষ বিভিন্ন ভাবে কিন্তু আবির্ভূত হয়, বাবা মার সাথে একরকম, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে একরকম, বাচ্চার সাথে আরেক রকম, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেকগুলো রূপ আছে তাই না? মানে এরকম জিনিসটা মানে জিনিসটা কিরকম হয়, মানে ফ্যাক্ট অফ লাইফ, খুব ফানি করে যদি বলি যে পাঁচটা আপেলের দাম 60 টাকা, অ্যাপল ফাইভ এর দাম 60,000 টাকা, পজিশন ম্যাটার্স।
যে উদাহরণ তুই দিলি, এখন আমি উত্তর দিব নাকি তোর জন্য, তোর দিক উত্তরের জন্য তাকিয়ে থাকবো তাই চিন্তা করি
না। আমি অবশ্যই সব কথা বলি আপনার কাছে।
আমার মনে হয় আমরা ফোনে অলরেডি পেয়েছি, আমি তোর প্রশ্নের উত্তরে অবশ্যই আসবো মেঘলা, তার আগে আমি ফোনে যুক্ত হতে যাচ্ছি প্রথম যে ব্যক্তি তার সাথে। হ্যালো, আসসালামু
আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি আমি ভালো আছি, আপনি আপনি ভালো আছেন?
হ্যাঁ।
কে বলছেন, কোথেকে বলছেন? আপনি ছিলেন গত সপ্তাহে আমাদের যে অনুষ্ঠানটি সেখানে আপনি টেক্সট পাঠিয়েছিলেন, আপনার টেক্সটের পরিমাণ ছিল সবচাইতে বেশি। সত্যি সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা আমরা সত্যি আপনার প্রেজেন্সে এখন অনেক ভালো অনুভব করছি। আপনি অনুষ্ঠান নিয়ে কিছু বলুন ফাহিম। জি, আপনি আপনার এই পছন্দের অনুষ্ঠানটিকে নিয়ে যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে প্লিজ শেয়ার করুন আমাদের সাথে।
বুধবার আছে, মঙ্গলবার আছে এবং বৃহস্পতিবার, এটা আমি প্রতিদিন প্রত্যেক সপ্তাহে শুনি। তারপরও যে আমার বন্ধু ফ্রেন্ড যারা আছে তাদেরকেও বলি যে আমার এটা শুনছে, তারা শুনে।
ফাহিম, আপনার ব্যক্তি জীবনের কথা কিছু বলুন যেগুলো আমরা একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। এখন আমাদের সাথে ফোনে আছে ইনফ্যাক্ট ফাহিম বংশাল থেকে, যে আপনার নিজের ব্যক্তি জীবনের কিছু যদি শেয়ার করতে মন চায় আপনি আমাদের সাথে বলতে পারেন। যে আপনার পরিবারে কে কে আছেন? আপনার পরিবারে কে কে আছেন অথবা ব্যক্তিগত অন্য কোনো তথ্য যদি আমাদের কাছে। আহা, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আমরা চেষ্টা করি পরবর্তী বন্ধুকে ফোনে নেয়ার, যদি সম্ভব হয় ফাহিমকে আবার আমরা রিকানেক্ট করার চেষ্টা করব। এই ফাঁকে কিছু টেক্সট আমরা নিয়ে নিই মেঘলা।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই কানেক্ট হয়ে যাচ্ছেন। আছেন মোহাম্মদ শাহিন আলম, লিখেছেন হাই মেঘলা ব্র্যান্ড গুরু, কেমন আছেন, কেমন আছেন আপনারা, এটাই জানতে চেয়েছেন। এবং আছেন এই মুহূর্তে মোশাররফ হোসেন, লিখেছেন মেঘলা আপু এবং গুরু আমার সালাম নেবেন। শরীফুল ইসলাম সাকিবও যুক্ত হয়েছেন, লিখেছেন যে আমি উনি আমাদের প্রোগ্রামের রেগুলার লিসেনার। সাইফুল ইসলামও আছেন, আছেন এই মুহূর্তে আওলাদ হোসেন সুমন, আছেন ওয়াসিফ যুক্ত হয়েছেন এই মুহূর্তে, আলামিন খান স্বপন এবং আছেন তৌসিফ রাইহান, কাউসার হামিদও যুক্ত আছেন এবং লিখেছেন যে গুরু আমার এসএমএস গুলো কেন পড়া হয় না, কেন কেন কেন।
এই ধরনের অবজেকশন কিন্তু প্রায়ই আসে, বাট আমি জানি যে থাউজেন্ডস অফ টেক্সট এখানে আসে, কোন ক্ষেত্রে 14,000, 15,000, 16,000 টেক্সট থাকে। মেঘলার ক্ষেত্রে অনেক সময় হয়তো টাফ হয়ে যায় যে এর মধ্যে কোন টেক্সট গুলো সে পড়বে। ইনফ্যাক্ট কোনো পছন্দের ব্যাপারও এখানে থাকে না, তাই তো মেঘলা? র্যান্ডমলি আমরা সিলেক্ট করি এবং সেই টেক্সট গুলো আমরা শেয়ার করি আমাদের বন্ধুদের সাথে, বাট আমরা প্রত্যেকটা টেক্সট কিন্তু গো থ্রু করি আফটার দ্য প্রোগ্রাম। এটাই হচ্ছে বড় ব্যাপার, এবং সেই অনুযায়ী আমরা নিজেদের স্ট্র্যাটেজি এবং আমাদের প্রোগ্রামের পরবর্তী কর্ম পরিকল্পনা গুলোকে সাজিয়ে তুলি। আমরা এখন ফোনে যুক্ত হতে যাচ্ছি দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তির সাথে মোস্ট প্রবাবলি, এবং আমি মনে মনে চাইবো যাতে করে ফোনটা ডিসকানেক্ট না হয় এবার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আমরা ফোনে যুক্ত হতে যাচ্ছি দ্বিতীয় ব্যক্তির সাথে যিনি সর্বোচ্চ সংখ্যক টেক্সট পাঠিয়েছিলেন গত অনুষ্ঠানে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা আপনার কণ্ঠ শুনবার জন্য অপেক্ষায় আছি। জি জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নতুন বাজার থেকে বলছি।
জি, অনেক ভালো আছি। নতুন বাজার থেকে আমাদের এক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন।
আপনি প্রতিদিন লেখেন আর?
জি জি, বলুন।
উনি আমাদের রেগুলার লিসেনার।
ইয়া, আপনি রেগুলার লিসেনার, এবং সেই সাথে আমাদের এই জি, আপনার কথা আমরা শুনতে চাচ্ছি। আপনি বলুন যে আপনার অনুষ্ঠান নিয়ে যদি কোনো ফিডব্যাক থাকে, অনুষ্ঠানটিকে ঘিরে যদি কোনো পরামর্শ থাকে আপনার, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। নতুন বাজার থেকে আমাদের এই বন্ধু এখন ফোনে আছেন, এবং আমরা তার কাছ থেকে তার মনের আমরা আবার চেষ্টা করব অনুষ্ঠানের শেষের দিকে আবার ফোন নেওয়া যায় কিনা, এবং সেই সাথে টেকনিক্যাল টিমের যারা আছে তাদেরকে অনুরোধ করব। ফোনের লাইন ইন সাম এক্সটেন্ট আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না, সেটার জন্য ব্যবস্থা করা হয় টেকনিক্যাল সেই সাপোর্টটা যেন থাকে, সেই ব্যাপারে চেষ্টায় থাকবে। মেঘলা, আমরা আরো কিছু টেক্সট নিই, টেক্সট নিয়ে ফিরে আসবো আজকের আমন্ত্রিত অতিথিকে নিয়ে, যিনি আর কিছুক্ষণ সময়ের মধ্যে হট সিটকে অলঙ্কৃত করতে যাচ্ছেন।
এক্স্যাক্টলি আছি এই মুহূর্তে মোহাম্মদ আশরাফুল, উনি যুক্ত হয়েছেন, লিখেছেন যে কি হবে আজকের ভালোবাসার বাংলাদেশে, হাসি নাকি কান্না, সেটা শোনার জন্য বন্ধু আপনাকে অপেক্ষা করতেই হবে, এবং শুনতেই থাকুন, আমাদের সাথেই থাকুন, ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন, এবং এখন চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ, যেখান থেকে আছি আমি মেঘলা, এবং আছেন গুরু ইতিশাম, এবং আজকের বিশেষ অতিথি বন্ধু শাউন। তো বন্ধু, অবশ্যই আপনি আপনার মনের খবর খবর এবং আমাদের প্রোগ্রাম রিলেটেড যে সমস্ত কথা জানবার আছে সবকিছুই আপনি লিখে পাঠিয়ে দিবেন, এবং পাঠানোর যে ওয়ে সেটা আমি জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের অনুষ্ঠান মিস করে যান তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, সো আপনি ইচ্ছে করলে যখন তখন সেই ওয়েবসাইট থেকে প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন। সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, এবং এই ওয়েবসাইটে ঢুকলে আপনি কিন্তু বন্ধু দেশের বাইরে থেকেও লাইভ শুনতে পারবেন আমাদের স্টেশনটি, সমস্ত প্রোগ্রামই আপনি শুনতে পারবেন। এবং অনেক বন্ধু আছেন, মোহাম্মদ হাসান মাসুমও যুক্ত আছেন, জানিয়েছেন গুরু কেমন আছে, এবং আরেকজন বন্ধু জানিয়েছেন যে ওনার বিয়ে করতে খুব অনীহা, উনি বেসিক্যালি ভয় পান এটাই জানিয়েছেন।
এটির বিকল্প কোনো পন্থা বা বিকল্প কোনো ওয়ে আউট নাই, আসলে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যেদিন পর্যন্ত তার কনফিডেন্স লেভেল অপটিমাম একটা জায়গাতে না আসে, আর ওই সেটি আসলে সে অটোমেটিক্যালি বিয়ে করার আগ্রহটা তার মনের মধ্যে দানা বাঁধবে।
ওকে, এই প্রসঙ্গে আমি একটা নিউজ পড়তে চাই। আজকে নিউজ পেপারে দেখলাম যে বিয়ে করার অনীহাতে উনি নকল সংসার পেতেছেন, এরকম সেটা বাজার থেকে মনের মতো স্বামী সন্তান কিনে নিজের পরিবার সাজিয়েছেন মার্কিন তরুণী সুজানে। ওকে, তাদের নিয়ে বিভিন্ন দেশেও ঘুরতে গেছেন, আসলে তার স্বামী সন্তান রক্ত মাংসের মানুষ নন, এটা হচ্ছে পুতুল।
এতটুকু পর্যন্ত ঠিক আছে যদি এটা ফান হিসেবে থাকে, না বাট ইন্ডিয়াতে যে খবরটা শুনলাম সেটা সত্যি চমকিত হবার মতো, যে তারা পারমিটেড করতে যাচ্ছে লিভ টুগেদার, এই ব্যাপারটা অবশ্যই যদি হয়ে যায় সমাজ আসলে সেই ব্যালেন্সের ওই জায়গাতে থাকবে বলে মনে হয় না, এবং সমাজের এই অলিগলি দিয়ে হয়তো যে খারাপ বিষয়গুলোকে আমরা চিন্তা করছি সেই জিনিসগুলোর অনুপ্রবেশ প্রবেশ ঘটবে। আমরা অনুষ্ঠান শুরু করতে যাব তার আগ দিয়ে খুব বেশি মাত্রায় নস্টালজিক এটা চিন্তা করে যে এই দিনে বছর খানেক আগে আমরা আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি রানা প্লাজার সেই সেই ডিজাস্টারের ভেতর দিয়ে, এবং সবচাইতে বেশি করে মনে পড়ছে যাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম মেঘলা যে আপনারা চলে আসুন, আমাদের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন সেই ভাই বোনদের যারা বেঁচে আছেন তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য। এবং স্পষ্টই অনুভব করতে পারছি যে সবার কি পরিমাণ কন্ট্রিবিউশন ছিল সেখানে, মেঘলা তুই অবশ্যই মনে করতে পারবি যে সেখানে কিন্তু তারা রীতিমতো রক্ত দেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে চেষ্টা করছিল এবং বলছিল যে এত দূর দূরান্ত থেকে এসেছি ওনার আহ্বানে সাড়া দিয়ে অবশ্যই আমি আমার রক্ত ডোনেট করতে চাই, যদি আমাদের নির্দিষ্ট গ্রুপে কিছু রক্তের প্রয়োজন আর ছিল না তারপরও মানুষের এই রকমের আহাজারি ছিল রক্ত দেবার জন্য। তো হান্ড্রেডস অফ ব্যাগ আমরা রক্ত কালেক্ট করেছিলাম এবং সেইটি আবার জাপান বাংলাদেশ মৈত্রী হসপিটালের মাধ্যমে আমরা সেটি হ্যান্ডওভার করেছিলাম সাভার সেই জায়গাতে গিয়ে। এই বিষয়গুলো অনেক বেশি করে মনে পড়ছে এবং বাইরের ওয়েদারও আসলে সেই অর্থে ভালো না, 40+ সেলসিয়াস আমরা দেখছি যে তাপমাত্রা পুরো ঢাকা শহর ঘামে ঝরছে, যতটুকু ইনফরমেশন যে লাস্ট 50 ইয়ার্স এরকম তাপমাত্রা অনুভূত হয়নি। সব মিলিয়ে এরকম পরিস্থিতি, এর মধ্যে আমরা এখন আমন্ত্রণ জানাতে যাচ্ছি আজকের হট সিট যিনি অলঙ্কৃত করেছেন তাকে, আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ গুরু।
কেমন অনুভব করছেন ফাইনালি ইউ আর অন হট সিট?
আমি আসলে খুবই অবাক হয়েছি, আমি কখনোই আপনাদের এই প্রোগ্রামটা শুনিনি, ইভেন আমার রেডিও কখনো শোনা হয়নি। তো আমি গতকাল আগের দিন রাতে আমি শুনছিলাম ফর দ্য 5 মিনিটস, লাস্ট 5 মিনিট, দেন আমি SMS করি, এবং আজকে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার কাছে একটা ফোন আসছে, আমি আসলে বুঝতেই পারছিলাম না, বললো ঢাকা FM থেকে, আমি আসলে ভুলেই গিয়েছি ঢাকা FM নামে কোনো FM আছে বা রেডিও আছে। দেন আমি উনি বলছিলেন যে আপনি মনে হয় ঘুমোচ্ছেন, আপনাকে 5 মিনিট পরে ফোন দিব, আমি আবার ঘুমিয়ে পড়ি, পরে ঘুমানোর পর আবার আমার কাছে ফোন আসে, দেন আমি বুঝতে পারি যে আসলে আমি যে SMS করেছিলাম কালকে সেটারই ফিডব্যাক। তো আমি তো খুবই কি বলবো, এটাই আমার ফার্স্ট কোনো লাইভ প্রোগ্রামে আসা, আমার খুব ভালো লাগছে।
এটা একটা মেসেজ আসলে আমাদের লিসেনার্সদের জন্য, তারা অনেকে চিন্তা করে যে আমরা যদি যদি পুরাতন লিসেনার্স না হই, আমরা যদি নতুন নতুন কানেক্টেড হই, সেক্ষেত্রে আমাদের হট সিটে বসবার কোনো সম্ভাবনা থাকে কিনা। আসলে বিষয়টা এইরকম যে আমরা র্যান্ডমলি সিলেক্ট করি থাউজেন্ডস অফ টেক্সটের ভেতর দিয়ে, যারা সিলেক্টেড হন ফর্চুনেটলি তাদের মধ্যে থেকেই কয়েকজনকে আমরা অবজারভেশনে নিই, তার মধ্য থেকে ফাইনালি জাজ প্যানেল একজনকে সিলেক্ট করেন, যেভাবে আজ সিলেক্ট হয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি। আপনার নাম এবং ছোট্ট করে পরিচয়টা যদি একটু বলে দেন।
জি, আমি শাওন, আমি আমার হোম টাউন বরিশালে, আমি বড় হয়েছি বরিশালে, আমার ছোটবেলাটা আমার নানুর কাছে কেটেছে, ছোটবেলাটা আমার খুবই কি বলবো, আমি খুবই ইন্টারেস্টিং ছিল আমার জন্য, এখন যখন মনে পড়ে তখন মনে হয় যে এটা কি আমি ছিলাম, আমার ছোটবেলা ছিল, আমি খুব মিস করি, মনে হয় যে সবগুলো মানুষের জন্য এরকম ছোটবেলাটা হওয়াটা খুবই দরকার। আমি যেমন যখন যা চাইতাম, যখন যা ইচ্ছে হতো ছোটবেলায় তাই করতাম, এবং এই বিষয়গুলো এখনো আমার মধ্যে আছে, এর জন্য মাঝে মাঝে আমাকে অনেক বেশি প্রবলেমে পড়তে হয়, বাট আমি ওই জায়গাটা থেকে এখনো নড়ছি না। আমার মনে হচ্ছে আমি এখন রিক্সায় ঘুরবো, আমি সারাদিন দেখা যাচ্ছে আমি রিক্সায় ঘুরছি, আমি আমার মনে হচ্ছে আমার আজকে আমি সারাদিন বই পড়বো, আমি রুমে দরজা লাগিয়ে আমি সারাদিন বই পড়ছি, এই ব্যাপারগুলো আমার জন্য ভালো লাগে, কিন্তু অনেক সময় আবার এই ব্যাপারগুলোর জন্য অনেক প্রবলেমও হয়।
আপনি কি এখনো মনে হচ্ছে ছোটবেলার সেই দিনগুলোতে সেই জীবনটাতে আটকে আছে আপনার জীবন, এরকম কিছু কি মনে হয়?
আমার মনে হচ্ছে আমি এখনো ওই জায়গাটাতেই আছি, আমি বড় হব না কখনো।
চলুন আমরা দুজন মিলে একসাথে ঘুরে আসি আপনার সেই পেছনের দিনগুলোতে, যেখানে আপনার শৈশব, যেখানে আপনার জীবনের সবচেয়ে ভালো লাগা মুহূর্তগুলো মিশে আছে।
আমার যতটুকু মনে পড়ে আমি খুবই মিষ্টি ছিলাম ছোটবেলা দেখতে।
ও, দেখতে প্রসঙ্গ যখন আসলো মেঘলা, আজকে তুই অবশ্যই শাওনের বর্ণনা দিবি, কিন্তু অনেক সময় নিয়ে দিবি।
এখনকার সাথে আমার ছোটবেলার ছবি দেখে আমি আসলে নিজেকেই চিনতে পারি না, মনে হয় যে এই আমির সাথে আমার ছোটবেলার আমিটা মিলছে না।
শাওন টু দি পাওয়ার 15 এভাবে মাল্টিপ্লাই করে নিবি, ঠিক আছে? বাট সময় নিয়ে বর্ণনা দিবি, কারণ আমার সামনে যে শাওনকে আমি দেখছি তার যেহেতু বর্ণনা কাজটা বরাবরই তুই করিস, তাই আমি আগে ইনস্ট্রাকশন দিয়েছি এবং কন্ডিশন অ্যাপ্লাই করেছি যে অবশ্যই সময় নিয়ে দিবি, বিকজ শি ডিজার্ভস।
আমি বর্ণনা দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে উনার সাথে বিশেষ একজন মানুষের চেহারার খুব মিল আছে,
কিন্তু ছবিতে সেটা রিফ্লেক্ট হচ্ছে না। যারা ফেসবুকে দেখছে তারা আবার ডিফার করতে পারে গুরুকে একটু বাড়ায়া বলতেছে কিনা, কারণ আমি ছবিটা দেখলাম সেখানে সেইভাবে রিফ্লেক্ট হয়নি। এনিওয়ে আমরা মূল অনুষ্ঠানে আসতে চাই, ছোট্ট করে একটু বর্ণনাটা দিয়ে নে।
ওকে, খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পরেছেন, মেরুনের কালারটা এখানে বেশি প্রাধান্য পেয়েছে, আর খুব সুন্দর একটা কাজ করা ইয়োকটা অনেক সুন্দর অফ হোয়াইট কালারের, অ্যান্ড বয় কাট চুল খুব সিম্পল সাজগোজ করছেন, একদমই সাজ না, খুবই সিম্পল, এবং সাথে ম্যাচ করে মেরুন কালারের একটা ব্যাগ নিয়েছেন এবং খুবই প্রিটি লাগছে।
মুখে যে পরিমাণ চর্বি আছে গোটা শরীরে তা নাই,
না
না, আমার একটু মিল লাগছে, আমার মনে হয় না যে ফেসের সাথে সেই জিনিসটা আছে, বাট যা আছে সব মিলিয়ে দ্য হোল প্যাকেজ of a sound, this is really good to see. সকল প্রশংসা সৃষ্টিকর্তার যিনি এত সময় নিয়ে এত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন তাকে। আমরা চলে আসছি,
যদি জানতাম যে আমাকে নিয়ে এরকম কিছু হবে, আমি সত্যি মানে আমি কি বলবো, আমি ঘুমিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল যে 10টার মধ্যে আসতে, আমি ঘুমাচ্ছিলাম দেন আমি জাস্ট আসার ঠিক 5 মিনিট আগে আমি রেডি হয়েছি, আমার ইভেন আমার ড্রেসটা আয়রন করাও নেই, আমি জাস্ট ফেলে রেখেছিলাম, আমি ফেলে রাখা ড্রেস পরে এসেছি। আমি যদি জানতাম আমাকে নিয়ে এরকম কিছু হবে আমি অবশ্যই ভালো কিছু পরে আসতাম। এনিওয়ে এরপর যদি কোনো চান্স হয় আমি অবশ্যই ভালো কিছু পরে আসবো, যাতে আমাকে আরো বেশি রিফ্লেক্ট করা যায়।
এর বেশি রিফ্লেকশন কারে বলে আমার জানা নাই, যেভাবে আমি বিশেষণ বা প্রেজ ওয়ার্ড দিয়ে কথাগুলো বলছিলাম, শাওন আমরা বলছিলাম আপনার জীবনের কথা, স্পেশালি যেখানে আপনার জীবনটা আটকে আছে, আপনার শৈশব, আপনার কৈশোর এবং কৈশোর থেকে জৈব যৌবনের এই সন্ধিক্ষণ, যেখান থেকে আপনি বের হয়ে আসছেন না, ইনফ্যাক্ট বের হতে চানও না, কারণ এতই মায়াময়, এতই ভালোবাসায় ভরা এই মুহূর্তগুলো, একটু শুনি আরো ডিটেলসে, চলুন চলে যায় দুজন একসাথে সেই শৈশবে।
হ্যাঁ গুরু, আমি আমার যতটুকু মনে পড়ে যে আমি আম্মুর সাথে আমার নানু বাড়িতে ছিলাম, আমার আম্মু বেশিরভাগ সময় নানু বাড়িতে থাকতো। আমার জন্মের পর মানে আমার আম্মুর বিয়ের পরে 4 বছর সে আমার নানু বাড়িতে ছিল, তো এর মধ্যে আমার জন্ম হয়। আমার জন্মের আগে আমার 2 ভাই মারা যায়, তারপর এরপর আমার জন্ম হয়। তো আমি আমাকে নিয়ে সবারই খুব টেনশন ছিল, যেহেতু আমার জন্মের আগে আমার 2 ভাই মারা গিয়েছে। তারপর আমি মা যখন চলে আসে, আমার আম্মু যখন আমার বাবার বাড়িতে চলে আসে, আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি আমি জানি না, আমি কিছুতেই নানু বাড়ি থেকে আসতে চাচ্ছিলাম না, আমি নানুর সাথেই ছিলাম। তারপর আমার ক্লাস 3, 4, 5 আমার নানু বাড়িতে কাটে। এরপরে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বাড়িতে চলে আসি। তো আমি একটু বলবো, সিক্সে এক বছর আমি যখন এক বছর ওই স্কুলে পড়তাম, একটা বছর আমার বাড়িতে ছিলাম। তো আমার যখন মনে হতো যে আমি নানু বাড়ি যাবো, তখন আমাকে কেউ আটকে রাখতে পারতো না। আমার সন্ধ্যার সময় মনে হতো, তখন আমি আমার তখনই যেতে হতো, মানে আমি যা মনে করতাম, মা বলতো যে তুমি এত এত এই সন্ধ্যার সময় কিভাবে যাবা, বাট আমি চলে যেতাম। আমি যদি আমাকে না যেতে দিত, আমি ঘরের দেখা যাচ্ছে সব কিছু ভেঙে টেঙে সব মানে আমার জন্য কাপ কেনা হতো, মানে কম দামের কাপ কেনা হতো, যাতে আমি ওগুলো ভাঙি, মানে রাগ উঠলে আমি কি করবো আমি নিজেও জানি না, এরকম একটা, মানে আমাকে আসলে কখনো কেউ কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। ইভেন আমার বাবা তো কখনো আমাকে তুই বলেও কথা বলেনি। তারপর আমি যখন ক্লাস 7 পড়ি, তখন আমি আবার নানু বাড়িতে যাই, মানে 6টা শুধু আমাদের বাড়িতে থাকি। একটা কথা বলবো, যখন 7 পড়ি তখন আমার আব্বু, আমি বাড়িতে এসেছি, আমার আব্বু আমার স্কুলের সব টাকা একসাথে দিয়ে দিতেন, মানে বছরের টাকা বছরের প্রথমে দিয়ে দিতেন। আমি কি করেছি, যখন নানু বাড়ি থেকে বাড়িতে আসছি, একটা হিন্দু মহিলা, উনি খুব মানে বয়স্ক ছিল, উনি বলছিল যে কিছু টাকা হবে মামুনি। আমি বললাম কেন, হিন্দু বিশেষত আমাদের গ্রামে আমি দেখেছি হিন্দু মহিলারা কখনো মানে হিন্দু মানুষরা কখনো ভিক্ষা করে না। তো ওনাকে দেখে আমার এত বেশি খারাপ লেগেছে, আমার যত টাকা ছিল আমার এখন মনে নেই, আমি সব টাকাটাই দিয়ে দিয়েছি ওনাকে। তো দেওয়ার পর আমি আসলে কোনো কিছু করার সময় চিন্তা করি না আমি কি করছি, পরে মনে হচ্ছিল ইস আমি টাকাটা দিয়ে দিলাম, এখন কি হবে, আমি আব্বুকে কি করে বলবো। তবে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি আব্বুকে বললে আব্বু আমাকে কিছু বলবে না। আমার আব্বু আবার দুদিন পরে এসছে, আমি বললাম কি আব্বু আমার টাকা লাগবে, কেন তোমার টাকা লাগবে, আমি বললাম আমি না একজনকে দিয়ে দিয়েছি। তো আব্বু কিছু বললো না, শুধু একটা কথা বললো যে তুমি যে এরকম এজন্য না তুমি অনেক কষ্ট পাবা, তুমি যা জানো মানে আমার লাইফটা আমি এভাবে করে চিন্তা করি এজন্য আমি অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পেতে হয় আমাকে। তো তুমি আমি আমি চাইবো না তুমি চেঞ্জ হও, তুমি এভাবেই থাকো, বাট তোমার লাইফটা ভালো হোক, মানে তুমি সবার জন্য যে এভাবে করো, এভাবে চিন্তা করো, এই চিন্তার জন্য আসলে এই এই সমাজে আমাদের জন্য নিজের কথাটা না চিন্তা করলে আমাদের অনেক রকম প্রবলেমে পড়তে হয়। সো আমি চাইবো তুমি সেই প্রবলেমগুলো ওভারকাম করো। তারপর আমি বেড়ে উঠছি, খুব বাড়িতে যাচ্ছি, আমার আব্বু নানু বাড়ি খুব আমাদের যখন নানু বাড়িতে সামনে একটা বাজার ছিল, আমার মনে আছে যে ওই বাজারে বাজারের দিন আসা পর্যন্ত পুরো একটা সপ্তাহ অপেক্ষা করতাম, নানু আমাকে 10 টাকা দিত, সে 10 টাকা মনে হতো যে এই মনে হয় পৃথিবীর সব সুখ। আমার একটা ঈদের কথা মনে আছে, আমি খুবই জুদি ছিলাম, আমার অনেক কি বলবো মানে সবার একটা দুটা ড্রেস থাকে, এদের সময় একটা দুটা ড্রেস আমার হতো না, দেখা যেত 10টা 12টা এবং সবগুলোর সাথে ম্যাচিং করে আমার সব কিছু কিনতে হবে এরকম। আমি এরপরে কি হলো, একবার ঈদে ঈদের কিছুদিন আগে আব্বু আমাকে জুতো কিনে দিয়েছে এবং ঈদের ড্রেস ড্রেস সব কেনা হয়ে গেছে। তো ওই ঈদে আব্বু যেহেতু জুতো কিনে দিয়েছে ঈদের কিছুদিন আগে, ওই ঈদে আমাকে জুতো কিনে দেয়নি, মানে আমি এটা বলতে চাচ্ছি আমার বাবার ভালোবাসা দেখানোর জন্য, আমাকে কতটা ভালোবাসেন উনি। আমি জুতো কিনে দেওয়া হয়নি, আমি আবার কিছু বলতাম না, আমাকে নিজে থেকে বুঝতে হবে। আমি কি করলাম, ঈদের দিন আর উঠছি না। কি হলো কি হলো, আব্বু সবাই বলতেছে কি হলো উঠছে না কেন, এখন আব্বু বুঝতে পেরেছে যে আসলে তো ওকে তো জুতো কিনে দেওয়া হয় না, এই জন্যই মনে হয় আমি তো আসলে ভুলে গিয়েছি। ওই দিন আমাদের আব্বু জানে যে আমাকে বললে আর কাজ হবে না, আমি আর কিছুতেই ঈদ করব না, আমি কিছুই বলিনি, আমি সারাদিন শুয়েছিলাম এবং তারপরের দিন আমরা ঈদ করেছি সবাইকে দেখে, তারপরের দিন আমাদের ঈদ হয় আসলে। তো এই ব্যাপারগুলো কি বলবো, আমি একদিন রাতে আমার মনে হয়েছে ও আমার আব্বু যখন বাজারে যেত প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসতো, সবসময় আমরা ঘুমিয়ে থাকতাম, ঘুমের মধ্যে আমরা খেয়ে ফেলতাম, দেখতাম যে সকালবেলা উঠে দেখেছি আম পড়ে আছে, মানে আম ছেলা হয়েছে, আমি তো সকালবেলা উঠে বলতাম যে আমগুলো আমাকে আম না দিয়ে তোমরা আম খেয়ে ফেলেছো, তো বলছে ঘুমের মধ্যে তোমরা খেয়েছো তোমরা টেরই পাও নাই। তো আমাদের একটা বিছানা ছিল, যে বিছানাটা ছিল একটা রুম ছিল, সেই রুমটা পুরোটা জুড়ে একটা বিছানা ছিল, আমরা সবাই একসাথে ঘুমাতাম। আব্বু আব্বু ছিল অনেকটা হেয়ালি টাইপের লাইফে, উনি খুবই ভালো স্টুডেন্ট ছিল, কতটা ভালো ছিল আমি তার হাতের লেখা দেখালে বা তার লেখা দেখালে, তিনি অনেক লিখতেন। তো উনি আমাকে বলেছিল যে এই লেখাগুলো শুধু তুমি বড় হলে তুমিই পড়বা, আমি তার লেখা কিছু পড়েছি, পড়ে মনে হচ্ছে যে তার মতো মানসিকতার ওই সময় আমি এখনো মানে এই আমি এই এই প্রজন্মের আমি এখনো তার মতো ওরকম মানসিকতা রাখতে পারি না। তো উনি লেখার সময় উনি আমাকে নিয়ে লিখেছেন, তো তার লেখাগুলো যে এখন এরকম আমার লাইফে মানে আমি লেখাগুলো দেখে আমি মানে কি বলবো, ওই সময় আসলে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে ওই লেখাগুলো কি করে সে বুঝলো যে এই আমিটা সেই আমিটা এই আমি হব। তো কি হতো, আমার আব্বু
মনে পড়তেছেন অনেক কিছু, জোর করে কিছু মনে করার দরকার নাই। শাওন শাওন হচ্ছে এমনই এক ক্যারেক্টার, হয়ে যাক। হ্যাঁ মেঘলা একদম ঠিক স্যার, জোর করে মনে করার কোনো প্রয়োজন নাই, দ্য প্ল্যাটফর্ম ইজ ইয়োর, এটা খুব সাধারণ মানুষের জন্য তৈরি মাইক্রোফোন। আমাদের সাথে যে আজকে হটসিটে বসেছে, যার নাম শাওন, সে হচ্ছে এমন এক মেয়ে, এমন এক মিষ্টি মেয়ে বললে হয়তো ঠিক শোনাবে, যে সবসময় স্বপ্নে থাকতে পছন্দ করে। আমরাও চাই যে তার ঘুম যেন কখনোই না ভাঙে, সে যেন সারা জীবন স্বপ্নেই থাকে। এবং পরম আদরে, পরম ভালোবাসায়, পরম স্নেহ মমতায়, যার আঙ্গুল ধরে বড় হয়েছে, আস্তে আস্তে করে হাঁটা চলা শিখেছে, যার মুখে মুখ রেখে কথা বলা শিখেছে, যার কাছে শিখেছে নির্ভরতা, যার কাছে শিখেছে ভালো মানুষ কিভাবে হতে হয়, যার কাছে শিখেছে পাগল করে কাকে কিভাবে ভালোবাসতে হয়, সেই বাবা, সেই বাবা।
আমার বাবাকে নিয়ে কথা বললে আসলে আমি জানি না, আমার মনে হচ্ছে সারা জীবনও আমি বাবাকে নিয়ে কথা বলা শেষ করতে পারবো না। আমি প্রত্যেকটা দিন যদি বলি, প্রত্যেকটা দিন বলতে গেলেও আমি তা ফেস করতে গেলে, যেমন আমরা যখন রচনা লিখি, একটা রচনার একটা মানে একটাই পয়েন্ট থাকে, সেটা থেকে যখন রচনা লিখি যত বড় হয় ওরকমই হবে প্রত্যেকটা দিন।
বাবা কোথায় এখন? সব
আমার বাবা এই কথাটা বলতে আবার আমি আসলে কাউকে বলি না ওভাবে করে, যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে আমি খুব হাসি মুখে বলে ফেলতে পারি, কিন্তু আমি জানি আমার ভিতরটা আমি আসলে কখনো আমি কিভাবে বলবো আমি জানি না। আমার বাবা আসলে আমাদের মধ্যে নেই, উনি 7 বছর আগে মারা গেছেন এবং আমি দিন তারিখটাও মনে রাখতে পারিনি। আমি আমার বাবা
7 বছর পর শাওনের সাথে বাবার কানেক্টিভিটি তৈরি হোক, আমি জানি, অবশ্যই বিশ্বাস করি, তিনি আছেন সেই না ফেরার দেশে।
আজ প্রথম মনে হচ্ছে আমার চোখে পানি আসছে আমার বাবার কথা বলতে গিয়ে।
এই চোখের পানির এই বাঁধন শাওন একদম ছেড়ে দাও ভাই, একদম ছেড়ে দাও। বহুদিনের কান্না, বহুদিনের কষ্ট জগদ্দল পাথরের মধ্যে তোমার ভেতরে বসে আছে, যে কারণে হয়তো কথাগুলো স্বাভাবিকভাবে তোমার মুখের মধ্যে আসছে না। আজ আউটবার্স্ট হও, আজ কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই। বাবার যে পরিমাণ ভালোবাসা, মায়া আর মহব্বতে তোমাকে মানুষ করেছেন তিনি, কোনো এক মসজিদ আর মন্দিরের 1000 বছর ধরে ইট হয়ে কান্নাকাটি করলেও সে মহব্বতের ঋণ শোধ হবে না। স্রষ্টার কাছে পরম যত্ন এবং পরম যত্ন আত্মীর মধ্যেই আছেন সেই মানুষটি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বর্গ থেকে দেখছেন আজকে। ইথারে কানেক্টিভিটি তৈরি হোক, তার সন্তান, তার ভালোবাসার ধন, তার মহব্বতের টুকরা শাওনের সাথে তার বাবার, বাবাকে উদ্দেশ্য করে তোমার মনের ভেতরে যেসব কথা, না বলা কথা লুকিয়ে আছে শাওন, আজকে বলো বাবাকে উদ্দেশ্য করে। তোমার বাবা সেই বাবা যে বাবা শাওনকে ঘিরে লিখেছিল, কথাগুলো মনে আছে?
আমার বাবা বলেছিল, একটা জায়গায় লেখা ছিল, আমি যে মেয়েটা, আমার যে মেয়েটা একটা একজোড়া জুতো না পেলে সে ঈদ করছে না, আবার যে মেয়েটা যখন তার মনে নিজে থেকে বুঝতে হবে যে আমি এইটা চাই, সেটা যখন আমি দিতে পারিনি সে অভিমান করে সব কিছু ভেঙে ছিঁড়ে ফেলতো, আমার যে মেয়ে রাগ উঠলে সে কাউকে চিনত না, সে আমি একবার রাগ উঠে আমাদের যত মুরগি ছিল সবগুলোকে মেরে ফেলেছিলাম, সেটা কি বলবো গুরু, আমি বটি দিয়ে আসলে যতগুলো পেয়েছি সামনে সবগুলোকে মেরে ফেলেছি। আমার হঠাৎ করে যে সেইটাই লিখেছে যে মেয়ে আমার এত কিছু করে, সেই মেয়ে আজ এত বড় হবে, মানে এত বড় মানসিকতার হবে, সেই মেয়ে আজ এভাবে করে ভাবতে পারে, আমার আমি আমার জানা ছিল না, আমি বুঝতে পারিনি যে সেটা আমি পরে বলি কেন লিখেছিল, কোন কথার জন্য লিখেছিল, কিন্তু আর আমি আমার আমি আজকে গড প্রমিস আমি আজকে বলছি যে আমি আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি, কিন্তু আমি আজকে শেয়ার করব সবার সবার সাথে, আপনাদের সব লিসেনারদের সাথে। আমার আমার কেন জানি মনে হয় যে আমার বাবা মারা যাওয়ার পিছনে আমার আমি কি বলবো, আমি কখনো খারাপ কিছু চাইতে পারি না, কখনো খারাপ কিছু করতে পারি না, তো আমি বলবো যে আমি একটা খারাপ কাজ করেছিলাম, খারাপ কাজ না আসলে একজনের জন্য খারাপ চেয়েছিলাম, খারাপ চাওয়াটা আমার জন্য কতটা খারাপ ছিল আমি জানি না, কিন্তু সেটা আমার জন্য যুক্তিসঙ্গত ছিল কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ঠিক তার 7 দিন পর আমার বাবা মারা যায়, তো এই ব্যাপারটা আমি আজ পর্যন্ত কারোর সাথে বলিনি। আমার আমার সবসময় মনে হয় যে এটাই মনে হয় কারণ ছিল, কিন্তু আমি আমি জানি যে আমি যে তার খারাপ চেয়েছিলাম সে খারাপ চাওয়ারই যোগ্যতা রাখে। আর আমার বাবার কথা বলি, এখন আর নাকা দিয়ে আমার যখন
বাবাকে না বলা কথাগুলো শুনি, ইনফ্যাক্ট বাবা কিন্তু শুনছে।
আমারও তো এই বিশ্বাস, আমার সবসময় মনে হয় যে আমার বাবা আমার সাথে।
এবং বাবা অবশ্যই আমাদের সব ভাইকে দেখতে পাচ্ছেন, মাধ্যম হচ্ছে ইথার এবং এই ইন্টার কানেক্টিভিটি তৈরি হচ্ছে হয়তো সেখান থেকে এখানে। বলুন, বাবাকে অনেক না বলা কথা, 7 বছর হয়তো এই স্মৃতিগুলো রিকল করতে চাননি, এলোমেলো হয়ে যাবেন পাছে এই ভয়ে।
হ্যাঁ, আমি কখনোই কারোর সাথে শেয়ার করতে
চাই না। আজ যাচ্ছে আপনি আউটবার্স্ট করেন, ইচ্ছে করেই চাচ্ছি যাতে করে এই ভীতি বা এই হয়তো ভাবনা আপনাকে এলোমেলো একেবারে না করে। যেসব না বলা কথা বলুন।
আমি যখন আমার বাবা মারা যাওয়ার আগে পর্যন্ত আমি বাবার কোলে জড়েছি, যখনই আমার রাস্তা থেকে দেখা হতো তখনই তিনি আমাকে কোলে নিতেন এবং কোলে নিয়ে বাসা পর্যন্ত চলে আসতেন। আর একটা কথা বলবো যে আমার বাবা ছিল অনেকটা ভাবুক প্রকৃতির, দেখা যেত সবাই আমরা ঘুমিয়ে পড়েছি, আমারও ঘুম আসছে না বাবারও ঘুম আসছে না, আমি চুপি চুপি বাবার কাছে চলে যেতাম, গিয়ে বলতাম চলো আমরা ঘুরে আসি। আমরা সারা রাত আমাদের বাড়ির সামনে একটা ব্রিজ ছিল, ওখানে আমরা সারা রাত গল্প করতাম। উনি যখনই আমাকে সিরিয়াস কিছু বলতে চাইতো, আমি একটু বড় হওয়ার পর থেকে উনি আমাকে অনেক কিছু শেয়ার করতো ওনার লাইফের, যেটা অন্য কারোর সাথে করতো না, সব কিছু আমাকে বলতো, সব ভালো লাগা মন্দ লাগা, সে কি করতে চায়, সে কি চায়, তার কি ইচ্ছা, সে সবসময় বলতো। ইনফ্যাক্ট আমরা 3 ভাই বোন, তো সবসময় বলতো আমি কখনো চাইবো না তোমরা কোনোদিন আলাদা হও, আমি চাই যে আমরা একটা বাড়ি বানাবো, সেই বাড়িতে আমরা সবাই মিলে একসাথে থাকবো। তার আমরা সারা রাত, সে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতো তখন সবসময় রাতে বলতো, এবং আমাকে বাহিরে নিয়ে গিয়ে আমাদের একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপর আমরা সারা রাত গল্প করতাম। আমরা একবার কি হয়েছে, আমি একটা মজার কথা বলি, আমার বাবা কতটা মজার ছিলেন, আমি যখন SSC পরীক্ষা দেই, আমার বাবা খুবই ইয়াং ছিলেন দেখতে, তো দেখে বোঝাই যেত না যে আমি তার মেয়ে হই। তো একটা একজন পুলিশ ছিল, উনি এসে বলছে যে আচ্ছা ভাইয়া উনি তো আপনার কি লাগে, আপনার কি বোন হয়? তো আমার বাবা বলছে যে আমার মামা তো বোন, আমার মামা তো এখানে থাকেন না, উনি বিদেশে থাকেন, তো আমি ওদের বাড়িতে থাকি। এখন উনি তো মানে বাবাকে কি করবে কি খাওয়াবে প্রতিদিন, মানে 4-5 দিন পরীক্ষার সময়, মানে আমার মনে হয় 3টা পরীক্ষার পরে ওনার সাথে জিজ্ঞেস করে, তারপরে যে কদিন তার সাথে দেখা হয়েছে প্রতিদিনই বাবাকে এটা ওটা খাওয়াচ্ছে, খুব মজা করছে, কত কিছু বলছে, আপনি একটু দেখেন না আপনার বোনটাকে কি কোনোভাবে দিয়ে দিবে কিনা। তো বাবা বলছে যে আমি তখন SSC পরীক্ষা দিচ্ছি, তো বাবা বলছে যে আমার তো মনে হচ্ছে না এই ছোট মেয়েকে বিয়ে দেবে, ওদের ফ্যামিলিতে তো সবাই একদম গ্রাজুয়েশন করার পর বিয়ে হয়, আর ও তো একটা মাত্র মেয়ে, ওকে তো দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কথা বলে দেখবো। প্রতিদিনই সে কত কিছু আমাকে কি করছে, একটা এক বক্স চকলেট পাঠিয়ে দিয়ে বলছে যে আপনার বাবা আমার জন্য পাঠিয়েছে। তো আমি চকলেট নিয়ে এসেছি, তো বাবাকে বললাম কে পাঠিয়েছে, বাবা বলছে যে কিছু না তোমাকে শুনতে হবে না, আর তুমি পাঠিয়েছিলে? বাবা বলছে যে কিছুক্ষণ কথা না বলে বলছে যে হ্যাঁ। আমি বললাম তুমি মিথ্যা বলছো, উনি দিয়েছে। তখন বলছে উনি কেন দেবে, আমি দিয়েছি। আমি আসলে বুঝতে পারছিলাম না। লাস্ট পরীক্ষার আগের দিন আমি বাবা আমার জন্য পরীক্ষা শেষ করার পর প্রতিদিনই আইসক্রিম খেতাম, তো আমার আগে সবসময় আমি আইসক্রিম খেতাম, আমার মনে হতো যে রাত 12টার সময় মনে হতো আমি তখনই আইসক্রিম খেতে যেতাম এরকম। পরে বাবা কি করেছে, আমি বলছি বাবা তাড়াতাড়ি আসো এখন দেরি করছো, আমি রিক্সায় ছিলাম, লোকটা তাকিয়ে আছে, লোকটা আমি যদি কোনোদিন যোগ্য হতে পারি, কোনোদিন যদি এরকম হয় যে আমি যোগ্য হয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি দিবেন? তো বাবা আর কিছু না বলে আমরা রিক্সায় করে আসি। এই নিয়ে মানে সবসময় আমাদের এইসব, মানে আমার বাবা এরকম হেয়ালি টাইপের ছিল, উনি লাইফে যে কতগুলো জব করেছে, ওনার যখনই মনে হতো সে বাড়ি চলে যাবে সে বাড়ি চলে আসছে। আসলে লাইফের এই এত হিসাব নিকাশ ক্যালকুলেশন সে কখনোই করেনি, তার মনে হচ্ছে তার মাকে দেখতে হবে সে চলে আসতো। সে মানে আমার দাদা দাদি বলতে সে অজ্ঞান ছিল, কি বলবো, মানে আমার লাইফে আমি কখনো দেখিনি কেউ তার বাবা মাকে এত ভালোবাসে। সে আমি আসলে বলবো না, আমার আমার আঙ্কেল, আমার বাবারা 2 ভাই, তো আমার আঙ্কেল খুব বড় বাংলাদেশের খুব বড় একটা ব্যাংকে খুব বড় একটা পোস্টে ছিলেন, অনেক তার বাড়ি গাড়ি সব কিছু ছিল, কিন্তু আমার দাদা অসুস্থ হয়েছিল, কিন্তু আমার দাদাকে একদিন দেখতে হয়তো গিয়েছে, কিন্তু যে সাপোর্টটা দরকার ছিল ওই সময়, টাকা পয়সার সাপোর্ট, 3 মাস ধরে ঢাকা মেডিকেলে ছিল। আমার বাবা তখন চাকরি টাকরি ছেড়ে দিয়ে আমার দাদাকে নিয়ে, আমার দাদি আর ফুপুদের নিয়ে সে ওখানে পালা করে থাকতো, ওখানে সবার থাকতো, তো হোটেল ভাড়া করেছিল। মানে আমার চাচুর বাড়িতে তখন আর ওনাদের জায়গা হয়নি। আমার বাবা ছিল এরকম যে সে কখনো লাইফের এই ক্যালকুলেশনগুলো বুঝতো না। কিন্তু আমার বাবা একবার কি করেছে শুনি, আমার সে মারা যাওয়ার কিছুদিন আগের কথা, যে আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের বাড়িতে দুজন ছিল যে সবসময় কাজ করতো, আরেকজন ছিল যে একজন আন্টি ছিল, একজন আঙ্কেল ছিল, ওরা সবসময় ছিল, আরেকজন ছিল যে খুব বেশি ভারী কাজ হলে তখন উনি করতো। তো ওনার হাত ভেঙে গিয়েছে, উনি আর ওইভাবে করে কাজ করতে পারছে না। তো উনি আমার আব্বু ঢাকা থেকে আসছে, এসে বাজার করতে গেছে, পাশের বাজার করে দিয়ে যেত। তো আসার পর উনি কি করেছে, আমিও তখন বাড়িতে ছিলাম, বাজার করতে গিয়ে সে বাজার টাজার করে এবার বাজার না নিয়ে চলে এসছে, এসে বলছে যে মামনি তাঁত, আমাকে ফোন করে বলছে মামনি তাঁতের টাকা নিয়ে রাস্তায় আসো। তো বললাম কেন, তোমার টাকা কি হারাই গেছে? বলে যে না, টাকা হারাই যায় নাই, তোমাকে এসে বলছি। সে সব বাজার তাকে দিয়ে এসছে, মানে পুরো মাসের বাজার তাকে দিয়ে এসছে, এসে আমাকে বলছে আমার মতো অবস্থা কি বলবো। এরপর আমার বাবা এরকম ছিল, যখন আমি আমি জানি না কারো বাবার সাথে কোনো মেয়ের এরকম রিলেশন থাকে কিনা, আমি যখন কলেজে পড়তাম, হোস্টেলে থাকতাম, আমি আমি
শাওন এখন মনে হচ্ছে যে কথা হারিয়ে যাচ্ছে, তা মনে হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলতে গিয়ে কথা হারিয়ে যাচ্ছিল। ইনফ্যাক্ট টপিকস এর উপরই সবকিছু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি।
আমার হোস্টেলে থাকার সময় আমি আমার বাবা প্রথম মানে যখন আমি ভর্তি হলাম প্রত্যেক দিন যেতেন। তো সবাই বলছে যে হোস্টেলে রাখার কি দরকার, তাহলে আপনি নিয়ে গেলে নিয়ে যাওয়া আসা করলেই তো পারেন, আপনি প্রতিদিন যাচ্ছেন। তো বলে যে না, আসলে দেখি ও কতদিনে ঠিক হতে পারে। আসলে আমি বাবা বলতে আমি আমি জানি না, আমি কারো বাবা এরকম হয় কারো লাইফে, আমি আমি খুবই কৃতজ্ঞ যে আমার আমি এরকম একটা ফ্যামিলিতে আমার এরকম একটা বাবা ছিল, এবং যার কি বলবো, আমি আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে এরকম বাবা মার সংসারে এরকম একটা বাবা মার কোলে আমাকে পাঠিয়েছিলেন। তো হোস্টেলে নাকি প্রতিদিন দেখতে যেতেন, একবার কি হলো এরপরে সপ্তাহে যেতেন। তো ওই সপ্তাহের দিন আমি না খেয়ে সকালবেলা, আমি যে যে মানুষটা, আমি সকালে উঠতে পারতাম না, কখনোই উঠতে পারতাম না। আমার হোস্টেলে একটা হোস্টেলের কথা বলি যে ক্লাস ছিল আমার, ফার্স্ট ক্লাস তো ছিল না আমার, একদিন সপ্তাহে একদিন ছিল যে
বাবার ঘটনাটা শুনি। স্বপ্নময় একটা পৃথিবীর মধ্য দিয়ে সবসময় তার চির চেনা চলাফেরা আর কি। কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলতে গিয়ে প্রবলেম হচ্ছিল, কথা খুঁজে পাচ্ছিল না, বারবার মাথায় হাত দিচ্ছিল। যদি এই জিনিসগুলো আপনারা ভিজুয়ালাইজ করতে পারছেন না, আমি দেখতে পাচ্ছি। তখন আমার কাছে মনে হলো তার সবচেয়ে পছন্দের টপিকসটা দিয়েই শুরু করা হোক। এবং মজার ব্যাপার, দেখুন কথা কিন্তু এখন শেষই হচ্ছে না, এক শাখা থেকে আরেক প্রশাখা বের হচ্ছে, এবং মনে হচ্ছে যে জীবনের সব কথাগুলো আমাদের নির্ধারিত এই সময়ের মধ্যে উনি বলে শেষ করবেন। কিন্তু আমরা তার কাছ থেকে জীবনের সিলেক্টিভ কিছু কথা শুনতে চাই। বাবার প্রসঙ্গটা বলার পরেই আপনার জীবনটা প্রথম টার্ন নিল কোন দিকে, সেই ব্যাপারটা একটু জানতে চাইবো।
হ্যাঁ, এরপরে বাবা আমাকে নিয়ে হোস্টেল থেকে প্রতি সপ্তাহে যেতেন, এবং ওই সপ্তাহটা বিকেলবেলা আমরা ঘুরতে বের হতাম। তো আমরা একটা দোকানে গিয়েছি, সেখানে বাবাকে সে আঙ্কেল দেখতো এর আগে। তো আমরা ওই দোকানে গিয়ে খেলাম টেলাম, এরপরে হঠাৎ করে আমি যখন হোস্টেল থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পর উনি কি করলো, উনি অনেকদিন পর, তখন আষাঢ় মাস ছিল আমার মনে আছে, বৃষ্টি টিষ্টি ভেঙে উনি এসছে, এসে বলছে যে ভাইয়া কোথায়। আমি জিজ্ঞেস করছি ভাইয়াকে, বলে যে কেন তোমার বাবা, আমি বললাম আপনি না আঙ্কেল ডাকতেন। আমি তো ভয় পেয়ে গিয়েছি যে বাবা হয়তো ভাববে যে আমি কোনোভাবে তার সাথে, আমি জানি না উনি কিভাবে আমাদের অ্যাড্রেস পেলেন। উনি এসে এখন তো আমার আম্মুর পায়ে ধরে কান্না যে আপনার মেয়েকে আমি বিয়ে করবো। তো আমার মা বলতো যে আমার একটা মাত্র মেয়ে, মানে আমার অনেক প্রবলেম ছিল, আমার একটা কাজিন সে আমাকে বিয়ে করতে যেত, আমার এক ফুপি ছিল সে বলছে যে তোমার মেয়েটাকে আমাকে আমার ছেলের কাছে
দিয়ে দাও।
হ্যাঁ, তো এরকম মানে আমি কোথাও যেতে পারতাম না, দেখা যেত আমার একটা কাজিনের, তখন তো আসলে ছবি দেওয়া হতো, ছবি চেয়েছে, তো ওই কাজিনের ছবিটা, আমরা দুজন একসাথে ছিলাম, ওই ছবিটা অনেক সুন্দর হয়েছিল, সে দেখ মানে আমি তখন ক্লাস 7-এ পড়ি, তখনকার সে ছেলে আমাকে বললো যে ওই মেয়েকে বিয়ে করবো। আমি কোনো বিয়ের অনুষ্ঠান, আমি কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, যেখানে যেতাম দেখা যেত আমার একটা না একটা প্রবলেম হয়েছে। তো আমার মা বলতো যে ইস, আমি আমার যদি আর কয়েকটা মেয়ে থাকতো তাহলে বলতাম যে নিয়ে নাও, যার খুশি সে নিয়ে নাও, আমি আর এত মানে
শাওন কার মতো দেখতে, বাবার মতো না মায়ের মতো, মানে দুইজনের
কারণ আমার ফ্যামিলির কারো মতো না আমি।
আচ্ছা, তারপরে বিয়ের যে পিড়াপিড়ি অবস্থা, তারপর?
আচ্ছা, এইরকম চলছে, হোস্টেল জীবন, বাড়িতে আসা, আমি হোস্টেলে থাকতে পাচ্ছি না, আমি কান্নাকাটি, এরকম কি বলবো, হোস্টেল থেকে এসে যখন যেতে হয় আমার মনে হচ্ছে আমি আমার দুনিয়া একদিকে আর আমি কোথায় যাচ্ছি। আমি সবসময় বুকের মধ্যে ধরফর করতাম, আমি ঘুমাতে পারতাম না, আমি বলতাম যে আমি থাকতে পাচ্ছি না। আসলে হোস্টেলে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, সেটা হলো যে আমার পাশের ঘরে আমার একটা কাজিন ছিল যে আমাকে খুবই ডিস্টার্ব করতো। ডিস্টার্বটা এরকম পর্যায়ে ছিল যে আমি যতক্ষণ পড়তাম টেবিলে থাকতাম, সে আমাদের তখন আমাদের কাঠের ঘর ছিল, কাঠের ফাঁকা দিয়ে দেখা যেত, সে ওই ওই আমি বৃষ্টির সময় সে ওই বাইরে বসে থাকতো, এবং যতক্ষণ আমি পড়ার টেবিলে থাকতাম অতক্ষণ পর্যন্ত সে থাকতো। তো তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানে সে কি করতো, একবার কি হচ্ছে, আমার জন্মদিন ছিল, তো আমার ঘরের সামনে ফুল দিয়ে গেছে, অনেকগুলো ফুল, একদম ডিস্টেন্স মনে হয় চার পাঁচ হাত দূরে ওদের ঘর ছিল, তো ফুল দিয়ে গেছে, আমি সকালবেলা উঠে ঘুম ফুলগুলো ফেলে দিয়েছি। ফুল ফেললাম কেন, এই জন্য সে মানে পুরো বাড়ি ঘর মাথায় তুলেছে যে কেন আমার ফুল ফেলা হলো। এরপর একদিন গান শুনছে, যে কি জানি একটা গান শুনছে, আসলে কেউ সুখী না, আমি আসলে ওই গানের জন্য হাসছিলাম না, এমনি হাসছিলাম, সাথে সাথে সে সে সিডিটা ভেঙে ফেলে। তো ওর অত্যাচারে এতই অতিষ্ঠ ছিলাম যে তখন আমাকে আসলে হোস্টেলে পাঠানো ছাড়া আসলে আমি আমি গুরু দেখাতে পারতাম ও এখনো কিরকম এসএমএস করে আমাকে, কি ধরনের,
এখনো
এখনো
সে যেটা বলছেন সেটা কতদিন আগের কথা,
সেটা আমি যখন আমাকে ডিস্টার্ব করা শুরু করছে আমি ক্লাস 7 এ থাকি,
মানে কত বছর আনুমানিক,
কত বছর হবে,
8 to 10 years,
হ্যাঁ তারও বেশি,
তারও বেশি, 12 years, মানে এক যুগ ধরে চলতেছে তার এই
ওর জন্যই আমার হোস্টেলে যাওয়া। এরপরে গুরু আমার লাইফটা একেবারেই কোথায় টার্ন নিল আমি কি বলবো, হোস্টেল লাইফটা যাও ছিল, আমি আমার আব্বু ঢাকায় চলে যায় আমাদের হোস্টেলে, এই হবে তখন ইলেকশন হবে, তো একদিনের নোটিশে আমাদের হোস্টেল থাকতে হলো, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ফাইনাল দিব, আমি একাই চলে আসি, আমি একটা কি বলে ওটাকে, আমি রিক্সায় নিতে ভয় পাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমি একা কখনোই বের হই না, আমি আসলে আব্বুকে ছাড়া আমি আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমার আব্বুই ছিল আমার ফ্রেন্ড, আমার কোনো রকম আমার ছেলে ফ্রেন্ড ছিল স্কুলে কয়েকটা, আমি মেয়েদের সাথে আমি আসলে মিশতে পারতাম না, মিশতে পারতাম না, এই জন্য যে মেয়েরা কথা বললে আচ্ছা ওই যেমন ওর ড্রেসটা কেমন, এই ড্রেসটা কেমন, এটা আমি না এই ধরনের এই ড্রেস নিয়ে কথা হতো, বা এই মেয়েটা দেখতে কেমন, ওই মেয়েটা দেখতে কেমন, ওই মেয়েলি কথাবার্তা না আমার কাছে কেমন জানি লাগতো, আমি না ছেলেদের সঙ্গে খুব পছন্দ করতাম, মানে আমার ছেলেদের সঙ্গে বলতে যে ওরা একটু ওদের চিন্তা একটু অন্যরকম থাকে, আমার মনে হতো যে কেমন জানি যাচাই চাইবই এরকম একটা ব্যাপার থাকে, তো আমি ছেলেদেরই পছন্দ করতাম, মেয়েদের মেয়ে ফ্রেন্ড আমার ছিল না। আমার বাবা এরকম ছিল যে আমি রাতে বলেছি যে বাবা আমার একটা ফ্রেন্ড ছিল স্কুল ফ্রেন্ড, আমি নামটা এখনো মনে করতে পারছি, ওর নাম জুয়েল, বলতাম জুয়েলের বাসায় যেতে আমার খুব ইচ্ছা করছে, তুমি কি ওর বাসা চেন, ওর বাসা অনেক দূরে ছিল, আমি আসলে চিনি, আমার বাবা বলছে চলো এখনই যাবো, সে রাতে সে আমাকে সে রাতে নিয়ে গেছে তার বাড়িতে, আমার বাবা এরকম ছিল। আমি বাবার কথা আবার চলে আসছে, আসলে আমি আসলে বাবার কথা কি বলবো, চলে আসি আমার হোস্টেল লাইফ,
তারপর বাসাতে চলে আসে ঢাকায়, ইনফ্যাক্ট হোস্টেল থেকে একদিনের মধ্যে চলে আসে,
চলে আসি, যখন আমি চলে আসছি তখন আসলে আমার একটা লোক থাকে জনি নাম, ওর সাথে ওকে আমি দেখি ছোটবেলায়, অনেক ছোটবেলায় যখন আমি আমার ফুপুর বাড়িতে যেতাম, ফুপুর বাড়ির কাছেই ছিল ওর বাড়ি, তো জনি খুব একটা এলাকার একটু মানে ক্যাডা টাইপের বাবা না, ওরকম ছিল, সবাই ওকে চিনত, সবাই ভয় পেত, সবাই ভয় পেত ওকে এরকম। তো হঠাৎ করে ওই যে আমি স্কুটারে যাচ্ছিলাম, অনেকগুলো লোক যে যায় একসাথে, ওরকম আমি রিক্সা নিতে ভয় পাচ্ছি, একা একটা সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার আজান দিবে দেবে এরকম, রাস্তা, আমি যাচ্ছিলাম ওর বাড়ির সামনে থেকে যাচ্ছি, ও দোকানে বসে ছিল, ও স্কুটারটা থামাইছে, মানে অনেকজন লোক বসে ছিল, সবাইকে নামাই দিছে, সবাইকে নামাই দিয়ে বলছে যে এই আমার বউ যাবে, এটার মধ্যে তো আর কেউ যেতে পারবে না, তুমি একা চলে যাও। তারপরে স্কুটারকে বললো যে কত ভাড়া, সবাইকে বললো যে ঠিক আছে তোমরা বসো, আমি অন্য স্কুটার ঠিক করে দেবো, এটাতে কেউ যেতে পারবে না, এটা এটাতে আমার বউ যাবে। তো আমি চলে আসলাম বাড়িতে, এসে আসলে
জনি এ ধরনের বিহেভ কি এর আগে করেছিল না? সেদিন প্রথম
সেদিনই প্রথম করে, ও এর আগে কি হয়েছে আমাদের বাড়িতে সে আব্বুকে বলেছে যে আমার আপনার মেয়েকে আমি বিয়ে করব,
অনেকেই যেমন বলে সেও বলেছিল এরকমই আর কি।
তো সরাসরি এসে বলছে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব। তো আমার আব্বু আসলে সরাসরি কিছু বলেনি, শুধু বলেছে যে আমার মেয়েটা ছোট, আমি এখনই আমার মেয়েকে কি বিয়ে দেব।
যাই হোক, তারপরে
তারপরে আমি যখন বাড়িতে এসে আমি আম্মুকে আমি আসলে সবকিছু শেয়ার করতাম। ইভেন আমার যখন আমাকে একটা চিঠি পেয়েছিলাম, আমি যখন ক্লাস নাইনে পড়ি, একটা ছেলে চিঠি দিয়েছিল, সে চিঠির মধ্যে অনেক ভুল ছিল লেখায়। তো আমার আব্বুকে দেখাইছি যে আব্বু দেখো আমাকে চিঠি লিখেছে, আব্বু বলছে কি তুমি একটা কাজ করো, লেখার মধ্যে যেগুলো ভুল আছে তুমি ওই চিঠিটা আর এই চিঠিটা ভুলটা শুধরিয়ে তারপরে দাও, তারপরে তারপরে তুমি যা ইচ্ছা তাই লেখো, তারপরে লেখো যে যদি তুমি কথাটা এরকম ছিল যে তুমি মানে যোগ্য হয়ে আসতে পারলে তখন আসলে তুমি একটা চিঠি লিখতে পারো না, তুমি আমাকে এরকম
বাবা শিখিয়ে দিচ্ছে।
হ্যাঁ
বাবা মেয়ের এক অদ্ভুত কেমিস্ট্রি, কমেন্টস করতে চাস তুই?
খুবই সুন্দর লাগছে এবং অনেক বন্ধু অনেক কমেন্ট করছে।
কিছু কমেন্টস নিয়ে
অবশ্যই, যেমন মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন যে অনেক ভালো লাগছে শুনতে, এবং আছেন মোহাম্মদ সালাউদ্দিন লিখেছেন শাহনাপুর ভয়েসটা অসাম লাগছে, এবং আরো আছেন যারা বাবাকে নিয়ে কথা লিখেছেন, যেমন মোহাম্মদ সুশান আছেন লিখেছেন আমার বাবা কয়েকদিন আগে মারা গেছেন, আমি খুব মিস করছি আমার বাবাকে। মারিয়া ইসলাম রাফা লিখেছেন যে গুরু চোখ দিয়ে পানি পড়ছে যখন শাহনাপু বাবার কথা বলছিলেন, তো কোনোভাবেই পানি আটকে রাখতে পারছি না। মোহাম্মদ ওকে শাওন লিখেছেন যে গল্পটা কেমন হবে বুঝতে পারছি না, কষ্টের নাকি সুখের, উনি এই কোশ্চেনটা করেছেন। তৌফিক হাসান লিওন লিখেছেন যে বাবা কি জিনিস আসলে সেটা হারালেই বোঝা যায়। ক্রেজি বয় লিখেছেন ওকে রিয়েলি বাবার কোনো তুলনা হয় না। অ্যান্ড রায়হান খান লিখেছেন যে আপুর কথাগুলো ভেরি সুইট, জানি না লাস্টে কি হয়, অপেক্ষা করছি শুনবার জন্য।
বাবা বাবা বাবা, ইনফ্যাক্ট আমিও আমরা যারা বাবা হয়েছি 1000 times ছেলে বলতেছে বাবা। ইনফ্যাক্ট বাবা যখন চলে গেছেন না ফেরার সেই দেশে, আমার মনে হয় ছেলের মাধ্যম দিয়ে সে বাবা আবার ফিরে এসেছেন এই মর্তে, আমার কাছে সেটাই মনে হয়। এবং যখন আপনি আপনার বাবার কথা বলছেন শাওন, আমি সহ আরেকজন লিখেছেন যে আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছি, এরকম অনেকেই কিন্তু রিলেট করতে পারছেন। এটাই হচ্ছে অন্যরকম একটা আবহ তৈরি করে দেয় প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও, যেখানে একজন মানুষের সাথে আরো অনেকের ফিল, আরো অনেকের এই ধরনের অনুভূতিগুলো রিলেট হয়। বাবাকে বহুদিন ভয়ে ভয়ে হয়তো বাবাকে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি, বাবার জন্য সেভাবে মন প্রাণ উজাড় করে দিয়ে কান্নাকাটি করা, তার জন্য প্রার্থনা করা, মন চেয়েছে করা হয়ে ওঠেনি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তার আগে আমরা বহুদিন বাদে প্রায় 7 বছর পর বাবা এবং মেয়ের কথোপকথন শুনব, এবং এটি আশ্চর্য হলেও আসলে আমরা শুনতে চাই, শুনব, যেখানে হয়তো বাবা এবং মেয়ে দুইজনেরই কথোপকথনটা শাওনের কণ্ঠ থেকে উঠে আসবে, যেহেতু তিনি যেখানে আছেন সেখান থেকে শোনা যায়, হয়তো সেখান থেকে কোনো কণ্ঠস্বর ভেসে আসে না। শাওনকে অনুরোধ করব, বাবা যেভাবে কথা বলতেন, বাবার সাথে কথোপকথনের ধরনটা যেমন হতো, সেইভাবেই কিছু কথোপকথন আপনার কাছ থেকে শুনি, এবং শুনতে শুনতে আমরা বিরতিতে যাব, আবার ফিরে আসবো আপনাকে নিয়ে।
আমি গিয়েছিলাম একটা কালচারাল প্রোগ্রামে, সেটা হলো যে
এখন এই দিনগুলোতে এমন কোনো কথা নাই যে কথাটা খুব বলতে মন চায় বাবাকে?
বাবাকে বাবাকে মনে হয় বলতে যে বাবা তুমি আমার আর কোনো কিছু দরকার ছিল না, কাউকে দরকার ছিল না, যদি তুমি আমার পাশে থাকতা, তোমার আমি আমি সত্যি বাবাকে ছাড়া আমার মনে হয় যে আমার লাইফে আর কোনো কিছু কাউকে
এই কথাটাই বাবাকে বললে বাবা প্রেক্ষিতে কি বলতে পারতেন, কি বলতেন? এই কথাটাই শাওন, যেটা আপনি বললেন যে বাবা তুমি থাকলে এই যে জীবনে সাতটা বছর যে পথ পার করে এসেছি বাবা, আর মনে হয় না যে কোনো চরিত্রে কোনো মানুষের প্রয়োজন পড়তো আমার জীবনে, বাবা শুনলে কি বলতেন?
আমি বাবাকে মনে হচ্ছে না এই কথাটা কখনো সামনাসামনি বলতে পারতাম, বাবাকে কোনোদিন বলতেও পারতাম না যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এবং বাবা আমাকে সরাসরি কখনো বলেনি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাগুলো এরকম ছিল। একবার আমার যে কাজিনের কথা বলেছি, সে আমাকে এমনভাবে ডিস্টার্ব করতো যে একবার বাবার সাথে খুব বেশি, ওরা ওদের ফ্যামিলির সবাই এসে আমার বাবার সাথে খুব খারাপ বিহেভ করে, তো এই খারাপ বিহেভ দেখার পরে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ বলতে আমার বাবা কোনো কিচ্ছু বলতো না, আমার বাবা ওদেরকে কিছুই বলতো না। একটা কারণ ছিল যে বাবা চাইতেন না বাড়ির মানুষ আমাদের মানে রিলেটিভস কারোর সাথে ঝগড়া করার তার মেন্টালিটিই ছিল না, তো সে কিচ্ছু বলতো না, সে শুধু বলতো যে তুমি একটু বড় হও, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
অসহায়ের মতো দেখতে হয়েছিল বাবার অপমানটা।
তারপরে আমি অসুস্থ হয়ে পড়ে যাই। আমার বাবা বললাম না যে এত, ওরা সব সময় সব কিছুতে আমাদের দেখা গেল, আমাদের একটা গাছ কেটে নিয়ে গেছে ওর ভাই, সেটার দাম ছিল তখনকার সময় 15,000 টাকা, আমার বাবা তা শব্দ করেনি। আমাদের দেখা যেত আমাদের গাছে সুপারি ছিল, সবগুলো পেরে নিয়ে গেছে ওরা, আমার বাবা কিচ্ছু বলতো না। তো হঠাৎ করে আমি যখন অসুস্থ হয়ে পড়ে যাই, দরজার সামনে পড়ে যাই, আমার বাবা ওইটা দেখে, আমাদের একটা ছিল বড় একটা দাও নিয়ে সে মানে দৌড়ে গেছে। ওই সময় আমি জানি যদি কেউ ধরে রাখতে না পারতো আমার বাবা সবাইকে মেরে ফেলতো। ওদের ওর ভালোবাসাটা এরকম ছিল যে আমার শেষ এত কিছু, তার
সাধারণ মানুষ যার ভিতরে কোন রকমের প্রতিশোধ প্রতিহিংসা বলে কিছু নেই, যখন তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে তখন সামনে তাকে বেঁধে রাখা সম্ভব না। বাবার সত্তাটাই হয়তো এরকম, জোরে একবার একদম গলা ছেড়ে দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলো শাওন, হি ডিজার্ভ, যেটা জীবদ্দশায় শোনা হয়নি, হয়তো পৃথিবীর ওপার থেকে শুনছে আজকে আমাদের সবাইকে, যে বাবা তোমাকে অনেক ভালোবাসি আমি, তুমি ভালো থেকো, জোরে একদম বাবাকে উদ্দেশ্য করে শাওন,
বাবা আমি তোমাকে, আমি তোমাকে, আমি তোমাকে সব কিছুর চেয়ে ভালোবাসি, আমার আমার সবার চেয়ে ভালোবাসি, আমার আমার এই পৃথিবী যা কিছু আছে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি যদি যদি এমন হতো যে আমার 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 জীবনের বিমানেও যদি তোমাকে পেতে পারতাম, তুমি আবার লাইফটা পেতে পারতাম, আমি সেটাই করতে পারি, আই প্রমিস আমি করতে পারতাম। বাট আমি জানি যে সেটা কখনো সম্ভব না, বাট তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ, আমি আমি জানি তার কোনো প্রতিদান আমি দিতে পারছি না এখন, কারণ তুমি তুমি যে বলেছিল যে আমার তোমার ছেলে দুটাকে, তুমি একদিন বলেছিল যে তোমার ভাই তোমাদের সাথে থাকবে, তোমার ভাইদের কখনো তুমি আলাদা করবে না, আমি আমি সেই প্রতিজ্ঞা রাখবো, তোমার সেই প্রতিজ্ঞা আমি রাখবো, আমি ওদেরকে মানুষ করব যে কোনো ভাবেই হোক, আমি তোমাকে অনেক ভালোবাসি।
This track was downloaded from fusionbd.com.
Yes, বাদশা খান লিখেছেন ফেসবুকে যে মেঘলা আপু তাড়াতাড়ি ব্যাক করো, এন্ড বন্ধু আপনার ফেসবুকের কমেন্টটা পড়ে আমি তাড়াতাড়ি ব্যাক করলাম। সো ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে, শুনছেন আপনি ঢাকা FM 90.4, মেঘলা আছি আপনার সাথে, আছেন গুরু এতেশাম এবং আছেন আজকের অতিথি বন্ধু শাওন আপু। সো বন্ধু অবশ্যই আপনি আপনার মনের খবরাখবর এবং আমাদের অনুষ্ঠান রিলেটেড যে সমস্ত প্রশ্ন আপনার মনে উদয় হচ্ছে সবকিছু আমাদেরকে জানান, লিখে পাঠান, এবং যেভাবে পাঠাবেন সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন দিয়ে লিখবেন, স্পেস এজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেটিতে অবশ্যই অবশ্যই বন্ধু লাইক করবেন, এবং যে পোস্ট আপলোড করা আছে আমাদের পেজে সেই পোস্টটিতে লাইক করবেন, অনেক করে কমেন্ট করবেন, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। তো সেক্ষেত্রে আমাদের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো বন্ধু
অবশ্যই অবশ্যই অনেক কমেন্ট করবেন, অলরেডি অনেক কমেন্ট পেয়ে গেছি, এসএমএস পেয়ে গেছি। এবং যেটা বলতে চাই যে যারা আজকে ফেসবুকে অনেক বেশি করে কমেন্ট করবেন এবং 16260-তে অনেক বেশি করে এসএমএস করবেন, যেই বন্ধু দুটি বেশি এসএমএস করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন, সেই দুইজন বন্ধুকে আমরা আজকে সিলেক্ট করব এবং আগামী সপ্তাহে তারা অবশ্যই কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে। তো বন্ধু, চুপচাপ বসে না থেকে অবশ্যই অনেক অনেক রেকমেন্ড করুন এবং এসএমএস করুন। আর এর মাঝে জানিয়ে দিই যে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফুরসে ভার্সিটি ভর্তি কোচিং এ 35% ডিসকাউন্টে মাত্র 8,800 টাকায় ভর্তির সুযোগ আছে। এবং আপনি যদি 25 এপ্রিলের মধ্যে ভর্তি হতে পারেন তাহলে এই সুযোগটা আপনি পাবেন। তো বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713-432-009 এই নাম্বারটিতে। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এসএসসি ও দাখিল দিয়েই ঘরে বসে সময় নষ্ট না করে প্রায় 6,500 জন সাইফুরসে 2 মাসের ইংলিশ কোর্স করছে, এর ফলে কাঙ্ক্ষিত ভার্সিটি বা মেডিকেলের চান্স পাওয়া সহজ হবে। তো বন্ধু, আপনিও ঘরে বসে না থেকে করে ফেলুন সাইফুরসের এই কোর্সটি। আর বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-011 এই নাম্বারটিতে। আর বন্ধু, অ্যাকাউন্ট নাম্বার 90.4 আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি যে নাম্বারটি পাবেন সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি আপনি 16260-তে যত খুশি ততবার এসএমএস করবেন এবং সর্বাধিক এসএমএসকারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4-এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। সো বন্ধু, অনেক অনেক কমেন্ট অ্যান্ড এসএমএস তো আছে, সো আমি অবশ্যই কিছু পড়তে চাই। যেমন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে জাহিদুল ইসলাম, লিখেছেন নাইস স্টোরি। ইব্রাহিম খলিল লিখেছেন যে বাবা মেয়ের সম্পর্ক আসলে এরকমই হওয়া উচিত। আছেন এই মুহূর্তে আজিজুল ইসলাম, লিখেছেন শাওনাপু তোমার ভয়েসটা অনেক সুন্দর লাগছে। আছেন আমার সাথে এই মুহূর্তে মুসা, ফেসবুকে যুক্ত হয়েছেন। এবং আছেন স্বপ্ন, লিখেছেন যে গুরু আর কতক্ষণ ওয়েট করতে হবে, তাড়াতাড়ি ফিরে আসো। সো বন্ধু, আমি আপনার কথাটাই মেনে নিচ্ছি, আমি আর বেশি কথা না বাড়িয়ে গুরু হিতেশামের কাছেই চলে যাচ্ছি।
সেই তো তাড়াতাড়ি ফিরে আসছি বন্ধু, ফিরে আসলাম এখনই। এবং সেই সাথে যার জন্য এত বেশি প্রতীক্ষা, যার কথা শুনবার জন্য আপনারাও পাগল প্রায় হয়ে আছেন, যার গল্পটা সত্যি মনে হচ্ছে অনেক বেশি অধুরা থেকে গেছে, অনেক কিছু জানার আছে তার, যার সম্বন্ধে সেই রহস্যময়ী নারী আমাদের সামনে উপস্থিত। আসলে রহস্যময়ী কি মনে আসলো বলে তো দিলাম, আমরা আসলে অনুষ্ঠানের শেষে হয়তো বুঝতে পারবো যে শাওন কি ধরনের জীবন নিয়ে, কি ধরনের জীবনের রূপরেখা নিয়ে আমাদের সামনে এসেছেন। শাওন, আপনাকে আরেকবার আমি আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। এবং সরাসরি চলে যাচ্ছে জীবনের সেই কথাগুলো শুনতে, বাবার কথা বলছিলেন ব্রেকের আগে এবং বাবার সেই স্বপ্ন, সেই স্বপ্নের কতটুকু কাছাকাছি আপনি আছেন সেটি আমরা জানতে হয়তো পারবো জীবনের বাকি কথাগুলো যদি আপনি বলেন সেগুলো শুনলে। জনের কথা বলছিলেন, জনে আপনাকে সেই গাড়ি থেকে বাকি সবাইকে নামিয়ে দিল, তারপর থেকে
এরপরে গুরু আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে শুনলাম যে আমার খালামণি অসুস্থ, আমার আব্বু ঢাকায় ছিল, তো আমি আম্মুকে নিয়ে ঢাকায় চলে খালামণির বাসায় চলে যাই। খালামণির বাসায় গিয়ে দেখি খালামণি খুবই অসুস্থ, আমাদেরও খালামণির বাসায় থাকা সম্ভব না, তো খালামণিকে নিয়ে আমি আবার নানু বাড়ি চলে আসি। বাই দিস টাইম জনি ওই দিন রাতেই প্রায় 34 জন লোক নিয়ে আমাদের বাড়িতে যায়। জনি শুধু একাই আমাদের বাড়িতে যায় তখন, কিন্তু সাথে ওর লোকজন থাকে। ও গিয়ে দেখে যে আমার ছোট ভাইটা, তখন ও ক্লাস 7-এ পড়ে, আর একটা ভাই ছিল যেটা একেবারেই ছোট, ও আর আমি আর আম্মু আমরা খালাবাড়ি চলে যাই। তো ওকে উঠায় বলছে যে, তখন রাত প্রায় 9টা বাজে, ও ঘুমে ছিল আর আমার দাদুমণি ছিল, তো ওকে ওকে বলছে যে কোথায়, ঘরে এসে সব জায়গায় খুঁজছে, সব রুম খুঁজছে, ওরা সবাই পাগল হয়ে গেছে, কি হয়েছে না, আমার দাদুমণিও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে। তো বলছে যে তোমার আপু কোথায়, তোমার আম্মু কোথায়। বলছে যে আপু তো খালাবাড়ি গেছে। তো আমার খালাবাড়ি চেনে না, মানে জনি চেনে না, জনি আমার নানু বাড়ি চেনে। আমার নানু বাড়িটা খুবই মানে আমাদের কাছাকাছি, আমার নানু জমিদার টাইপের ছিলেন, তো আমার নানুকে সবাই চেনে, নানু বাড়ি আর কি। তো এরপরে কি হয়, ও কি করে, আমার খালাবাড়ি ওকে নিয়ে চলে আসে, আমার ওই ছোট ভাইটাকে নিয়ে এসে শুনে যে আমরা নানু বাড়ি চলে আসছি। আমার দাদুমণি তো এদিকে কান্নাকাটি, সবাইকে বলছে যে আমার নাতিকে কে জানি ধরে নিয়ে গেছে, খুবই সবাই খুঁজতে গেছে যে কে নিয়ে গেল, কি হলো। এরপর আমি আবার কি করছিলাম, আমার তখন ছিল এপ্রিল মাস, আমার এপ্রিল মাসে আমরা কি করছিলাম, আমরা গান গাচ্ছিলাম, গানের খেলা খেলছিলাম আমার কাজিনদের সাথে, সামনে সিঁড়িতে বসা ছিলাম। এরপর হঠাৎ করে দেখি যে পাঞ্জাবি পরা জনি চলে আসছে, জনি আর আমার ছোট ভাইটা। জনি এসে আমাকে টান দিয়ে রুমের মধ্যে ঢুকালো, মানে আমাদের ড্রয়িং রুমে নানু বাড়ির। এরপর আম্মু ছিল ওখানে, আম্মুকে বলছে যে আপনার মেয়েকে আমি আজকে বিয়ে করব এবং আজকে রাতেই হবে, যদি সেটা না হয় তাহলে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, এবং দুইটার একটা হবে যে হয় ওনাকে ওকে নিয়ে যাব সেখানে বিয়ে হবে, না হয় এখানেই বিয়ে হবে। ওরা প্রায় 34 জন ছিল, সবাই জনিকে যেহেতু ভয় পায়, তখন আম্মুর আসলে কিছুই বলা ছিল না। আমার দুই মামা ছিল, ওরা ছিল অন্য পাশে আর কি, নানু আর ছোট মামা একসাথে থাকেন, আর আমার দুই মামা দাদা থাকেন। তো মামারাও, আম্মু দৌড়ে মামার কাছে গেল, মামা বললো যে আমরা কি করবো, আমরা কি বলবো, ওরা তো সবাই প্রস্তুত হয়ে আসছে, এখন আমি কি বলবো, পাঞ্জাবি পরে একেবারে বিয়ের সাজ সেজে চলে আসছে। তো আমার আসলে কিছু বলার ছিল না, আমি কি হলো আমি আসলে তখন বুঝতাম না, আমার কি হতে যাচ্ছে, আমি আমি কি করতে যাচ্ছি। আমি আমাকে বললো যে একটা সিগনেচার করতে হবে, আমি সিগনেচার করলাম। আমি আমাকে আমি আসলে তখন বুঝছি ওইটুকু সময়ের মধ্যে, আমাদের 12:01 আমি সিগনেচার করি, আমার টাইমটা মনে আছে। আমি আমি ওই পর্যন্ত ঠিক আছে। ওরা তখন আমি বুঝছি না, ঘোরের মধ্যে ছিলাম আমার কি হচ্ছে। ও চলে গেল, মানে সিগনেচার করা শেষ, ওরা সবাই মিলে চলে গেল। এরপরেও আসলে আমি বুঝতে পারছিলাম না আমার লাইফে কি হতে যাচ্ছে, কি হয়েছে, কি হচ্ছিল। আমি একেবারে আমি আসলে বিয়েটা যে কি কি, বিয়ে বলতে কি বোঝায়, আমি আসলে ওই সময় আমি বাহিরের কারোর সাথে কখনো মিশিনি, তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এরপর বাবা যখন আসে ঢাকা থেকে, বাবা শুনে, আমার দাদু যখন মারা যায়, আমার বাবা কান্না করেনি কিন্তু আমার বাবা শুনে নাকি আমি দেখিনি, আমার দাদুর সাথে পুরো গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলো, আমার মেয়েটার কি হলো, আমার মেয়েটার লাইফ শেষ, আমার আমার মেয়েটা শেষ। আমার আব্বু আমার সাথে আর কথা বলে না, এই জন্য যে আমি কেন প্রতিবাদ করিনি, আমি কেন কিছুই করতে পারলাম না। আমার আমি সে শুধু কষ্ট পাচ্ছিল যে আমার মেয়েটা এত বোকা হয়ে গেল, আমার মেয়েটা যে মেয়েটা আমার, আমি তো এটা এটা বিশ্বাস করিনি। আমার মনে হচ্ছিল যে একটা তখন আমি যে ইন্টারমিডিয়েট পড়ি, একটা না একটা মিরাকেল হবে, সে একটা কিছু করবে, সে কেন কিছু করতে পারলো না। আমার বাবার এটাই ছিল, সে কেন কিছু করতে পারলো না, সে আর আমার সাথে কথা বলে না। আমিও নানু বাড়িতে থাকি, আমি তখন হোস্টেলে ছিলাম, হোস্টেলে এরপরে কি হলো, ওদের বাড়ি থেকে ওর ভাইকে পাঠালো, বললো যে আর কলেজে যাওয়া যাবে না, হোস্টেলে যাওয়া যাবে না। আমার ভাইয়া ও বিয়ে করে ওই দিন রাতে ছিল বাড়িতে, এর পরের দিনই ও চলে যায়। ওদের আসলে ঢাকাতে তখন হোটেল টোটেল ছিল, ওদের অনেক বিজনেস ছিল, আবার ওদের গাজীপুরের জমি ছিল, বাড়িতে যে ছিল ও চলে আসে। ওখানে 2 মাস কোনো খবর নেই, 2 মাসে আমি নানু বাড়ি থাকি, আমারও হোস্টেলে যাওয়া হচ্ছে না। আমি সবাই এই কথা সে কথা, আমি আসলে পাগল হয়ে যাচ্ছিলাম, আমি কি করব, কোথায় যাব। 2 মাস পরে হঠাৎ করে ওদের বাড়ি থেকে লোকজন এসে বলছে যে ওরা আসবে, কি বলে আমি আসলে জানি না, কাপড় চোপড় নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। তো আমার আব্বু সব কিছু অ্যারেঞ্জ করে, কিন্তু সে থাকে না, সে অ্যারেঞ্জ করে সবাই আসে, ওরা প্রায় 100 জনের মতো আসে, সবাইকে খাইয়ে দেয়, রাতে ও থাকে, ওই দিন রাতে থাকে। থাকার পরের দিন আমাকে নিয়ে বলছে যে আমার এক খালামণি আছে, উনি খুব কষ্ট পেয়েছে, আমি তো ওনার কাছেই ছিলাম, আমি এভাবে করে বিয়ে করেছি, উনি কষ্ট পাচ্ছে, সো ওনাকে একটু দেখে আসি। আমি চলে গেলাম ওর সাথে, ওর সাথে যাওয়ার পর আমাকে ওই দিন খালামণির বাসায় সারাদিন থাকলাম। ওকে আমি খুব ভয় পাচ্ছি, আমি আমি বুঝতে পারছি না আমি কি, আমি আমি আসলে তখনও বুঝতে পারছিলাম না। আমাকে যখন ওই ফার্স্ট নাইটে যখন আমাকে আমাকে সবাই খুঁজছে, আমি আসলে সবাই খাচ্ছে, আমি এরকম একটা মানে এরকম ছিলাম যে আমি আসলে জানি না আমার লাইফে কি ঘটতে যাচ্ছে। সবাই খাচ্ছে, আমি সবাই খাওয়া দেখছি, দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি ওখানে টেবিলের উপরে, মানে আমাদের উঠোনে টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছি। সবাই আমাকে খুঁজছে, সবাই ভাবছে যে আমি মনে হয় পালাই গেছি বা কিছু একটা হয়েছে। তো আমি সবাই খুঁজছে, তখন আমার এক চাচি আমাকে খুঁজে পায়, খুঁজে নিয়ে আমি কোলে কোলে করে নিয়ে ওর রুমে দিয়ে আসে। তখন সকালবেলা আমার মা কান্না তখনই কান্না করে, এই মেয়ে যে মেয়ে কিছু বুঝেই না, যে মেয়েকে এই এখানে ঘুমায় পড়ছে তাকে নিয়ে তুমি দিয়ে আসছো, মানে আমার আম্মু, আমি আসলে ওই ফিলিংসগুলো আসলে আমি তখনকার ফিলিংসটা আমি এখন বোঝাতে পারবো না, যে আমার আম্মু তখন খায় না কিছু না, আমার বলছে যে এই মেয়ে তোমরা বুঝতে পারতেছো, আমার মেয়ে ঘুমায় পড়ছে, আমার মেয়ে বুঝতেছে না কিছু। এরপরে ওদের বাড়িতে ও না বলে ওর খালা বাড়ি থেকে আমাকে হঠাৎ করে ওদের বাড়িতে নিয়ে যায়, মানে রিক্সা ঘুরিয়ে টার্ন করে ওদের বাড়িতে নিয়ে আসে। আমি তো এত ভয় পাচ্ছিলাম, উঠানে আমাকে বসা রাখছে অনেকক্ষণ, যে কি কি প্রসেস থাকে, ধান টান দিতে হয়। আমি বসে আছি, বসতে বসতে আমি রিক্সার মধ্যে করে আমি পড়ে যাই রিক্সা থেকে। রিক্সা থেকে পড়ে গিয়ে আমি সেন্সলেস হয়ে যাই, আমি কিছুই জানি না। এরপর উঠে দেখি যে আমার পাশে প্রায় 40-50 জন মানুষ, আমি একটা খাটের উপর আছি। এরপর থেকে শুরু হয় আমার ওই লাইফ। সে লাইফে আমি বুঝতে পারি যে আমার সব কিছুতেই, আমার সেই আগের জীবন নেই। আমি এখন ইচ্ছা করলেই আমি জোসনা দেখতে যেতে পারবো না, আমি ইচ্ছা করলেই এখন চাইলেই আমি যেখানে সেখানে যেতে পারবো না। আমার পড়াশোনা একেবারে স্টপ, একেবারের জন্যই শেষ। আমি আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো, আমার আমি পড়াশোনা ছাড়া আমি কীভাবে থাকবো। আমি দেখা যেত একটু টাইম পেতাম, আমি একটা বই নিয়ে বসতাম, আমি বই পড়াকে আমি পাগলের মতো, কিন্তু আমার জনই ছিল যে সে বই পড়া দেখলেই সে একটা বই হয়তো ছিঁড়ে ফেলছে। তুমি কি করছো এইসব, সারাদিন বই পড়ো, এটা কি কাজ করো, যাও। আমি আসলে আমি কাজ তো কি বলবো, আমি কখনো আমার আসলে এটা বলাটাও ঠিক না সবার, আমি যে এত আদরে মানুষ হয়েছে যে আমি আমি কখনো ভাত নিয়ে যে ভাত নিয়ে খাবো সেটাও আমি কখনো খাইনি। সো আমাকে বলছে যে কাজ করো। আমি আসলে এই ব্যাপারগুলো ওদের বাড়ির পরিবেশ, আমাদের পরিবেশ আমি মেনে নিতে পারছিলাম না সব কিছু। আমি আসলে বলতে চাচ্ছি না ওদের বাড়ির পরিবেশ আর আমাদের পরিবেশের ডিফারেন্সটা, বাট আমি যখন একটা কথা বলি, আমরা একদিন গিয়েছি সিনেমা দেখতে, সিনেমা দেখে এসে আমি চকলেট নিয়ে এসেছি সবার জন্য, যে ওর একটা ভাই ছিল, ওর ইমিডিয়েট ছোট ভাইটা। আমি অ্যাজ ইউজুয়াল আমি তো তুমিই বলবো তাকে, আমি বলছি যে চকলেটটা খাও, সে বলছে যে আপনার বয়স কত, আমি ওর চেয়ে ছোট হব, তো আমি বলছি যে কত হবে, 30-35। তারপরে আমাকে বলছে যে এই তুই বড় হতে চাস কিসের জন্য, তুই ছোট মানুষ মানে আমাকে, আমি আমি আসলে খুব অবাক হচ্ছিলাম, খুব বিয়ের খুব ইমিডিয়েট পরে আমি আসলে এই ধরনের স্বভাব বা এই ধরনের কথাতে কখনো অভ্যস্ত ছিলাম না, আমাকে তুই বলে ফেললো। আমি রুমে এসেছি, আমি রুমে এসে আমি কিছুই বলছি না, ওর মা বলছে যে আচ্ছা, ও এসে বলতেছে এই তোর বড় ভাবি না, জনি বলছে যে তুই কেন ওকে এভাবে করে কথা বলছিস। তো ওর মা বলছে যে এই তুই না একা বিয়ে করেছিস, বিয়ে কি সবাই করেছে, তোর তোদের 5 ভাইয়েরই কেউ একা বউ, মানে কথাগুলো আমি আসলে জানি না। ওরা এই কথা শোনার পর আমি ওখান থেকে পড়ে যাই, পড়ে গিয়ে আমার মাথা ফেটে যায়। আমি বসা ছিলাম একটা চেয়ারের উপর, চেয়ার থেকে যখন পড়ে যাই একটা পাশে ইট ছিল, এটার ওখানে মাথা ফেটে যায়। ফেটে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে এখানে আর না, আমাকে এখান থেকে যে কোনোভাবে বের হতে হবে। আমি প্ল্যান করি যে কীভাবে বের হব। এরপর আরেকটা ঘটনা বলি, জনির ঘটনা, সেটা হলো জনি আর আমি ওর আমার খালার বাসায় যাই। যাওয়ার পর ও বলছে যে আমার ফুপুর বাসা এখান থেকে কাছে, চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। আমার আসলে রিউমাটিক ফিভার ছিল তখন, ফিভারের কারণে খুব ব্যথা হচ্ছিলো, আমার খুব পেইন হচ্ছিল। তো ও বলছে যে আমি বলছি যে আমি তো অসুস্থ, এখন একটা নতুন বাড়িতে যাব, আমি কি করে যাব। ও বললো যে ঠিক আছে আমরা গিয়ে চলে আসবো। ও গিয়েছে, আসার আর কোনো নাম নেই। সারাদিন আমি কষ্ট করে, নতুন বউ গ্রামের বাড়িতে গেলে কীরকম অবস্থা হয়, আমাকে বসে থাকতে হচ্ছে, সবার সাথে হাসি মুখে কথা বলতে হচ্ছে, সবাই নাস্তা খাওয়া দিচ্ছে, আমাকে খেতে হচ্ছে, আমি বসে আছি, আমি শুইতে পাচ্ছি না, আমি কিছুই করতে পারছি না, আমি ব্যথায় আমি মরে যাচ্ছি, বাট আমি আসলে বলতে পারছি না। আমি জনিকে শুধু চোখে ইশারা দিচ্ছিলাম, জনি চলো, জনি চলো, জনি কোনো কথাই বলে না, সে দেখছি না যে আমি এত অসুস্থ। একবার আমাকে আমি বললাম জনি আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দিতে পারো, জনি আসলে সে খেয়ালই করছে না, সে সবার সাথে মজা করছে, এ করছে। সেদিন রাতে আমরা সেদিন রাতটা থাকলাম, সকালে মনে হচ্ছিল আমি আসলে এত ব্যথা হচ্ছিল আমার, আমি জনিকে বললাম জনি চলো চলে যাই, সে ঘুরতে যাবে। আর সব কাজিনদের নিয়ে ঘুরতে বের হলাম, আমাকেও নিয়ে গেল। ও আর আমি হাঁটতে পারছি না, ও সবার সাথে হেঁটে চলে যাচ্ছে। আমি বললাম যে জনি তুমি কেন এরকম করছো, তুমি দেখতে পাচ্ছ না, তুমি বললা যে একদিন থাকবা, তুমি এরপরে আর যাচ্ছি না, 2 দিন হয়ে গেছে। এরপরে ওর ফুপুর সামনে এসে আমি বাসায় এসেছি, বাসায় এসে পর ওর ফুপুর সামনে আমাকে বলছে যে ও আচ্ছা, মানে আমাকে খুব খারাপ ভাবে, আমি আসলে ওদের সম্পর্কে কিছুই বলিনি, ও শুধু বলছে যে ও আচ্ছা আমার ফুপুর বাসায় থাকবি তোর সমস্যা না, তোর খালার বাসায় গেলে তোর কোনো সমস্যা না, আমি তুই করে বলছে। আমি আসলে তখন আবার তারপরের দিন আবার বলছি যে চলো আমরা এখন নৌকায় করে ঘুরবো, আমরা সবাই নৌকায় করে গেছি। তখন আমি শুধু ওকে বললাম যে জনি তুমি কেন এরকম করে বললা যে তোমার ফুপুরকে নিয়ে আমি কোনো কথা বলেছি, তুমি কেন আমাকে ছোট করছো। তারপরে ও খুব খারাপভাবে কথা বলেছে, আমি আসলে নিতে পারছিলাম না, আমার ওই যে স্বভাব সুলভ যেদি চরিত্রটা আসলে ওই সময় আমি আসলে নিতে পারছিলাম না, চলে আসছিলাম, জানি না কোথায় যাই। আমি আসলে একা একা কখনো বের হয়নি, আমার হাতে টাকাও নেই, আমি একা একা কত দূর হেঁটেছি আমি জানি না, প্রায় 2-3 ঘন্টা ধরে হাঁটছি হাঁটছি, আমি কোন দিকে যাচ্ছি আমি জানি। হঠাৎ করে দেখি একটা রিক্সায় করে জনি আসছে, জনি একটা কাজিন আসছে, এসে আমাকে রিক্সায় করে টেনে তুললো রাস্তা দিয়ে, রিক্সা চলন্ত রিক্সার মধ্যে আমাকে টেনে তুললো, টেনে তুলে নিয়ে গেলো একটা কাজী অফিসে, কাজী অফিসে নিয়ে গিয়ে বললো যে তোমাকে আমি এখন ডিভোর্স করবো। এরপর আমি আসলে ওর, আমি ওকে বলছি যে জনি শোনো, জনি আমার কথা শোনো, আমি ওর পা ধরে আমি ওকে বলছি যে জনি তুমি এরকম করো না প্লিজ। তখন আমার মায়ের মুখটা ভেসে উঠছে, মনে হচ্ছে যে আমার যদি এরকম কিছু হয় আমার আমার মা কি করবে, আমার বাবা কি করবে। আমি আসলে ওদের ভয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমার তখন ওদের কি হবে, ওদের কথা চিন্তা করে আমি আসলে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। জনিকে পা ধরে আমি বলছি জনি প্লিজ আমি ভুল হয়ে গেছে। ও কি করলো, আমাকে টেনে দিয়ে দরজা, ওই কাজীর বাড়ি, উনি ওনার বাড়িতেই আসলে ওনার অফিস ছিল, দরজা লাগিয়ে দিয়ে বাহির থেকে দরজা লাগাই দিল আমাকে। কাজী আসছে, কাজী এসে কাজীকে বলছে যে ডিভোর্স। আমি খুব সেজে গুজে ছিলাম, একটা শাড়ি পরা ছিল, মনে সবাই ভাবছে যে আসলে বিয়ে করতে আসছি। সবাই বলছে এত সুন্দর, মানে জনি আসলে দেখতে কালো, তো বলছে যে এত সুন্দর একটা মেয়েকে তুমি বিয়ে করবা, একজন বলছে যে, ও জানলা দিয়ে বলতেছে, একজন আসছে, তো সবাই ভাবছে যে আমরা বিয়ে করতে আসছি। তো যখন
বিয়ের কতদিন পরের ঘটনা এটা,
এটা ইমিডিয়েট পরে, প্রায় 6 মাস পরে। তখন কাজের ছেলে আসলে ওর সাথে একসাথে পড়তো, কাজের ছেলে এসব চিল্লাচিল্লি শুনে সে আসলে চলে আসলো রুমে, ঘুমেছিল, তখন দুপুর টাইম ছিল। উনি এসে বলছে যে তুমি এসব কি, এসে বলছে যে জনি তুই কি করবি, বিয়ে করবি? ওর আসলে জানতো না যে, তারপর বলছে না আমি ডিভোর্স করবো, তুই ডিভোর্স করবি? তারপর তারপর বলছে যে তুমি কি জানো যে ওর খালু এখানে, তখন যখন জানো যে তুই জানো তোকে মেরে ফেলবে, তুই আর কি, তোর চেয়ে তোকে যদি, ও যদি এই কথা শুনে তোকে মেরে ফেলবে, আর এইসব কি পাগলামি করছিস, যা দুজন মিলে বাড়ি চলে যা, এত অপমান, এত অপমান, আমি কি বলবো। আমি তখন এসে তারপর আবার নিজে থেকে আমি ওর সাথে কথা বললাম, নিজে থেকে কম্প্রোমাইজ করতে চাইলাম, যে কোনোভাবে কম্প্রোমাইজ করি। এরপর
জনি আপনাকে ছেড়ে দিচ্ছে, সেটি আপনার পার্সোনালি কষ্টের কোনো কারণ ছিল না, আপনার বাবা মা এই ব্যাপারটা কিভাবে নিবে? তারা বিয়ে হওয়ার পরে এরকম একটা, বিয়েটাও একটা দুর্ঘটনা ছিল, ফাইনালি সেপারেশন হলে তারা কিভাবে এটা রিয়্যাক্ট করবে, সেটা নিয়ে আপনি বেশি ওয়ারিড ছিলেন, তাই তো?
সেটা নিয়ে বেশি ওয়ারিড ছিলাম। আর আমি জনিকে একসাথে থাকলে আসলে হয় না যে
একটা টান তৈরি হয়ে যায়,
এরকম ছিল যে সে দিনের পর দিন 2-3টার সময় বাড়ি ফিরত, আমি দেখা যেত আমি তাকে খুঁজে নিয়ে আসতাম, কোথায় গেছে, তাকে ভালো করতে হবে, তাকে, সে সিগারেট খেত প্রতিদিন 2-3 প্যাকেট তার চলে যেত। আমাকে বিয়ে করার পর থেকে আমি চেষ্টা করলাম কিভাবে ওকে এই সব, মানে এই বাজে বন্ধুদের থেকে কিভাবে ওকে ভালো করা যায়, তো একটু একটু করে ভালো হচ্ছিল, একটু একটু করে ওর স্বভাবগুলো চেঞ্জ হচ্ছিল। আমি মনে হচ্ছে যে এই বাড়িতে থাকলে আমি আর ওকে ভালো করতে পারবো না। ওর বাবা মা সবসময় সাপোর্ট করতো, ওদের ঘরে সবসময় দেখা যেত সবার বিছানার নিচে, ওর ভাইদের বিছানার নিচে বড় বড় রামদা থাকতো, ওর থাকতো, কারোর সাথে কিছু হইলেই রামদা নিয়ে চলে যেত। তা মানে ওর মধ্যে কোনোই ছিল না, হাসতে হাসতে মানুষকে মারতে পারতো এরকম। ও যদি বাহিরে বের হতো আমার শুধু আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহ ওকার সাথে মারামারি করে আসে, কি করে আসে, আমি খুব ভয়ে থাকতাম। তো মনে হতো যে এখানে আর না, এখান থেকে বের হতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে যে কোনো ভাবে পড়াশোনা আবার স্টার্ট করতে হবে।
আচ্ছা, তারপরে?
তারপরে আমি আমার
সেই দুর্ঘটনার পরে কি হলো?
দুর্ঘটনার পরে এই দুর্ঘটনা হলো যে ওর ভাই আমার সাথে খারাপ বিহেভ করলো, আমার মাথা ফেটে গেল। ওই দিনই আমার শ্বশুর আবার ঢাকায় আসছে, আমি সব, আমার শ্বশুরও আমাকে ওই সময় খুব খারাপভাবে কথা বলেছে ওই ওর, মানে ওর ভাইয়ের জন্য। তো তখন আমাকে বললো যে চলো, আমি বললাম যে বাবা আমি একটু গাজীপুরের আপনাদের বাড়িটা দেখতে যাব, প্লিজ আমাকে একটু নিয়ে যান না প্লিজ। তখন সে বললো যে ঠিক আছে চলো, সে নিয়ে আসলো। তো লংসের মধ্যে আমরা আসলাম, আমি জীবনের লংসের মধ্যে যে ডেকের মধ্যে যে যাই, আমি কি বলবো, আমি আমার লাইফে আমি কখনো এই ধরনের এত মানুষের মধ্যে বসা, এত মানুষের মধ্যে আমি আমি কি বলবো খাবো আমি তো ভাবতেই পারছি না। আমাকে কি করলো, জনি ভাত দিল, বললো যে ভাত খাও, আমি ভাত খেতে পারছিলাম না, আমার চোখে মানে পুরো আমার প্লেটটাই, মানে আমি দেখছি সব মানুষ, সব মানুষগুলো আসলে ওই পরিবেশে অভ্যস্ত না, আমি আসলে নিতে পারছিলাম না। সে তো, তার তো কোটি কোটি টাকা, সে আমাকে একটা, আমি তার নতুন, তখন মনে হয় 6 মাস 7 মাস হলো বিয়ে হয়েছে, সে তার নতুন ছেলের বউকে নিয়ে আসছে লংসের ডেকে করে, যার কোটি কোটি টাকা। আমি আসলে এত কাঁদতেছিলাম, জনি কি করলো সামনে থেকে প্লেটটা নিয়ে ফেলে দিল নদীর মধ্যে, আমার রাগ করে আমার সাথে। সে বুঝলো না যে আমি আসলে কেন আমার কান্না পাচ্ছে, আমি কেন, আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, সারাটা রাত আমি কোনো ওয়াশরুমে যাইনি, কিচ্ছু করিনি, আমি আসলে সারা রাত দাঁড়িয়ে সকালবেলা তারপর আমরা গাজীপুরে যাই। গাজীপুরে এসে কি হয় যে ওদের একটা বাংলো বাড়ি থাকে, সেখানে আমরা থাকি। তখন আমি ওখানে কিছুদিন থাকার পর আমার মনে হয় যে আমি খোঁজ খবর নিলাম আশেপাশে কোনো কলেজ আছে কিনা। সেই কলেজে আমি একদিন চুরি করে যাই। কলেজে গিয়ে আমি টিচারদেরকে বলি যে আমি আসলে ভর্তি হতে চাই, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমার শ্বশুর সাহেব আছেন বাসায়, আপনারা যদি একটু গিয়ে বলেন যে আপনারা ছাত্রী কালেকশন করছেন বা স্টুডেন্ট কালেকশন করছেন, আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট কালেকশন, নতুন কলেজ, আপনি একটু প্লিজ বলেন, আমি আপনাকে যে কোনোভাবে আমি অ্যাডমিশনের টাকা দিব, বাট আমাকে একটু বলেন, আর বই দিবেন সেটা সেটাও বলেন। আমি জানি যে সে আমার জন্য কোনো টাকা খরচ করবে না, বা আমার হাজবেন্ডও কিছু করবে না, ঠিকই আমার, আমি খুবই কৃতজ্ঞ সেই টিচারদের কাছে, যারা না আসলে আসলে আমি হয়তো বা খুব ইজি হতো না আমার জন্য কলেজে ভর্তি হওয়াটা। তারা এসে বললো, তারা এসে খুব রিকোয়েস্ট করলো যে আপনার আমি শুনেছি তো ওকে ভর্তি করান। এরপর আমি বোর্ড চেঞ্জ করি, খুব ঝামেলার ব্যাপার, আমি একা একা এসে সে বরিশাল থেকে বোর্ড চেঞ্জ করে আমি আবার গাজীপুরে চলে আসি, সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার আসলে ক্লাস করতে অনেকদিন ক্লাস করতে পারিনি। এরপর দিনগুলো যাচ্ছিল, যাওয়ার পর কি বলবো, ও আসলে কিছু করছে না। এরপরে চাকরি যে কোনোভাবে হোক, আমার পরিচিত একজন ছিল যে যাকে রিকোয়েস্ট করলাম যে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিন, ও চাকরি করলো। এরপর ওর ফ্যামিলির সাথে আসলে ওর কোনো রকম যোগাযোগ ছিল না। আমার যখন ওর খারাপ অবস্থা ছিল আমি ওকে একটু একটু করে ভালো করলাম। তারপর আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ঠিক পরীক্ষার দুই দিন আগে আমার বেবি বর্ন হয়। আমার পরীক্ষা ওই বছর আর দেওয়া হলো না। এরপরের বছর ও এক বছরের ওকে নিয়ে আমি পরীক্ষা দেই। পরীক্ষার পর রেজাল্টের পর আমি ডিসিশন নেই যে আমি যে কোনোভাবে আবার আমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে। তো আমার বাবা আমাকে খুব স্ট্রং সাপোর্ট দিচ্ছে, বলছে যে হ্যাঁ তোমাকে পড়তেই হবে, তোমাকে বড় হতে। আমি আসলে বাবাকে এই যে ওদের বাড়ির যে এই ঘটনা, আমি যে এই খারাপ পরিস্থিতিতে আছে, আমার বাবা তো জানে খুব বড় লোক, ওরা খুব ভালো আছে, ঢাকায় বাড়ি আছে, খুব ভালোভাবেই আছে, আমার বাবা জানতোই না যে আমি
এই কষ্টের খবরগুলো উনি জানতেন।
আমি কখনো বলতাম না, আমি বলতেই চাইতাম না, কারণ বললে তো আমি জানি যে ওরা আসলে নিতে পারবে না এই ব্যাপারগুলো, আমি এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে আমার বেবিটা হওয়ার পর আমার বাবা বললো যে ভর্তি হও, ওকে দিয়ে দাও আমাদের কাছে। আমি ওকে বরিশালে পাঠিয়ে দিলাম আমার আব্বু আম্মুর কাছে। আব্বু তখন ঢাকায় থাকেন, আসলে উনি তখন ঢাকায় না, সব জায়গায় থাকেন, যখন যেখানে কাজ থাকে উনি তখন যে গ্রামীণের টাওয়ারের যে কন্ট্রাক্ট নেয় সেই কাজগুলো করতো, তো যেখানে সেখানে যেতে হতো ওনাকে। আমার মেয়েকে নিয়ে দিয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর ও আমাকে একবার টাকা দেয়, একবার টাকা দেয় না, প্রত্যেকটা সেমিস্টারই বলে যে এইবার থেকে তোমার পড়া বন্ধ। তো আমি হঠাৎ করে মনে হলো যে আমার আসলে জব নিতে হবে, আমি একটা পার্ট টাইম জব নিই। পার্ট টাইম জব নেওয়ার পর না, তখন আসলে ও এরপরে কি হয় যে আমার বাবা ওর মায়ের অপারেশন হয়। অপারেশনের পরে আমি এসকর হসপিটালে থাকি ওর আম্মুর সাথে। তো আব্বু আমাকে ওদিন চিটং চলে গেছে একটা সাইট দেখার জন্য, তো আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি কোথায়। আমি বললাম যে আমি তো এসকরে। বলছে যে জনি আসবে না? আমি বললাম যে না, জনি আসবে না, আজকে আমাকে একাই থাকতে হবে। সে সকালবেলা কথা বলেছি, সে ওই দিন রাতে গিয়েছে সকালবেলা, আমি সন্ধ্যার সময় আমি আমার একটা কাজিন থাকতো, ও হোস্টেলে থাকতো, ওর হোস্টেলে গিয়ে আমি একটা ড্রেস কিনে নিয়ে তারপরে ওখান থেকে গোসল করে শাওয়ার নিয়ে আসার পরে দেখছি যে আমার আব্বু ডুবছে। আমি তো অবাক, আমি বলছি যে আমি পিছন থেকে ডাক দিলাম বাবা, বলছে যে তুমি একা একা থাকবো, আমি চলে আসলাম। আমি বললাম তুমি চিটা উঠে না গেলা, তুমি কাজ দেখতে বলে যে তুমি একা একা থাকবো, আমি এখানে থাকবো। ওইটাই ছিল আমার বাবার সাথে আসলে লাস্ট দেখা। ওই দিন আমরা সেই সন্ধ্যা থেকে সে আড়াইটা পর্যন্ত থাকে রাত। ওই দিন আমি তার সাথে সবকিছু শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি
আমার ফ্যামিলিতে এতদিনে যে কষ্ট দুঃখ যেগুলো বলা হয়নি,
যেগুলো আমি কখনো বলিনি। আমি বলেছি জানো জনি এরকম করে ওরকম করে, আমি সবকিছু ফ্যামিলির কথা বলেছি। বলার পর সে খুব, সে বলছে তুমি আমাকে বলোনি তোমার সাথে এরকম করে। আমার 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 কি বলবো, একবার কি হয়েছে যে আমি দুপুরবেলা আমার বাবা ফোন করেছে, ভাত খেয়েছো? আমি বললাম না কেন। আমার আসলে একটা ইয়ে ছিল যে আমাকে ভাত বেড়ে না দিলে আমি খেতে পারতাম না, মানে খেতে ইচ্ছা হতো না আমার। জনি কোথায়? আমি বললাম যে ও তো আসতে পারিনি, ওর একটা মিটিং আছে। জনিকে সাথে সাথে ফোন করে বলছে ওকে ভাত খাওয়া, তারপর তোমার মিটিংয়ে যাও। তো সে বলছে যে তুমি আমাকে শেয়ার করোনি, জনি তোমার সাথে এরকম করে। জনি তো বাবাকে খুব মানে সবসময় দেখাতো যে আসলে আমাদের, আমিও দেখাতাম, আমিও কখনো কারোর সাথে আউটসাইডার কারোর সাথে কখনো শেয়ার করিনি। জনির সাথে আমার রিলেশনটা কেউ কখনো বোঝেনি যে আমাদের মধ্যে আসলে বন্ডিংটা এত ভালো না। এরপর বাবাকে আমি সব কিছু বললাম, বাবা বললো যে ঠিক আছে তোমার কত সেমিস্টার পর তুমি ক্রেডিট ট্রান্সফার করতে পারবা, চেঞ্জ করতে পারবা। আমি বললাম যে আমি আসলে জানি না, আমি জেনে নিব। বলে ঠিক আছে তুমি এখন কন্টিনিউ করো, তখন আমি সেকেন্ড সেমিস্টারে ছিলাম বিবিএতে, কন্টিনিউ করো আমি তোমাকে পাঠিয়ে দেবো। তখন আমার কাজিন থাকতো ইউএসএতে, বললো যে ওর ওখানে পাঠিয়ে দেবো, তুমি ওখানে কন্টিনিউ করবা, যদি জনি ভালো হয়, যদি জনির মনে হয় যে হ্যাঁ তোমাকে দরকার, তোমাকে যে সর্বোচ্চ ভালোবাসতে পারবে, যদি ভালোবাসতে পারে দেন তুমি ওর কাছে আসবা, না হয় তোমার ওর কাছে আসতে হবে না। তো ওইটাই ছিল লাস্ট কথা। আমি বাবাকে বারবার বলছিলাম বাবা তুমি চলে যাও চলে যাও, সে আড়াইটার সময় তাকে জোর করে আমি পাঠাই দিই মানে আমার চাচির বাসে। ওইটাই ছিল বাবার সাথে আমার লাস্ট দেখা। এরপরে আমি কেন বলছিলাম যে আমার বাবার মৃত্যুর জন্য এরকম মনে হচ্ছে, আমি জনির মায়ের অপারেশন হচ্ছিল, সবাই খুব প্রে করছিল যে ওই মানুষটা বেঁচে থাকুক, ভালো থাকুক, তার অপারেশন সাকসেসফুল হোক, কিন্তু আমি ওনাদের দিয়ে এত পরিমাণ কষ্ট পেয়েছি, আমি শুধু আল্লাহকে বলেছিলাম আল্লাহ উনি না থাকলে হয়তো আমার ফ্যামিলিটা আমার ফ্যামিলিটা টিকবে, উনি না থাকলে আল্লাহ উনি ওনাকে উনি যাতে অপারেশনটা সাকসেসফুল না হয়, উনি যাতে না বাঁচে, আমি তাহলে আমি ফ্যামিলি নিয়ে থাকতে পারবো, আমি জনিকে নিয়ে থাকতে পারবো, জনি আমাকে ভালোবাসবে, জনি আমার সাথে যে বিহেভিয়ারগুলো করছে, ওরা ওরা যে ওকে সাপোর্ট দিচ্ছে এই জন্যই তো বেশি করছে, এগুলো করবে না
ঠিক।
হ্যাঁ আমি খুব প্রে করছিলাম, আমি হাত ধরে প্রে করছিলাম, আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ উনি থাক, ওনার জন্যই এরকম হচ্ছে, উনি না থাকলে হয়তো আমার লাইফটা এরকম হবে না, আমার আমার লাইফটা ঠিক হয়ে যাবে, আমি জনি ঠিক হয়ে যাবে। ঠিক 7 দিন পর আমার বাবা মারা যায়, এটা আমি ফার্স্ট ডিসক্লোজ করলাম। আসলে আমার আমার মনে হচ্ছে যে এটার জন্যই মনে হয় আমি কারো খারাপ চাইতে পারি না, আমি কারো বিন্দু মাত্র আমার যে যত বড় আমার কেউ কিছু করুক আমি কখনোই চাই, আমি আমি এখন আর চাই না, আমি সবার ভালো চাই, ইভেন আমি এখনো জনির ভালো চাই, আমি জনির কথা আমি আমি একদম মন থেকে বলি জনি ভালো থাকুক তাহলে হয়তো আমি ভালো থাকবো। এরপর বাবা মারা গেল, সেটা বলবো, আমার বাবা কুরবানির ঈদের 7 দিন না 6 দিন আগে সে যাচ্ছিল গ্রামের বাড়িতে গরু কিনতে হবে, এরপরে সে আমাদেরকে নিয়ে যাবে। আমার বাবা যাচ্ছে রাতের গাড়িতে, 11টার গাড়িতে যাচ্ছে, আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আমি যাচ্ছি তোমার জন্য একটা কী কিনেছি আমি ভুলে গিয়েছি, বলছে যে তোমার জন্য আরেকটা জ্যাকেট খুব পছন্দ হয়েছে বাট এসে কিনে দেবো, এখন কিনলাম না। তারপর আমার বেবির জন্য কী কিনেছে, আম্মুর জন্য কী কিনেছে, আচার বানিয়েছে, সে চিটংয়ে ছিল, চিটং থেকে অনেক আচার বানিয়ে নিয়ে এসছে, এসব বলতেছে। আমি বললাম যে তুমি এখন রাখো, তুমি যাও বাড়ি, বাড়ি গেলে তারপর কথা হবে। সে আবার ফোন দিছে, আবার রাগ করছে, আমি তুমি এত ফোনে কথা বলছো কেন, যাও তো বাড়িতে যাও ঘুমাও। সে আবার গাড়িতে উঠে আবার ফোন করেছে, ফোন করার পর আমার মাকেও ফোন করেছে, মাও এই কথা বলছে যে তুমি এত কথা বলছো কেন, আমার বেবিটার সাথে কথা বলবে, তো বলছে যে তুমি বাড়ি এসে কথা বলবে, এখন কথা বলতে হবে না, বাড়ি এসে তারপরে শুনবো তোমার কথা। সবাই ফোন রেখে দিচ্ছিল। এরপরে যখন 7টা বাজে আমি ইউনিভার্সিটি যাব, তখন মনে হচ্ছিল যে ঘুম থেকে উঠে আমি ফোন দিয়েছি যে বাবা পৌঁছেছে কিনা, তো দেখি যে ফোনটা বাজছে কিন্তু ধরছে না, আমি ভাবছি যে বাবা মনে হয় ঘুমিয়ে পড়ছে। তো 9টার দিকে আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়েছি, এর মধ্যে জনি এসছে, জনি এসে বলছে যে আমাদের একটু যেতে হবে, কোথায় যেতে হবে, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, বাবা একটু সামান্য চোট লাগছে মনে হয়, তো চলো আমরা যাই গিয়ে দেখি। আমি আবার বাবার জনি তখন জানে যে বাবা নেই আসলে, জনি আমি কী করলাম, বাবার জন্য লুঙ্গি তার সব কিছু যা লাগবে, সাবান টাবান সব কিছু রেডি করে নিয়ে, জনি বলছে তুমি ব্যাগ নিচ্ছ কেন, আমি বললাম যে বাবা এইসব পরে থাকতে পারবে না, আবার নতুন ড্রেস কিনবো সেগুলো না ধুয়ে তো সে পরতে পারবে না, তো এগুলো নিয়ে যাই পুরনোগুলো, তার বাসা আমার বাসা সবসময় তার ড্রেস থাকতো, তো ওগুলো নিয়ে যাচ্ছি, তার ব্যবহারের সব জিনিস নিয়ে যাচ্ছি, মানে যদি থাকতে হয়, আমি বললাম যদি থাকতে হয় তাহলে এগুলো নতুনগুলো তো সে পরতে পারবে না, কমফোর্ট ফিল করবে না। আমি নিয়ে যাচ্ছি, যাওয়ার মধ্যে সবাই ফোন আসছে, ফোন আসছে, তাই আমি জনিকে জনির দিকে তাকাই বললাম জনি সত্যি কথা বলো, বাবা কি বেঁচে আছে না মারা গেছে, সত্যি কথা বলো, আমি আমি নিতে পারবো, আমার আমি খুব আমি জানি যে আমি তুমি খুব ভালো করে জানো, আমি আমার কিছুই হবে না, তুমি জাস্ট আমাকে বলো, আমি সত্যি কথাটা শুনতে চাই, আমি খুব মানে আমার খুব কেমন লাগছে, কেন ফোন ফোন দিলে কেন ধরছে না, ফোনটা এখন বন্ধ হয়ে আছে, কি হয়েছে একটু বলো প্লিজ। তখন জানি বলছে যে না কিছু হয় নাই, কিছু হয় না, কে বলছে, অসুস্থ তো মনে হয়, ফোনে মনে হয় চার্জ নেই, জনি আমাকে বলছে না। এরপর আমি বুঝতে পারছিলাম সবাই ফোন দিচ্ছিল, জনি শুধু কান্না করছিল। এরপর আমার আম্মু ফোন করেছে, ফোন করে বলছে তোমার বাবা কোথায়, বাবাকে নিয়ে কখন আসবা। তখন আমি বুঝতে পারছিলাম যে আমার বাবা তো আর নেই। আমি বলছি যে মামনি আমরা আমি যাই আগে, এখনো তো ওখানে যাইনি, আমি শুনেছি যে পায়ে একটু ব্যথা পেয়েছে, সো আমরা নিয়ে চলে আসবো, তুমি হসপিটালে রাখবো না। এরপরে আমি যখন গেলাম গিয়ে দেখছি থানায় গেলাম, থানাটার নামটা ভুলে গেছি, গোপালপুরের কোনো একটা থানা হবে। থানায় গিয়ে দেখছি যে বাবার সেই নেওয়া সে আচার আমাদের জন্য, মামনির জন্য ড্রেস, আমার মেয়ের জন্য ড্রেস, বাবাকে দেখছি না, বাবাকে দেখছি যে একটা জায়গায় একটা নদীর পাড়ে, নদী পার হয়ে যেতে হবে, ওখানে বাবাকে একটা রিক্সার মধ্যে রাখা হয়েছে, অর্ধেক পা ভেতরে অর্ধেক পা বাহিরে। আমার মামা আমাকে শক্ত করে ধরে আছে, মামা ভাবছিল যে আমি হয়তো মরে যাবো বা আমি কিছু একটা করে ফেলবো। আমি দেখছিলাম বাবাকে, একটা কাপড় ছিল, কাপড় উঠে আমি বাবাকে দেখছি যে পুরো গায়ে রক্তে ভেজা। আমি কিছু বলতে পারছিলাম না, আমি তাকিয়ে আছি, আমি জাস্ট হাত দিয়ে ধরছি আমার বাবার মুখটা। আমি সবাই ভাবছি যে আমি হয়তো ওখানে কাঁদবো বা আমি কিছু একটা করবো, আমি কিছুই করছি না, আমি খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এরপরে আমার সবাই আসলো, বাবাকে নিয়ে যেতে হবে, আমার কোর্ট থেকে পারমিশন লাগবে। কোর্টে গেলাম, কেউ আসলে কোর্টে গিয়ে যে একটা অ্যাপ্লিকেশন লিখবে কেউ লিখতে পারছিল না, সবাই আসলে আমার বাবার মৃত্যুটা আসলে কি বলবো কেউই মেনে নিতে পারছে না। এখনো যদি আপনারা আমাদের গ্রামে যান, 7 বছর পরেও মনে হবে যে আমার বাবা এখনো জীবন্ত, সব মানুষের মুখে মুখে সবাই এখনো কাঁদে, আমি কাঁদি না, কিন্তু আমার বাবার কথা বলে আমি আসলে প্রসঙ্গটা কখনোই উঠাই না, কিন্তু যখনই যাই তখনই কেউ না কেউ যে আমার বাবার কথা প্রসঙ্গ উঠায় সেই কাঁদে। তো 7 বছর পরও আমার বাবা মারা যায়নি, সবার মুখে মুখে এখনো। তো যখন আমি সেই অ্যাপ্লিকেশনটা লিখলাম, কেউ লিখতে পারছিল না, বাবাকে নিয়ে যাচ্ছি, যাওয়ার পর বাড়িতে গেলাম, তখন দেখলাম কঠিন বাস্তবতা। বাড়িতে যাওয়ার পর যে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে আসা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের টাকাটা আমাকে তখনই দিতে হলো। যারা যার মানে আমার সব রিলেটিভসরা সবাই কি বলবো, যাদের 2-3টা বাড়ি আছে, যাদের সব কিছু আছে, সে তখনও কেউ তখনকার সময় সেই টাকাটা আমাকে দিতে হলো। তখন থেকে আস্তে আস্তে দেখছি বাস্তবতা কি। আমার মা খুব, আমার ভাই দুইটা আসলে ওরা আসলে কি বলবো, তখন একেবারে আমার ইমিডিয়েট যে ছোটটা, ও জাস্ট ইন্টার পরীক্ষা দিয়েছে, ভর্তির জন্য চেষ্টা করছে, আমার ছোট ভাইটা একেবারেই ছোট। এরপর আমার মা গ্রামে থাকে, আমার ভাইটা আমার কাছে থাকে। মাঝখানে কি হলো, যেদিন মারা গেল তার 2 দিন পরে আমার কাজিনরা সবাই আসলো, ফুপুরা আসলো, সবাই আসলো, ওই সময় ছিল। আমি দেখতে পাচ্ছি যে আমার কাজিন আর আমার হাজবেন্ড জনি আমাদের পিছনে গিয়ে কথা বলছে রাতে। আমাকে আমি ঘুমছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে জনিকে দেখতে পাচ্ছি না, এরপরে দেখি যে জনি আসছে, এরপরে আমার কাজিন আসছে পিছন থেকে, আমাদের দলে ছিল পিছনে, পুকুর ছিল, পুকুরের পিছন থেকে আসছে। আসলে আমি বুঝে গিয়েছিলাম ব্যাপারটা, আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে জনি আসলে আমার কাজিনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। আমি আমি এই 3 দিনে
ওই সময় ওই পরিবেশে
ওই পরিবেশে
বাবার মৃত্যুর কতদিন পরে,
3 দিন পরে
অলরেডি সে একটা রিলেশনশিপের ভিতর দিয়ে যাচ্ছে আপনার কাজিনের সাথে।
হ্যাঁ, আমি
ওই পরিবেশে
আমি কাঁদিনি, বাবা মারা যাওয়ার পর এই পর্যন্ত আমি কাঁদিনি। সবাই শুধু আমাকে ধরে বলে একটু কাঁদে, সবাই আমার সাথে কাঁদে, আমি আসলে কাঁদতে পারছিলাম না। এরপর যখন এই ব্যাপারটা দেখলাম না, আমি দৌড়ে গেলাম, জনিকে জড়ায় ধরে আমি এত কাঁদলাম, জনি তুমি কি করতেছো, জনি তুমি তুমি আমি শুধু বলছি জনি তুমি এটা কি করছো, জনি তুমি কি করছো, জনি তুমি আমাকে ছেড়ে যাবা, তুমি এটা করবা, আমি শুধু জনিকে। ওই দিন আমি কেঁদেছিলাম, মনে হচ্ছিল যে আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার আমার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। এরপর আমরা আসলাম, আমি আসলে জানি না যে জনি ওই, আমি আসলে ভুলে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে জনির ওই রিলেশনটা এস্টাবলিশ করে ফেলে। এরপর শুরু হয় আমার সাথে আমাদের ওদের গাজীপুরের ওই জমি টমি সব বিক্রি করে দেয়। বিক্রি করার পর আমি আবার স্বপ্ন দেখি যে আমাদের বাড়ি হবে, আমার আর জনের। ওদের বাড়ি বিক্রি করার পর একটা প্লেট পর্যন্ত রেখে যায়নি আমার শাশুড়ি, সব কিছু নিয়ে গিয়েছে, একেবারে শূন্য আমরা। এরপর আবার আমি স্বপ্নে দেখি, আমি জনিকে বলতাম, জনি তুমি ভয় পাবো না, আমি তোমার সাথে আছি। জনির মাঝখানে ওখানে কেস হয়, জনিকে পুলিশ ধরে নিয়ে যায়, আমরা, আমি, আমার বাবা মা সবাই মিলে ওকে অনেক টাকা যায়, আমাদের তখন প্রায় 5-7 লাখ টাকা শেষ হয়। পুলিশ ধরে নিয়ে গিয়ে বলে যে এখন 1 লাখ টাকা না দিলে ওকে মেরে ফেলবো। কোনো প্রমাণ আছে যে ওকে ধরেছি? আমি বললাম যে ওকে কোর্টে চালান দেন। বলে যে কোনো প্রমাণ আছে যে ওকে আমরা ধরেছি? কী বলবো, সেই দিনগুলোর কথা আমি আসলে মনে করতে চাই না। এরপর জনি যখন আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যায়, আমি বাড়ি করি ওখানে গাজীপুরে, আমাদের সব কিছু ভালো চলছিল, খুব ভালো চলছিল, খুবই ভালো। 1 বছর পর আমার বাবা মারা যাওয়ার 1 বছর পর আমার মাকে আর আমার ভাইকে নিয়ে আসি আমার কাছে, আসলে বেবিটার জন্য নিয়ে আসে, কারণ বেবিটা আমার আম্মুর কাছে থাকতো। আর এটাও ছিল হয়তো জনির একটা চাল যে জনি আমাকে বাড়িতে পাঠিয়ে দেবে। জনি বলছিল যে তুমি সবার জন্য টেনশন করো, তুমি বাড়িতে গিয়ে থাকবা আম্মুর সাথে। তখন দেখছি যে আমার পড়াও হবে না, জনি আসলে আমাকে দূরে সরাতে চাচ্ছে বা কি আমি জানি না। আমি বললাম ঠিক আছে তাহলে আমি তো যাবো না। জনি বললো তাহলে তোমার মাকে নিয়ে আসতে হবে, দুইটার একটা করতে হবে। তখন আসলে আমার কোনো উপায় ছিল না, আমি মাকে বললাম, মা তো কোনোভাবেই আসবে না বাড়ি থেকে। বললো যে না আমি কেন থাকবো। কিন্তু মা আসলো আমার মেয়ে, আমি তখন তখন দেখি যে জনি কেমন অন্য একটা রূপ, অন্যরকম জনি। আমি জনি আমাকে পড়াবে না, প্রত্যেক সেমিস্টারে বলতো যে তোমাকে টাকা দিব না, তুমি পড়তে পারবো না, তোমার পড়া হবে না। আমি তখন একটা পার্ট টাইম জব নিই, জব করি আর এ করছি, পড়া শেষ করছি। তো পড়া শেষ করার পর আমি যখন ইন্টার্নি করছি ওরই ফ্যাক্টরিতে, মানে ওর গ্রুপ অফ কোম্পানি, সেখানে আমি আসলে বলে ওকে বলে আমি জব দিয়েছিলাম। ওদের গ্রুপের যে এমডি ছিল সে আমাকে একদিন দেখেছিল, আমি জানি না কিছু কিছু মানুষের ভালোবাসা আমি এত পেয়েছি। আমি কয়েকজনের নাম বলবো, সেটা হলো যে আমার টিচার ছিল ইংরেজি টিচার শফিক স্যার, উনি না থাকলে আসলে আমি ইন্টারমিডিয়েট শেষ করতে পারতাম না। আমি আমার বেবিকে কোলে নিয়ে ওনার কাছে প্রাইভেট পড়েছি, বেবি কান্না করেছে, সে তার আমার দপ্তরের কাছে দিয়েছে, বলছে যে ওকে একটু ধরো। তো আমি খুবই কৃতজ্ঞ তার কাছে। আমার ইউনিভার্সিটির কিছু টিচার ছিল, হাসান স্যার, আমার ভিসি স্যার, তারা আমাকে কি পরিমাণ মেন্টাল সাপোর্ট দিয়েছে। আমার, আমি যেখানে পার্ট টাইম জব করেছিলাম, ওনার নাম রাফি হাসান, ওনার প্রতিও আমি অনেক কৃতজ্ঞ। উনি এরপর আমি চলে যাই, কোথায় ছিলাম আমি ভুলে গিয়েছি আসলে। বাবার চোখে ওনাকে দেখতাম, উনি সবাইকে বলতো যে এটা আমার মেয়ে। তো ওনাকে বলে তুলেই জনিকে আমি জব দিয়েছিলাম। এরপর ওনার ওখানে আমি করি, তো উনি বলছে যে ঠিক আছে তুমি করো, তুমি এখানেই জব করবো। তো জনি দুদিন পর পর বলতো তোমার চাকরি নেই, তুমি চাকরি করতে পারবো না, তুমি কিসের চাকরি করবা? আবার ওদিকে আমার ভাইদের যে টাকা দিতে হতো সে টাকা নিয়ে আমার কথা শুনতে হতো যে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কথা শুনি আমার ভাইদের কথা, আমি তো ওদেরকে কখনো বুঝতে দিতাম না, জনির সাথে আমার ভালো রিলেশন নেই, কিন্তু সেটাও বুঝতে দেওয়া সম্ভব। আমি কখনো যেতাম না, আমি জানতাম যে আমার মা যদি জানে আমি কষ্টে আছি, আমার মা মরে যাবে। একই বাসায় থেকে ওরা বুঝতো যে আমি খুবই হ্যাপি, বাট আমি জানতাম আমার ভিতরে কি চলছে। একবার কি হয়েছে জানি, আমাকে খুব মেরেছে, খুবই, কিন্তু সে ফুল ভলিউমে আমাদের মিউজিক ছেড়ে দিয়ে তারপর আমাকে মেরেছে। তো যখন রুমের মধ্যে মা একটু একটু টের পাচ্ছিল কি হচ্ছে, মা দরজা খুলছে, আমি দাঁড়াতে পারছি না, কিন্তু আমি মার সাথে হাসি মুখে বলছি কি হচ্ছে মা, কেন এসেছো তুমি এত রাত্রে, ঘুমোচ্ছে না তোমার, তোমাদের তো শব্দ হচ্ছিল কেন? মা বলছে আমার কাছে শব্দ, কই শব্দ হচ্ছিল? তো আমি আসলে কাউকে কোনোদিন শেয়ার করিনি আমি আসলে কোন অবস্থাতে আছি। এরপরে যখন আমার জনি, আমি চিন্তা করলাম যে না এখানে তো আমি জব করতে পারবো না, প্রতিদিন এরকম করবে, তারপর হয়তো মানুষের সামনে গিয়ে ইনসাল্ট করবে, ওরই তো অফিস। এরপর আমি ওই জবটা ছেড়ে দিয়ে অন্য একটা জব নিই। সেই জব নেওয়ার পর জনি প্রতিদিনই বলে জব করতে পারবো না, ওর অত্যাচার এমন মাত্রায় চলে গিয়েছিল, আমি খুব ওর প্রতি এক্সপেকটেশনটা তো বেশি ছিল, কারণ ও তো ওকে তো আমি জিরো থেকে দেখেছি, এরপরে যখন নিজের হাতে বাড়ি করেছি, নিজের হাতে সব কিছু করেছি, ওকে একটা মানুষ করেছি, যে মানুষটা নেশা করতো, যে মানুষটা একটা ভালো পরিবেশ, একটা ভালো মানুষের সাথে মেশার মতো যোগ্যতা রাখতো না, যে মানুষটা এখন আজকে একটা ভালো চাকরি করছে, ভালো একটা পজিশনে আছে, সেটা শুধু আমার জন্য, যে মানুষটা জেলে পড়ে থাকতো, ওর যে ফ্রেন্ড সার্কেল ছিল সারা, তারা একজন একজনকে মানুষ মেরে ফেলেছে, একজন যাবজ্জীবন জেল খাচ্ছে, তো ওর তো
ওরকম সার্কেল এরকম। হ্যাঁ, ওর সার্কেল, ওর তো সেটা আপনার ভূমিকা ছিল ওই সময়টাতে।
হ্যাঁ, সবকিছুই আমি ওর এই লাইফটার পিছনে আমি ছিলাম, তো আমার এক্সপেকটেশন এত বেশি ছিল, আর ও আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, আমি সবকিছু ছেড়ে টেড়ে হঠাৎ করে, আমি বললাম না যে আমি হঠাৎ ডিসিশন নিই, যেমন হঠাৎ করে ওই সব আমার হাতে যে টাকা ছিল সব যেমন ওই একজনকে দিয়ে দিতে পারতাম, ওরকম করে আমার চা ছিল সব কিছু ছেড়ে আমি চলে আসি ওখান থেকে, এবং 3 দিনের মাথায় আমি ওকে ডিভোর্স করি
হঠাৎ করে।
ওর এই যে হঠাৎ করে না,
এই কষ্টগুলো
সহ্য করতে করতে যখন আমি আসলে একেবারে আমি নিতে পারছিলাম না, মনে হচ্ছিল যে আমার নিজের পার্সোনালিটি কোথায়, আমি কি শুধু একটা থাকার জন্য থাকবো, একটা মানুষের সাথে আমার থাকতে হবে, একটা রিলেশন এই জন্য থাকবো, থাকা খাওয়া পড়ার জন্য থাকবো, নাকি এই বাড়িটার মায়া থাকবো, কিসের জন্য আমি থাকবো এখানে, যেখানে আমার কোনো রকম দাম নেই, যেখানে সে আমাকে এই ধরনের, তার সাথে আমি কিভাবে মুখ দেখাবো, সে আমাকে বলছে, আমি অফিস থেকে এসে বলছি, সেটা ছিল রোদের সময়, আমি বলি যে লাস্টের কথাটা বলি, 3 বছর আগের কথা, রোদের সময় আমি অফিস থেকে এসেছি, দেখি ওর চোখ লাল, আমি বললাম যে তোমার কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন, তোমাকে দেখতে এরকম লাগছে কেন, তোমাকে তো খুবই, আমি বলছি যে অসুস্থ, ও তো ডায়াবেটিস ছিল, দেখে আসছো না কত রাস্তায়, ও খুব ভালো করে জানে আমি কেমন মেয়ে, দেখে আসছো না কত রাস্তায়, এই জন্য তো এখন আমার ভালো লাগবে না, আমার ছোট ভাইয়ের সামনে আমি এত ইনসাল্টেড হয়েছি, তো আমি আর এরপর থেকে ওর সাথে কথা বলিনি। এরপর অনেক, আমি একদিন অফিস থেকে আসবো, আমার ফোনে চার্জ কম ছিল, আমার বেবিটা গেমস খেলছিল, আমি ওকে ফোন করে বলেছি যে আমার ফোনে চার্জ নেই, তুমি না বলে টেনশন করবো না, আমি যখন বাসায় এসেছি সাথে সাথে ফোনটা ভেঙে ফেলেছি, তো ওর এই বিহেভিয়ারগুলো আর আরও কিছু বিহেভিয়ার করতো যেগুলো আমি আসলে বলতে চাচ্ছি না, নিজেকে এত ছোট করতে আমার ইচ্ছা হচ্ছে না, যে আমি এত মানে তখন মনে হয় যে আমি কেন ওই পর্যন্ত টাইম দিলাম ওকে আমার সাথে এগুলো করার জন্য। এরপর লাস্ট যে ঈদ ছিল, আমি প্রথম আমার বিয়ের পর 3টে ঈদের কথা বলবো, যে মেয়ে ঈদে একটা নতুন জুতা মানে আমার ওই কয়েকদিন আগে কেনা হয়েছে সেটা একবার পরেছি দেখে সেই মেয়ে ঈদ করিনি, ঈদের বিয়ের পর আমাকে 3 বছর বা 4 বছর আমাকে ঈদের কাপড়ই দিতে পারেনি, কিন্তু আমার কোনো কমপ্লেন ছিল না, আমার মনে হচ্ছিল জানি আমরা বড় হবো, আমাদের সব হবে, একদিন আমরা সব কিছু করবো, কিন্তু যখনও লাস্ট ঈদে আমাকে যখন ওর টাকা হয়েছে, যখন সে আমাকে চেনে না, সে আমাকে না বলে একটা নতুন কাপড় না দিয়ে, মেয়েটাকে পর্যন্ত কিছু একটা না দিয়ে সে বাড়িতে চলে গেল ঘুম থেকে উঠে দেখি সে নেই, তখনই আমি ডিসিশন নিলাম, আমি তখনই বলছি যে গড, আমি এর পরের ঈদ আমি ওর সাথে করতে চাই না, তুমি আমাকে হেল্প করো। তো এর কিছুদিন পর আসলে এত এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছিলো সব, আমি চলে আসি এবং ওকে ডিভোর্স করেই চলে আসি। এরপর আমি একটা জব নিই চিটাংয়ে, চিটাংয়ের জবটা করি, আমি আসলে জব করতে করতে কোথায় আমি জানি না যে লাইফটা সব কিছু ছেড়ে একেবারে নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, কিছু নেই, যে মানুষটার আমি একটা যে আমি একটা টাকা নিয়ে বের হইনি বাসা থেকে, কিছু না, একেবারে কিছু না, বাসার একটা কাপড় পরে চলে এসেছি, যে কোনো কারণে হোক জবটা আমি আর কন্টিনিউ করতে পারছিলাম না, তখন মানসিকভাবে আমি এতটাই আপসেট ছিলাম, আমি জবটা ছেড়ে চলে আসি এবং প্রায় 3 মাস ধরে হলো যে আমি আসলে একেবারে বিধ্বস্ত, যাকে বলে আমি বাঁচতে চাই, আর একবার স্বপ্ন দেখতে চাই, যখন আমি স্বপ্ন দেখেছিলাম ওই কঠিন পরিস্থিতিতে, যখন আমার মনে হয়েছিল যে আমি আবার পড়াশোনা শুরু করব, আমি আবার নতুন করে বড় হবো, আমার সব হবে, অনেকে যখন বলতাম যে যখন কিছুই ছিল না, তখন মনে হচ্ছিল যে আমার আমি বাড়ি করব, আমার সব কিছু হবে, আমি লেখাপড়া করব, তখন যে আমি 90% 100% পারিনি, বাট 70% তো হয়েছিল, আমি 5তলা বাড়ি করতে পারিনি, বাট আমার তো সুন্দর একটা বাড়ি ছিল, আমার আমি সেই স্বপ্নটা আবার দেখতে চাই, আমি না স্বপ্ন দেখে ভুলে গিয়েছি ইদানিং, আমি আবার নতুন করে বাঁচতে চাই, আমি জানি না, আমি আসলে এভাবে করে কখনো কারোর সাথে এভাবে করে শেয়ার করা হয়নি, আজ বললাম আমি আমার মেয়েটার কথা, যখন মনে পড়ে, সবের মতে খুব অন্যরকম ভাবে আমি এক্সপোজ করতে পারি না নিজেকে। মেয়েটার সাথে আমি যখন কথা বলি তখন আসলে কেউ বুঝবেই না যে আমি আসলে একটা মা। আমি এমন ভাবে কথা বলছি যে আমি একটা বন্ধুর সাথে কথা বলছি এবং খুব পরিচিত, যার সাথে আমার এত ইন্টারাকশন নাই বা কিছু, কিন্তু আমি জানি আমার ভিতরটা কি হচ্ছে। আমি যখন আমার ভাই দুটোর মুখের দিকে তাকাই মনে হয় যে আমি যে এত ভেঙে পড়েছি, আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমি আসলে
নাবিলার বয়স কত এখন?
আমার বেবিটার বয়স এখন 9 বছর।
9 বছর?
হ্যাঁ।
বৈবাহিক সম্পর্ক তাহলে কতদিন?
আমার 2002 এ বিয়ে হয়েছিল।
ডিভোর্স?
ডিভোর্স হয়েছে এই হতো, আমি আসলে ওই ডেট গুলো না মনে রাখি না আমার। যেমন আমি সত্যি বলছি, গড প্রমিস, আমার বাবার মৃত্যু ডেটটা আমার মনে নেই, সেরকম আমার মনেও নেই ডিভোর্স কতদিন হয়েছে, বাট মানে ডেট মনে নেই, বাট মনে হচ্ছে 3 বছর হয়েছে, 3 বছর বা তার কিছু কম হবে।
8 থেকে 9 বছরের সংসার?
হ্যাঁ, 9 বছর।
বেবিকে এখন জনির কাছে?
হ্যাঁ, জনির কাছে।
সবকিছু মিলিয়ে কি থাকলো তাহলে আমাদের জন্য? বাবা ছিলেন স্বপ্নের মতো, তিনি নয়। বাবা যে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে, দ্যাট লিস্ট তুমি তোমার ভাইদেরকে তোমার সাথে রেখো, তাদেরকে দেখভাল করো, তার আপনার সাথে নাই। জনি আপনাকে একরকম বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করেছিল জোর করে, কিন্তু আপনি চেষ্টা করেছিলেন, আপনি যতটুকু বলেছেন আমাদেরকে, আমরা যতটুকু আপনার কাছ থেকে শুনেছি, আপনি চেষ্টা করেছিলেন সেই অন্ধকারের মধ্যে ফুল ফোটাতে। এবং জনির জীবনচরিত যে প্রসঙ্গগুলো আপনার মুখ দিয়ে উঠে এসেছে, যেখানে তার তার সান্নিধ্য, তার চলাফেরা ছিল এমন একটি জগতের ভেতরে, সেখান থেকে আপনি তিল তিল করে তাকে ফিরে আসতে সাহায্য করেছেন, কিন্তু ফাইনালি তার সাথে আপনার সংসারটা এত চেষ্টার পরেও সুখের হতে পারেনি। একদিন হঠাৎ করেই আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং তার সংসার থেকে চলে আসা। জনি কি আবার নতুন করে বিয়ে করেছে পরে?
আমার ওই কাজিনকে বিয়ে করেছে,
যে যার সাথে সম্পর্ক আপনি দেখেছিলেন, আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সব রকমের কষ্টই, মানসিক এবং শারীরিক সব রকম কষ্টই আপনাকে দিয়েছে জনি, যতটুকু আপনার কাছ থেকে আমরা শুনেছি এবং আপনার কথা শুনে যেটা আমাদের কাছে মনে হয়েছে। এবং একটি মেয়েকে চাইতে বড় কষ্ট দেবার আর বাকি বাকি আছে, যেখানে তার চোখের সামনেই, তার উপস্থিতিতেই তারই কোনো আত্মীয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, এবং সেই ঘনিষ্ঠতা দেখাটা যে আসলেই সত্য ছিল তার বড় প্রমাণ, যে এখন তার সাথে সে সংসার করছে আপনার সাথে সেপারেশনের পর। এবং সবচেয়ে বড় কষ্টের জায়গাটা জুড়ে আছে আপনার বাবা এবং আপনার নিজের সন্তান নাবিলা, যে নাবিলাকে ছেড়ে আপনাকে বাঁচতে হচ্ছে, নিঃশ্বাস নিতে হচ্ছে, যেটি আপনার জন্য কোনো কালেই কাম্য ছিল না। আপনি তো চেয়েছিলেন, যে জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, আপনাদের নিজেদের একটি বাড়ি, নিজেদের একটি সংসার, নিজেদের একটি পৃথিবী, নিজেদের একটি জীবন, যেটা সুরে বাসে বাজেনি শুধুমাত্র জনির বিভিন্ন রকমের খামখেয়ালি পনামোর জন্য, যেটা আপনি বলেছেন। আমরা একটু আপনার এবং আপনার সেই কন্যা সন্তান নাবিলার কণ্ঠস্বর একটু শুনবো, তারপর দুইজনের কথোপকথন একটু শুনবো, যেখানে আমরা দেখেছি আপনার বাবা এবং আপনার কেমিস্ট্রি, সেখানে মা হিসেবে আপনার এবং নাবিলার যে কথোপকথন সেটাও আমরা একটু শুনবো, তারপরে ফিরে আসবো আপনার কাছে আমরা।
তুমি কি করছো? আমি কিছু করছি না বাবা। চাকরি না বাবা। তুমি খেয়েছো বাবা? খাওনি এখনো? তোমার আমার কথা মনে পড়ে না? তুমি এখন নিজে নিজে গোসল করো? একা একা কাপড় ধো তোমার? কে ধুয়ে
দেয় কাপড়?
তুমি আসবো আমার কাছে? তোমাকে তো দিবে না, কি করবা?
কিছু করবো না।
তোমার আমার কথা মনে পড়ে না?
হ্যাঁ পড়ে। আচ্ছা রাখি।
কেন রাখবা, কথা বলো। দাদি আসছে, দাদি কথা বলতে দিবে না? আসবো। আসলে দাদা খারাপ ব্যবহার করে, তোমার বাবা ওইবার কি করলো আমার সাথে? ওই যে তোমার পিকনিকে গেলাম তখন আমার সাথে খারাপ বিহেভ করলো না? তুমি চাও আমার সাথে খারাপ বিহেভ করো, তোমাকে দিয়ে দিবে, মানে তোমাকে তোমাকে দাদু বাড়ি পাঠিয়ে দিতে চাইছিল না? এখন আর বলে না, এখন আর বলে না, এখন ওখানেই রাখবে তোমাকে?
জানি না।
তোমার মন খারাপ হয় না? তখন তুমি কি করো?
তখন বসে বসে আর খেলি।
আমার কথা মনে করলে কি করো?
তখন ঘুমায় পড়ি।
ঘুমায় পড়ো? তোর বাবার সাথে ঘুমাতে ইচ্ছা করলে কি করো? বাবা ঘুমাইতে নেয় তোমাকে?
না।
তোমার বাবা ঘুরতে গেলে তোমাকে নিয়ে যায়?
হ্যাঁ
নিয়ে যায়।
তুমি একটা গান শোনাও তো।
পরে
এখন প্লিজ
এখানে আসো তারপর।
ও আচ্ছা, আমি আসলে তারপরে শোনাবা?
হ্যাঁ।
আমি তো আসতে পারবো না, তুমি মোবাইলই শোনো।
আমি শোনাবো না।
এখন আবার গেলে তো তোমার সাথে খারাপ বিহেভ করবে, তোমাকে বাড়ি থেকে দিয়ে দিতে চাইবে, তখন কি হবে?
This track was downloaded from fusionbd.com.
কোন পৃথিবীতে আছি, কিভাবে সব ঘটনার পরিসমাপ্তি ঘটবে, আর কোন দিনের পর থেকে, কোন মুহূর্তের পর থেকে, কোন ঘন্টার পর থেকে, কোন ক্ষণের পর থেকে ধরনের পরিস্থিতির সামনে আর কখনোই পড়তে হবে না। মেঘলা, তুই তো একটা মেয়ে, দুই মেয়ের কথোপকথন শুনলি, একজন হচ্ছেন মা আর একজন হচ্ছেন তার সন্তান, কিছু বলবি?
আমি স্তম্ভিত হয়ে গেছি, আমার কিছু বলার নেই। আমি কি শুনলাম এটা?
আমাদের ব্যক্তি চাওয়া পাওয়া গুলোকে প্রাধান্য দিতে গিয়ে, ব্যক্তি স্বপ্ন গুলোকে লালন পালন করতে গিয়ে, ব্যক্তি ইচ্ছের এই বৃক্ষকে অনেক বড় বেশি করতে গিয়ে আমরা এত বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি, এত বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি যে নাবিলার মতো এই ধরনের সত্তাগুলোর জন্ম দিচ্ছি এই পৃথিবীতে। হয় জন্ম দেওয়া বন্ধ করি, নাবিলাদের পৃথিবীতে আসা বন্ধ করি, অথবা নাবিলাদেরকে দারুণ একটা পৃথিবী উপহার দিই। এর মাঝামাঝি কোনো কিছু হতে পারে না, হওয়া উচিত না, এটা অন্যায়। আমি এই কথাটা জ্ঞান তো বলছি মেঘলা, যে হয় নাবিলাদেরকে পৃথিবীতে আসা বন্ধ করে দিই, হয় নাবিলাদের পৃথিবীতে আর না আসুক তারা, অথবা তাদের জন্য পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি, যাতে করে কোনো নাবিলার কাছ থেকে ধরনের কথা শুনতে না হয়। বড় বেশি কষ্টের অনুভূতি নিয়ে, বড় বেশি তিক্ততা নিয়ে, বড় বেশি দুঃখ নিয়ে কথা বলতে হচ্ছে সব, এটি আসলেই কোনোভাবেই কাম্য হওয়া উচিত না। আমরা এ ধরনের সন্তান, এ ধরনের অভিশপ্ত পরিস্থিতি কোনোভাবেই কামনা করতে পারি না, যেখানে একটা সন্তান বুভুক্ষের মতো নিষ্পাপে সন্তান লোভী লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকবে যে কখন তার মা এসে তার বুকে তাকে জপতে ধরবে, কখন তার মা তাকে আবার সে নদীর ধারে বেড়াতে নিয়ে যাবে। নাবিলার সত্তার সাথে আমরা অনেক বেশি সিমিলারাইজ, আমরা আসলে নাবিলার সত্তার সাথে মিলেমিশে একাকার হয়ে আছি এখন। আমাদের এত কিছু জানবার, বুঝবার, এত ক্যালকুলেশন শুনবার কোনো সময় নাই যে কোন পিকনিকের সময় মা বাবার মধ্যে কি হয়েছিল, কোন বিশেষ ক্ষণে বাবা কি করেছিল বা মা কি করেছিল। আমরা নাবিলার হয়ে শুধু এতটুকু চাইতেই পারি যে তোমাদের পারস্পরিক সমস্যার জন্য, প্রবলেমের জন্য আমি নাবিলা কি দোষ করেছি এই পৃথিবীতে এসে, তোমাদের ঔরসে জন্ম নিয়ে, তোমাদের হাত ধরে পৃথিবীর মুখ দেখে, যে কারণে আমাকে পৃথিবীতে এইরকম ভাবে আমাকে বড় হয়ে উঠতে হচ্ছে, এইরকম ভাবে উচ্ছিষ্টের মতো এই পৃথিবীতে আমাকে বাঁচতে হচ্ছে, যেখানে বাবা এবং মা সমানভাবে আমাকে আদর করে না, বাবা মায়ের ভালোবাসায় একসাথে আমি সিক্ত হতে পারি না। এটার জন্য আমি কি পাপ করেছিলাম কোন জন্মে যে কারণে আমাকে এই পৃথিবী দেখতে হচ্ছে? তুমি তো ভাগ্যবতী শ্রাবণ, যেখানে বাবা এবং মায়ের দারুণ ভালোবাসায় তোমার লাইফটা ছিল, ছোটবেলাটা ছিল এত ব্লেসড যে এখনো তুমি ছোটবেলাতেই আটকে আছো সেই স্বপ্নময় জীবন থেকে। কোনো কখনো বের হতে চাও না, বের হতে পারো না, বের হও না, কিন্তু ইটস ভেরি আনফরচুনেট যে তোমার সন্তান এই জীবন কিন্তু পায়নি, তোমার সন্তানকে এই জীবনটা তুমি চাইলেও হয়তো দিতে পারোনি। একটা রিভার্স লাইফের ভিতর দিয়ে যাচ্ছে এই মেয়েটি। তুমি একটা নারী সত্তা, একই নারী সত্তা ক্যারি ফরওয়ার্ড করছে তোমার সন্তান নাবিলা, বাট দুইজনের মধ্যে যোজন যোজন মাইলের পার্থক্য, দুইজনের শৈশবে, দুইজনের কৈশোরে এবং অফকোর্স দুইজনের যৌবনকে তো ডিভাইড করবে। তোমার মতো করে কিন্তু এই বয়সে নাবিলা এসে কখনোই হয়তো বলতে পারবে না যে আমি ফিরে যেতে চাই আমার শৈশবে, আমি আটকে থাকতে চাই আমার কৈশোরে, আমার বয়স অন্ধিকালে। পারবে কি? কখনোই না। বড় বেশি বিস্ময় হয়ে উঠেছে তার শৈশব আর বৈশব। এই নিষ্পাপ মেয়েটির কথাগুলো আমার কানের মধ্যে অনুরণিত হচ্ছে, পাগল হয়ে যাচ্ছি আমি। আর অনুরোধ করছি করজোড়ে সেইসব মানুষদের কাছে যারা এখনো হয়তো এই ধরনের ফ্রাস্ট্রেটেড সম্পর্কে ভেতর দিয়ে যাচ্ছে, নতুন করে পানি দেন আপনাদের চারা গাছে, নতুন করে যদি সম্ভব হয় সম্পর্কটাকে আরেকবার লালন করার চেষ্টা করেন, ছোট ছোট দোষ ত্রুটিগুলো ভুলে যান, ছেড়ে দেন, মাফ করে দেন, বিনিময়ে আপনাদের হাত ধরে যে সন্তান পৃথিবীর মুখ দেখেছে তার জীবনটা অভিশপ্ত যেন না হয়, তার জীবনটা যেন বাসযোগ্য হয়ে ওঠে, সেই কারণে পরস্পরকে কাছাকাছি থাকার চেষ্টা করেন, তার কারণে হলেও নিজেদের সম্পর্কটা জিইয়ে রাখতে চেষ্টা করেন, ভালো থাকেন, ভালোবাসেন পরস্পরকে। এই হচ্ছে আমাদের আজকের অতিথি বন্ধু শাওন, যার সাথে কথা বলছিলাম। একটা মানুষের জীবনে যে এত ভ্যারাইটি থাকতে পারে, শাওন হয়তো হঠাৎ না বসলে বোঝা অনেক বেশি অসম্ভব হয়ে উঠত। এই তো সেই মেয়ে যার শৈশব ছিল স্বপ্নের মতো, যার কৈশোর ছিল সত্যি ঘুরে ফিরে সেই সময়টাতে আটকে থাকার মতো, তার জীবনটা দিনকে দিন কোন জায়গাতে এসে থেমেছে, কষ্টের মাত্রাটা কত বেশি ব্যাপ্তি পেয়েছে। একটা মানুষ সারাটা জীবন ভালোবেসে গেছে পাগলের মতো, সেটি তার বাবা। সেই মানুষটাই হয়তো দারুণ কষ্ট নিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পৃথিবী থেকে চলে গেছে, এবং হয়তো পরপার থেকে যত বেশি কষ্টের এই মুহূর্তগুলো তার দেখছে তত বেশি তিনি কষ্ট পাচ্ছেন। কারণ একেবারেই দারুণভাবে শুরু করা মেয়েটি যখন জনের সংসারের মধ্যে আসলো, ফাইনালি তার সংসারের সাথে কম্প্রোমাইজ করে চেষ্টা করে তার সংসারে সার্ভাইভ করার, তাকে নিয়ে কিভাবে নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব হয় সে চেষ্টাও করেছে। তার কথা অনুযায়ী জনের সার্কেলে যারা ছিল অনেককে হয়তো মেরে ফেলা হয়েছে, কেউ হয়তো জেল খাটছে, কারো জীবন হয়তো নেশার সমুদ্রে তলিয়ে গেছে, কিন্তু জনি কিন্তু কাম ব্যাক করেছে, যার পেছনে বড় ভূমিকা রেখেছিল। সে নিরবিচ্ছিন্ন ভাবে চেষ্টা করেছিল ছেলেটাকে কিভাবে মূল ট্র্যাকে নিয়ে আসা হয়, কিন্তু বিনিময়ে তার কাছে যে ভালোবাসা, স্ত্রী হিসাবে যে শ্রদ্ধা পাওয়া, সেইটি কপালে জুটেনি, বরং তার জীবন থেকে একসময় চলে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শাওন। এবং ফাইনালি জনে জনির মতো করে কিন্তু অন্য সংসার, অন্যজনের সাথে সংসার পেতেছে, যেটি শাওনের কাজিন। শাওনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় সেই সম্পর্কটিকে সে কন্টিনিউ করেছে এবং ফাইনালি তাকে বিয়ে করেছে। আমি জনি এবং জনির যে এই যে প্রিভিয়াস হিস্ট্রি, সেই ব্যাপারগুলোতে যাওয়ার রুচি এবং যাওয়ার আগ্রহ কোনোটাই আমি পোষণ করছি না, শুধু কষ্ট পাচ্ছি নাবিলার জন্য, যে কারণে হয়তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, একেবারে অনুনয়, একেবারে করজোড়ে অনুরোধ, যাতে করে আমরা আর কোনো নাবিলার জন্ম না দিই, আর কোনো নাবিলাকে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড় না করায়, আর কোনো নাবিলার এরকম ফ্রাস্ট্রেটিং কণ্ঠস্বর যেন অনিয়ারে না শুনতে হয়, সেই অনুরোধটাই রাখছি আপনাদের কাছে। আর ফিরে আসছি শাওনের কাছে, শুধু ব্যক্তি শাওনের কাছে। শাওন, স্বপ্নে থাকতে থাকতে জীবনটা কই এসেছে গেছে দেখো, বাবা যদি সত্যি বেঁচে থাকতেন আজ মনে হয় নতুন করে আবার মৃত্যু হতো তার। তার কলিজাতে যে পরিমাণ ভালোবাসা আপনার প্রতি, সেই কলিজা কিন্তু ব্লাস্ট করত যখন জানত যে তার মেয়েটা এত বেশি কষ্টের ভেতর দিয়ে গেছে, এবং ফাইনালি যে অবস্থাতে এখন আছেন, একদম স্যান্ডউইচ, জীবনে কিছু নাই আর, যা যা স্বপ্ন দেখেছিলেন সব হাত থেকে চলে গেছে, বাবা নাই, জীবনের সবচাইতে বড় অনুপ্রেরণার অংশ বটবৃক্ষ চলে গেছে। এমন একজন কালো পাথর যাকে কুষ্টি পাথর বানাতে চেয়েছিলেন, বানিয়েছিল না, তার সাথেও সংসারটা সুখের হলো না, যে সময় উপযোগী সময়ে আপনার মূল্যায়ন করলো না, তাই তাকে ছেড়ে চলে আসা। একমাত্র কন্যা সন্তান যাকে আপনি চাইলেও আপনার কাছে রাখতে পারেন না, বাবার দেওয়া সর্বশেষ দায়িত্ব মাকে অ্যাটলিস্ট ভালো রাখা, বাকি দুই ভাইগুলোকে অ্যাটলিস্ট তাদের জন্য সুযোগ্য যোগ্য ডেস্টিনি তৈরি করতে সাহায্য করা, সেটিও করতে পারছেন না। হাতে চাকরি নাই, নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, জীবনের সত্যিকারের কোনো উপলক্ষ নাই, সমস্ত কিছু থেকে লাইফ যেন তার পারপাস হারিয়ে ফেলেছে, একদম স্যান্ডউইচ। এর চাইতে কি ভালোভাবে বর্ণনা করা যায় বর্তমান জীবনটাকে আপনার? না, আমি যা বলছি তুই সেই অবস্থাতেই আছেন এখন।
আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করে আমি আসলে চাকরি করতাম, 3 মাস ধরে আমি চাকরি করছি না, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি তখন আসলে একেবারেই বিধ্বস্ত বলতে যা বোঝায়, আমি বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার আমি চাকরি আমি নিজের মধ্যে নিজে ছিলাম না, মনে হচ্ছিল যে এই লাইফটা আমার জন্য না, আমি লাইফটা ডিজার্ভ করি না, সো আমি কি করব, আমি চলে আসি, আমি চিটং থেকে চলে আসি। চলে আসার পর আমি ঘরের মধ্যে ছিলাম, আমি ইভেন এখনো ঘরের মধ্যে আছি গুরু, এই জন্যই আমি আসলে এখানে SMS করা এবং ফোন করা। আমি মনে হচ্ছে আমি আরেকবার যদি স্বপ্ন দেখতে পারতাম, আরেকবার মনে হতো আমার এই গুরু সত্যি কথা বলছি, আমার ব্যাগের মধ্যে আজকে যেই টাকাটা আছে এই টাকাটাই এখন আমার কাছে আছে। তো
থাকছেন কোথায়?
আমি মিরপুরে থাকছি গুরু।
কোথায় থাকছেন, কার কাছে থাকছেন?
আমার ভাই দুটা আর আমি।
মা কোথায়?
তারপরে অনেকগুলো খুচরো টাকা আছে,
550 বা 600 টাকা। সকালবেলায় কি খাবেন? সকালের পর দুপুরে কি খাবেন?
গুরু আমি সত্যি কথা বলছি যে আমি সেই অনেকদিন থেকে প্রায় 2-3 মাস হলো আমি কোনো কিছু ফিউচার নিয়ে কোনো চিন্তা, আমি একটু পরের চিন্তা আমি করতে পারছি না। আমি একেবারে কি বলবো, আমি সারাদিন সারাদিনে আমাদের খাওয়া হয় না, আমি খাওয়া হয় না বলতে
আপনার খাওয়ার কথা নিয়ে বাদই দিলাম, অভ্যস্ত হয়ে গেছেন কষ্টকর জীবনের সাথে। বাকি ভাই বোন, বাকি 2 ভাই যাদের দায়িত্ব আপনি নিয়েছেন,
এই জন্যই গুরু আমি আরেকবার ঘুরে দাঁড়াতে চাই, আরেকবার আরেকবার আমি আসলে নিজেকে সুযোগ দিতে চাই, নিজেকে বলতে চাই যে হ্যাঁ আমি আবার
বাঁচতে চাই। আগে যে বলছিলেন যে জীবনে কোনো পারপাস নাই আপনার, তখন কি এই ভাবনাটা মাথায় আসেনি, স্ট্রাইক করেনি? যাকে জন্ম দিয়েছেন তার ভাবনাটা স্ট্রাইক করেনি?
আমি বললাম তো আমি আসলে চেষ্টা করেছিলাম, চেষ্টা করে এই 3 মাস ধরে আমি একেবারে বিধ্বস্ত মনে হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি।
চেষ্টা করে পারেননি বিধায় আর জীবনের আর কোনো পারপাস আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না, তাই তো?
হ্যাঁ, আমি এখন আবার সেই জন্য গুরু আপনার কাছে আসা, মনে হচ্ছে যে যদি কোনো ভাবে আপনি আমাকে সাপোর্ট করেন।
কি সাপোর্ট করতে পারি বলেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করতে চাই, যাতে করে আপনার ভালো হোক না হোক, অ্যাট লিস্ট নাবিলা এবং আপনার বাকি 2 ভাই ওরা ফুল ট্র্যাকে চলে আসুক, সেই কারণে আমি সাপোর্ট করতে চাই, কি বলুন?
গুরু আমি মেন্টালি সাপোর্ট চাই, ফার্স্ট অফ অল আমার বেঁচে থাকার স্বপ্নটা দরকার, আমি বাঁচতে চাই এবং আবার আবার সেই আগের স্বপ্ন নিয়েই বাঁচতে চাই যে হ্যাঁ আমি বাঁচবো। আমি
জীবনের সবচেয়ে বড় উপলক্ষটার নাম কি জানেন? দ্য পারপাস অফ ইওর লাইফ। যার জীবনে কোনো
পারপাস থাকে না, আমি আমাকে ভালোবাসতে চাই আবার নতুন করে, নতুন করে আমি আমি যে আমাকে যেভাবে করে ভালোবাসতাম আমি আসলে জানি না কি কিভাবে কোথায় যেতে পারতাম, বাট আমার মনে হচ্ছিল যে আমার লাইফটা এভাবে হওয়ার কোনোভাবেই কাম্য ছিল না আমার, আমি এই লাইফটা কখনো ডিজার্ভ করি না।
জীবনের সবচাইতে বড় উপলক্ষ হওয়া উচিত সেটা হচ্ছে আপনার পারপাস, আপনার লাইফ এর একটা ডেস্টিনি হচ্ছে আপনার পারপাস। যখন মনে হবে যে কোনো পারপাস নাই লাইফে, তখন এই লাইফটা আসলে কিন্তু অর্থহীন হয়ে যাবে সবার কাছে এবং নিজের কাছে তো বটে। আপনি অবশ্যই নিজেকে ভালোবাসবেন এবং নিজেকে ভালোবাসার সত্যি করেই বলছি, বিশ্বাস করুন আর নাই করুন, আপনার চোখের দিকে তাকিয়ে কয়েক জনম পার করে দেয়া যায়। আমি একজন সৌন্দর্যের পূজারী, সেই কারণে আপনার বর্ণনা আমি দিচ্ছি। আপনি যে অবয়ব নিয়ে আমার সামনে বসে আছেন, আপনার মুখের অভিব্যক্তির মধ্যে যে যে কারুকার্য, আপনার অভিব্যক্তির মধ্যে যে ধরনের ভাষা খেলা করে চলে, আপনার চোখের মধ্যে যেভাবে দারুণ দারুণ স্বপ্ন ঝিলিক দিয়ে ওঠে, আপনার ওভারঅল অ্যাপিয়ারেন্স যে নস্টালজি করে তোলে একটা মানুষের পৃথিবীটাকে, সে আপনি এত বেশি সুন্দর, এবং আপনার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজের ভেতরে যে পরিমাণ ক্লাসিক এক জীবন লুকিয়ে আছে, যে কোনো মানুষকে অন্য এক পৃথিবীতে নিয়ে যায়। সৌন্দর্য পিপাসু যে কোনো মানুষ যারা সত্যিকার অর্থে মানুষের চোখের ভেতর দিয়ে দারুণ মনের সৌন্দর্যকে দেখতে পছন্দ করে, তাদের জন্য অবশ্যই সব সময় সবকালেই দারুণ সুন্দরতম মেয়েদের একজন আপনি। আপনার নিজেকে ভালোবাসার বহু কিছু আছে। আপনার এই কারণেই নিজেকে ভালোবাসা উচিত, যে কারণে হয়তো স্রষ্টা বলেন আর প্রকৃতি বলেন এত যত্ন করে আপনাকে বানিয়েছে, যে কারণে এত দারুণ ভাবে আমাদের সামনে আপনি আবির্ভূত হচ্ছেন, এত চমৎকার দেখাচ্ছে আপনাকে। আমি পৃথিবীতে অনেক সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু আমি সাধারণ মেয়ের মধ্যে অনন্য সুন্দর অনেক বিষয়গুলোকে এইভাবে হয়তো আবিষ্কার হতে খুব কম দেখেছি, যেমন এখন সামনে থেকে দেখছি। আপনি যখন কথা বলেন, কথা বলার সময় যখন দাঁতগুলো দারুণভাবে বের হয়ে আসে, মুখের অভিব্যক্তিগুলো যেভাবে একসাথে ফ্ল্যাশ করে, মনে হয় যে দারুণ এক অন্য পৃথিবীতে আপনি নিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে। এত চমৎকার লাগে আপনাকে দেখতে। আপনি যখন কথা বলতে বলতে একটু এলোমেলো হয়ে যান, কথা হারিয়ে ফেলেন, কোথাও কথা রেশ হারিয়ে ফেলেন, তখন আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মনে হয় ইনোসেন্ট দৃশ্য আমার সামনে এখন অবতারণা হচ্ছে। আপনি কথা বলতে বলতে যখন ছোট মানুষের মতো ছেলে মানুষই করে ওঠেন, না এই বিষয়টা যে এরকম ফামলিং করেন, ইটস রিয়েলি রিয়েলি অন্যরকম, দারুণ, সুপারব। মনে হয় যে আপনার সাথে আমিও চলে গেছি আপনার সেই শৈশবে, আপনার কৈশোরে। এভাবে মানুষকে দারুণভাবে হিপনোটাইজ করতে পারেন। আমি পার্সোনালি আপনার এই অ্যাপিয়ারেন্স হিপনোটাইজ, মানুষ আমাকে গুরু বলে ডাকে, বিশ্বাস করুন আর নাই বা করুন, আমি হিপনোটাইজ আপনার টোটাল সৌন্দর্যে, আপনার অভিব্যক্তিতে এবং অবশ্যই আপনার অ্যাপিয়ারেন্স। আপনার নিজেকে ভালোবাসা উচিত, না হলে অন্যায় হবে। এত যত্ন করে যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, তার অন্য সাধারণের সৃষ্টিকে সত্যি পায়ে ঠেলা হবে নিজেকে যদি ভালো না বাসেন। আমরা কিছু টেক্সট দেবো, টেক্সট নিয়ে ফিরে আসবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ আমি সবার কাছে রাখতে চাই, এবং আমার এই কথাগুলো কোনোভাবে কি মনে হচ্ছে যে আমি কি একটু কাব্যিক হয়ে গেছিলাম?
না, একদমই না, একদমই না।
বাড়িয়ে কিছু বলছিলাম?
Not really.
আর যদি হয়, আমি তো মানুষ, খুব সাধারণ একজন মানুষ, কাব্যিক হতেই পারি, সৌন্দর্য আমাকে এলোমেলো করতেই পারে। বাট এটি সত্য যে তার নিজেকে ভালো লাগা, নিজেকে ভালো বলার বহুবিধ কারণ আছে। এত কি এখনো তারপরে অনেক বেশি আনইম্পর্টেন্ট মনে হচ্ছে এখনো নিজেকে? সাউন্ড সত্যি কথা বলবেন, সত্যি আনইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার মুখ দিয়ে বলা কথাগুলো? সত্যি প্রেজ ওয়ার্ড দিয়ে যে কথাগুলো বানিয়ে কিছু বলিনি, বিশ্বাস করুন একদম ভেতরে যা কাজ করছিল তাই বলেছি। এতে কি কিছুক্ষণ আগের যে ভাবনা নিজেকে ঘিরে, এখন এই যে কথাগুলো বলছি আমি, আমি কিছুই না বাট ভালো দর্শক এবং ভালো শ্রোতা আমি, সে একজন ভালো দর্শকের জায়গা থেকে যে কথাগুলো আপনার সম্বন্ধে বলা, মনে হচ্ছে না ইট ডাজন্ট মিন এনিথিং, যে না আসলে আমার মধ্যে এখনো সেই গুরুত্বটা আছে, আমি এখনো ফুরিয়ে যাইনি, এরকম কোন ফিল কি হচ্ছে শান?
হ্যাঁ গুরু, আমি আসলে মনে হচ্ছে যে আমার এই লাইফটাকে যা হয়েছে আমি আবার নতুন করে কেন শুরু করতে পারছি না, কেন মনে হচ্ছে না যে আমার আর একবার বাঁচা উচিত? যে মানুষটা অন্য মানুষকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে, সে মানুষটা কেন নিজের জন্য স্বপ্ন দেখতে পাচ্ছে না? সে মানুষটা কেন পাচ্ছে না? আমার শুধু এটাই মনে হচ্ছে যে আমি আরেকবার স্বপ্ন দেখি, আরেকবার কেউ আমাকে হাত ধরে শিখিয়ে দিক যে হ্যাঁ তুমি এই এইভাবেই স্বপ্ন দেখো, আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করুক কেউ। আমি
অবশ্যই, আপনি স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নময় এই চোখটা দিয়ে আমরা সকলে স্বপ্ন দেখতে পছন্দ করব এবং আমরা স্বপ্ন দেখতে চাইব। এবং সেই সাথে সবচেয়ে বড় করে যে প্রসঙ্গটি এসেছে সেটি হচ্ছে নাবিলা এবং আপনার দুই ভাই, তাদের আসলে তাদের জন্য আপনার যেমন অনেক কিছু করার আছে, তাদের স্বপ্নগুলো, তাদের চিন্তাগুলো বা তাদের চাওয়াগুলো কিন্তু আপনার কাছে এসে বন্দী হচ্ছে, কিন্তু আপনার আত্মবিশ্বাস এবং আপনার কর্মক্ষমতা যেখানে বন্দী, আপনার পার্স, আপনার ওয়ালেট, সেখানে মাত্র 500 কত টাকা, সেটি দিয়ে তার জীবন চলবে না, এইখানে আমার বুদ্ধি আবার আটকে যাচ্ছে। তাহলে ভবিষ্যৎ সার্ভাইভটা কিভাবে হবে, সেই চিন্তাটা অবধারিত ভাবে চলে আসছে। যদি কিছু না হয়, সত্যি যদি আপনি অথর্ব হয়ে যান, কেউ কোনোভাবে পাশে আসলো না, আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারলেন না, এরকম অবস্থায় কিন্তু মানুষ অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং ফ্রাস্ট্রেশন যখন আসে তখন নিজেকে ধ্বংসের দিকে আস্তে আস্তে নিয়ে যায়। কি কি খারাপ কাজের ভেতর দিয়ে এখন যাচ্ছেন সত্যি কথা বলেন, সাউন্ড কমা। আমি কি বোঝাতে পারছি আমার প্রশ্নটা? প্রশ্নটা কি বোঝাতে পেরেছি? কি কি খারাপ কাজের ভেতর দিয়ে যাচ্ছেন বলেন।
খারাপ কাজ কিনা জানি না গুরু, আমি আসলে ওরকম আমি কি বলবো, আমি সারাদিনের রুটিন বলতে আমার যা বোঝায় আমি কিছুই করছি না, বই পড়ছি। এবং আর একটা কথা বলবো গুরু, জানি না মানে বললে আপনি কথাটা কিভাবে নেবেন, বাট আমি সত্যি বলতে ভয় পাই না, সেটা হলো যে আমি স্মোক করি এবং আমি আগে অনেক করতাম, এখন একেবারেই ছেড়ে দিয়েছি। কারণ আমি মনে হচ্ছিল যে আমাকে
আর কি কি করে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন।
এখন আমি একবার সুইসাইডও করতে চেয়েছিলাম, বাট আসলে কি বলবো গুরু, সেটা মনে হয় ভালো করে শিখিনি। কারণ আমি ওনা পেঁচিয়ে দিতে চেয়েছিলাম, বাট যেই কিছুটা দিতে হয় সেটা আসলে ভালো করে লাগেনি।
যদি ভালোভাবে লাগতো তাহলে তার এখানে আসতেন না,
ওখানেই আসলে আমার পর্ব ওখানে শেষ হয়ে যেত, হয়তো পেপারে উঠতো এই পর্যন্তই। আর
বহু নাম পেপারে আসে না, পেপারে তো হয়তো অংশ বিশেষ কিছু একটা আসে আর কি। আর কি আর কি ধ্বংসের প্রিপারেশন নিচ্ছেন?
এটাই করছি যে আমি ওই যে সুইসাইডের অ্যাটেম্প করেছিলাম একবার, একবার না দুইবার, দুইবারই আমি ফেল করি। আর
এখন আমরা কি করব মেঘলা, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি একদম শেষ প্রান্তে। আমরা বুঝতে পারছি খুব স্পষ্টই, যত ভাবেই বলি না কেন আর যেমন ভাবেই তার বর্ণনা দিই না কেন, এবং যা বলেছি আমার ব্যক্তিগত ভাবনার কথা বলেছি এই মেয়েটিকে নিয়ে, যে মেয়েটা আমার সামনে বসা, কষ্ট হচ্ছে এটা ভেবে যে মেয়েটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে।
আমি একটা কথা শেয়ার করতে চাই, আমি কারোর সাথে তেমন একটা, আমি বললাম না যে আমার ছোটবেলায় বাবাই ছিল আমার ফ্রেন্ড এবং বাবার সাথে মিশতাম, ফ্যামিলির সাথে খুব অ্যাটাচমেন্ট ছিল আমার। আর হলো যে বিয়ের পরে সবাই আমাকে বলতো নোয়াখালিয়া, কারণ হচ্ছে যে আমি ক্লাস করতাম, ক্লাস থেকে বাড়িতে চলে যেতাম, কখনো কারোর সাথে ওরকম কোনো কোনো রকম মানে ওরকম আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। আমার দুই একজন আছে যা, ওরা আমার আসলে স্কুল কলেজের ফ্রেন্ড না, ওরা আমার জব লাইফে এসে ওরা আমার ফ্রেন্ড। আর মানে খুব কম মানুষের সাথে মিশিতে, তো এখন মনে হচ্ছে যে আমার আসলে কারোর সাথে মেশা দরকার। আমি খুব চাই যে আমার একটা সার্কেল হোক, সবার ফ্রেন্ড হয়। আমি এই যেমন আবার আমি পয়লা বৈশাখের দিন আমি একা একা ঘুরেছি, একা একা আমি চিড়িয়াখানায় গিয়েছি, সবাই যখন কাপল দেখি আমি এত কষ্ট পাই, মনে হয় যে কি বলবো। তো হঠাৎ করে আমি একটা ভাইয়ের সাথে আমার দেখা হয় কিছুদিন আগে, মানে প্রায় এক মাস আগে। সে বলে যে উনি খুব সিনিয়র ছিল, আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম, উনিও গাজীপুরের, উনি আমাকে চিনতেন এবং আমার ওই এক্স হাজব্যান্ডকেও চিনতেন, ওনাদের সাথে খুব ভালো। উনি খুব কি বলবো, ওনার এইজও মনে হয় হবে এখন 50-এর কাছাকাছি। তো উনি বললো যে আমি আড়ংয়ে গিয়েছিলাম, আড়ংয়ে গিয়ে ওনার সাথে দেখা হয়েছে মিরপুরে। তো উনি আমাকে বলছে যে, না আমি কেন বলছি কথাটা গুরু, উনি আমাকে বলছে যে চলো আমার একটা, আমি যেহেতু কারোর সাথে মিশি না, উনি বলছে যে আমার একটা প্রোগ্রাম আছে চলো আমরা প্রোগ্রামে যাই, সেটা ছিল রেডিসনে। তো আমার মনে হচ্ছে ঠিক আছে ভাইয়ের সাথে আজকে ঘুরে আসি না, আমার একটু ভালো লাগবে হয়তো। আমি বাসা থেকে কোথাও বের হই না গুরু, সারাদিন এক জায়গায় থাকি। রেডিসনে যাওয়ার কথা বলে সে বললো যে আমার একটা গিফট কিনতে হবে চলো আমি একটু যাই। গিফট কেনার কথা বলে সে কি করলো, আমাকে একটা বললো যে তুমি একটা এখানে বসবা, আমি গিফটটা কিনে নিয়ে চলে আসছি। তো এরপরে বলে যে ঠিক আছে ওই ভাইয়ের বাসাটা উপরে, তুমি জাস্ট উপরে যাও আমি আসতেছি। সে ওই একই লিফটে, বললো যে সাততলায় একই লিফটে, লিফটে উঠে আমি দেখি যে হোটেলের নাম। আমি তো গুরু, আমি দেখে এত ভয় পেয়ে গিয়েছি, আমি বুঝতে পারছিলাম যে আসলে কি আমি ওনার নামে গিয়েছি। আমি লিফটের লাস্টে ছিলাম, আমি বললাম যে আমি একটু নিচ থেকে আসি, বলে নিচে চলে আসছি। আমার মানে পাঁচটা সব ওই ইয়াতে ছিল, মানে ওই যেখানে বসা ছিলাম, না 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 ওনার গাড়িতে ছিল, ওনার গাড়িতে করে ছিলাম, আমার পাঁচটা সব ওখানে ছিল, মোবাইলটা শুধু আমার হাতে ছিল। তো আমি ওখান থেকে একদম মানে একরকম পালিয়ে আসি, যে আমি নিজে এসে কোনো রকম একটা সিএনজি পাই, সিএনজিতে করে উঠে বাসা চলে আসি। গুরু আমি বলতে চাচ্ছি এই জন্য ব্যাপারটা যে আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, আমি নাম বলবো না, মানে ঢাকায় আসার পরে চিটং থেকে আমি কয়েক জায়গায় কথা বলছি, তার আমার আমার মডেলিং পিকচার চাই। আমি বললাম কেন, বলে যে হ্যাঁ মডেলিং পিকচার দিতে হবে। তো আমি দিইনি। আরেক জায়গায় হয়েছে যে আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকে ফার্স্ট অফিসে যাব, যেদিন যাব সে আমাকে বলছে যে দেখো তোমাকে দেখে খুব জলিমান্ডের মনে হচ্ছে, বাট একটা কথা তোমাকে বলে দিই, বাংলাদেশি মেয়েদের মতো হলে তোমাকে চলবে না, তোমাকে আরো বেশি মানে কিভাবে
বলবো, বাংলাদেশের এই জব মার্কেট অনেকখানি নিয়ন্ত্রণ করছে, কিছু কিছু অমানুষের হাতে প্রচুর পরিমাণে পয়সা আছে, যারা বাংলাদেশের এই জব সেক্টরের মধ্যে অনেকাংশে এসব জায়গাগুলোকে কলঙ্কিত করে রেখেছে, স্পেশালি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্স অ্যাবিউজ এত বেশি মাত্রায় হচ্ছে বিভিন্ন জায়গাতে, কি অনম্যান শো কোম্পানি, কি কর্পোরেট ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গাতে এই কাজগুলো হচ্ছে, যেগুলোর জন্য আসলে উপযুক্তভাবে সরকারের পক্ষ থেকেও সে ধরনের নজরদারি বা উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং এ ধরনের ঘটনা শিকার প্রায়শই ঘটছে। কিন্তু সব মিলে আমি স্পষ্টতই বুঝতে পারছি এমন একটি ভালনারেবল জায়গাতে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, যে কোনো সময় এই স্বপ্ন, এই উচ্ছ্বাস, ছোটবেলার স্বপ্নের মধ্যে বেঁচে থাকা এই মানুষটির হয়তো সমস্ত স্বপ্নের অবমৃত্যু ঘটবে। আমি এইটা অবশ্যই অনুধাবন করতে পেরেছি, না হলে এই ধরনের প্রশ্ন হয়তো আপনাকে আমি করতাম না, যে যার জীবনের সত্যিকার অর্থে লাইফের কোনো পারপাস নাই, যার জীবনটা সত্যিকার অর্থে ডেস্টিনি ছাড়া একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে, যার জীবনটা সত্যিকার অর্থে এখন স্যান্ডউইচে পরিণত হয়েছে, তার এখন বিভিন্ন রকমের ধ্বংসের পথ তৈরি করে ফেলার কথা নিজের চেতন অথবা অবচেতন মনে। যে কথাগুলো আপনিও নিজেও বললেন যে কিছুটা অ্যাক্সিডেন্টালি কিছু পথ তৈরি হয়ে যাচ্ছিল আর কিছু পথ আমি নিজে করেছি, ফরচুনেটলি হয়তো সেদিন বেঁচে গেছি, না হলে হয়তো এভাবে বসে থাকে কথা বলাটা সম্ভবপর হয়ে উঠত না। কিন্তু আমরা কি চাই, শুধুই গল্প শুনে মজা নিতে? আমি কি চাই একটা সুন্দরী মেয়ে দারুণ ভাবে তার জীবনের কথা বললো, সেটা শুনে তৃপ্ত হলাম? তৃপ্তিরও কিন্তু বিভিন্ন রকমের পর্ব আছে মেঘলা, তা তো জানিস। তৃপ্তি, তৃপ্তির মানেই কিন্তু এই না সব সময় তোকে মানে হাস্যরসের মধ্যে তৃপ্তি খুঁজে খুঁজে পেতে হবে, কারো কান্না শুনেও কিন্তু একরকমের তৃপ্ত হওয়া যায়, কারো গল্প শুনে তৃপ্ত হওয়া যায়, তার হাস্যরস শুনে তৃপ্তিপ্ত হওয়া যায়, গল্পের ভেতরে যে বিভিন্ন রকমের আগবাগ থাকে সেটি শুনেও তৃপ্ত হওয়া যায়। শুধুই কি তৃপ্ত হওয়ার জন্য কথাগুলো শুনলাম? এবং আমার সাথে যে 30-35 লক্ষ মানুষ, তারাও কি শুধুই তৃপ্ত হওয়ার জন্য কথাগুলো শুনল, নাকি তারা আমার মতো তাদের টপ অফ মাইন্ডে এই ব্যাপারগুলো কাজ করছে, যে না এরকম একটি স্বপ্নবিলাসী মেয়ে যার জন্ম হয়তো এত রূঢ় পৃথিবীতে হওয়া উচিত হয়নি, এত বাস্তবময়, এত কণ্ঠকাকীর্ণ পৃথিবীতে জন্ম নেওয়া উচিত হয়নি, কিন্তু এই স্বপ্নবিলাসী মানুষটা বেঁচে থাকুক, তার স্বপ্নের এরকম অপমৃত্যু না হোক। তার বাবা যে প্রচন্ড রকমের ভালো একজন মানুষ ছিলেন, অন্যের সুখের জন্য যিনি সবসময় চেষ্টা করতেন, অন্যের ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করতেন, তার আদরের, তার কলিজার টুকরায় মেয়েটি সে বেঁচে থাকুক, ভালোভাবে বেঁচে থাকুক, অন্তত তার বাবা না ফেরার দেশ থেকে এই দৃশ্যটা দেখে শান্তি পান, এরকম ভাবনাও কিন্তু অনেকেই হয়তো করছে 30-35 লক্ষ মানুষের ভেতর থেকে। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করতে এটা পছন্দ করি, তারা কিছু টেক্সট পাঠাচ্ছে কিনা সেটা খেয়াল রাখ মেঘলা। আমি 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 চাই যে এই মেয়েটির কাছে, মেয়েটি স্ট্যাবলিশড হোক, মেয়েটি তার পথে খুব ভালোভাবে শক্ত করে দাঁড়াক, নিঃসন্দেহে কোনো হায়নার থাবা না, বরং সিকিউরড একটা লাইফের মধ্য দিয়ে মেয়েটি যাক, মেয়েটি প্রতিষ্ঠা পাক, এই প্রতিষ্ঠার হাত ধরে তার যে দুই অনুজ ভাই তার সাথে থাকে তারাও সার্ভাইভ করুক, এবং ফাইনালি নাবিলাও আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে শক্ত করে তার মায়ের হাতটা ধরুক, সেই হাতটাও কিন্তু অনেক বেশি শক্ত হোক। এইভাবে আমি চিন্তা করছি, স্বপ্ন দেখছি, আমার বিশ্বাস যে 30-35 লক্ষ মানুষের মধ্য থেকে 1% মানুষ হলেও হয়তো আমার স্বপ্নের সাথে একাত্মতা পোষণ করতে পারে, স্বপ্ন দেখতে পারে, চাইতে পারে যে না এই স্বপ্নের অপমৃত্যু না হোক, স্বপ্নবিলাসী মেয়ে মানুষটি বেঁচে থাকুক, অন্যায় হয়তো ফাঁসটা সঠিকভাবে না দিলে, সঠিকভাবে দিলে হয়তো তাকে আজকে খুঁজে পাওয়া যেত না, তাকে তার সাথে আজকে অনুষ্ঠান করা হয়ে উঠত না, এরকম ঘটনার মধ্য দিয়ে তাকে যেন যেতে না হয়, সে যেন ভালো থাকে, সুখে থাকে। আমরা এরকম কিছু টেক্সট নিব মেঘলা, এখনই ফিরে আসছি, আর অবশ্যই আমরা আশা করতেই পারি, কারণ যখনই তাদের কাছে আমরা বিভিন্ন আবদার নিয়ে গেছি, বিভিন্ন প্রয়োজনের কথা বলেছি, ইনফ্যাক্ট লাস্ট প্রোগ্রামের আগের প্রোগ্রামেই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের বন্ধুকে, এবং তারা সবাই আমাদের সাথে ছিল, যে কারণে তার চাকরির ব্যবস্থাটা হতে চলেছে, আমরা আমরা এর আগে সেই ফলো আপ প্রোগ্রাম করে সেটি জানিয়েছি, সেই রকমই একটা ক্যারিশমেটিক কিছুর জন্য ওয়েট করছি আমরা, যাতে করে এই মেয়েটির, এই মেয়েটি যে অবস্থাতে আছে আজকের আমাদের ভালোবাসার বন্ধু, যে অবস্থাতে আছে তার জীবনের একটা ইউটার্ন আসুক। এবং আমি সত্যি কষ্ট পাচ্ছি তার তার পার্সের দিকে তাকিয়ে, যার ওয়ালেটে মাত্র 500 কত টাকা আছে, এটাই হচ্ছে সর্বশেষ ভরসা সেই তিন পরিবারের সদস্যের জন্য, সে এবং তার অনুস্তুই ভাই। সে নিজেও জানে না যে কালকে দিনটা পুরো গুজরান করবেন কিভাবে। তবে সব মিলিয়ে আমি অনুরোধ করব আমার বন্ধুদেরকে, যাদের মধ্যে আমি জানি যে তাদের অনেকেরই পটেনশিয়াল আছে, যারা এই ধরনের একটা মেয়ে চাকরি দিয়ে হয়তো সাহায্য করতে পারেন, যে ধরনের চাকরি এই মেয়েটির জন্য এখন বড় বেশি প্রয়োজন, যে চাকরিটা হয়তো তাকে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা দিবে এবং ফাইনালি স্বপ্নবিলাসী এই মানুষটির স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে। আমি কোনো ইকোনমিক সলিউশন, ইকোনমিক কোনো সাহায্যের জন্য হাত পাচ্ছি না, সাহায্যের কথা বলছি না, বাট আমি চাচ্ছি যে তার জন্য একটা চাকরির ব্যবস্থা করুক। এর মধ্যে আমরা তার গল্পের ভিতর দিয়ে জেনেছি মেঘলা যে সে অলরেডি গ্রাজুয়েশন করেছে, বিবিএ মোস্টলি বিবিএ কমপ্লিট করেছে, এবং এই বিবিএ কমপ্লিট অলরেডি সে করেছে, এবং তাকে আমি যতটুকু দেখছি তাতে আমার কাছে মনে হয় যে সে একটি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো কর্পোরেট জব করার মতো ক্ষমতা সে রাখে, সে সক্ষমতা তার আছে বলেই মনে হয়েছে আমার সোফার তাকে দেখে, যেহেতু আমি নিজেও একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করি। তো আমি অনুরোধ করছি, আমি তাকিয়ে আছি, প্রতীক্ষায় আছি যে একটা টেক্সট, একটা ভালো লাগার মতো এ ধরনের মেসেজ, একজনের এরকম একটা সিদ্ধান্ত হয়তো একটা মানুষের জীবন বদলে দিতে পারে, এবং তার জীবনের হাত ধরে তার জীবনের উপরে ছায়া হয়ে বেঁচে আছে যে বাকি দুই তিনজন মানুষ, তাদেরও জীবনটা হয়তো সার্ভাইভ করতে পারে, তারাও হয়তো বেঁচে যেতে পারে। আমরা কিছু টেক্সট নেই।
অনেক বন্ধুই আমাদের সাথে কানেক্টেড আছেন এই মুহূর্তে, আছেন তালাদ মাহমুদ, আছেন এই মুহূর্তে শাওন অর্ণব, ফারজানা এসপি আখিও যুক্ত আছেন আমাদের সাথে ফেসবুকে, পরশও আছেন, আছেন এই মুহূর্তে জয় মাহমুদ, জুমন খান লিখেছেন যে আপু ভেঙে পড়বেন না, ওকে, আছেন ইসলাম লিখেছেন এসব কি হচ্ছে, অ্যান্ড ইশতিয়াক রানী লিখেছেন যে আপু এই কি জীবন, শোভা লিখেছেন যে কি বলবো কিছুই বলার নেই, বেসিক্যালি নাবিলার কথা শোনার পরপরই উনি এই কমেন্টটি করেছেন ফেসবুকে, শাওন অর্ণব লিখেছেন যে নাবিলা নাবিলার মায়ের অধিকার, আছেন এই মুহূর্তে শ্রী ওকে জীবন যুক্ত হয়েছেন লিখেছেন যে গুরু এর সমাধান চাই, এর সমাধানটা কি, এস এম আলমগীর লিখেছেন যে কিছুই বলার নেই, তৌফিকুল ইসলাম
সমাধানের কথা যে বলেছে তার নাম কি, জীবন, এটা এই সময় একমাত্র সমাধানের জন্য আমরা যেটা তাকিয়ে আছি সেটি হচ্ছে তার জন্য একটি চাকরি বড় বেশি প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে যে এমন একটি চাকরি যে চাকরির মাধ্যমে তার অর্থনৈতিক এবং সেই সাথে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করবে, যার মাধ্যমে সে বেঁচে যাবে তার উপর নির্ভর করে থাকা নাবিলা এবং সেই সাথে তার অনুজ দুইটা ভাই। এবং আমরা নাবিলা এবং তার কণ্ঠস্বরটা আরেকবার শুনতে চাচ্ছি, আমি নাবিলা এবং শাওনের যে কথোপকথন সেটা আরেকবার শুনতে চাই, এবং সে ফাঁকে আমি কিছু টেক্সটও ফাইনালি নিব, নিয়ে আবার ফিরে আসবো। এবং আমি মেঘলাকে অনুরোধ করবো, মেঘলা যারা আমার এই বন্ধুর সাথে থাকতে চায়, যারা শুধু গল্প শোনার জন্য শোনা না, বরং এরকম প্রচুর মানুষ আছে আমাদের লিসনার্স কমিউনিটিতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের এই ক্ষমতা আছে, যারা চাইলে এইভাবে একটা দৃশ্যকে পরিবর্তন করে ফেলতে পারে দিনে রাতে, এরকম অনেকেই পটেনশিয়াল লিসনার্স আছে যাদের হয়তো সেই ক্যাপাসিটি আছে চাকরি দেওয়ার ভালো একটি প্রতিষ্ঠানে, তারা যদি এগিয়ে আসে, তারা যদি টেক্সট পাঠায়, আমি বলবো যে সেই টেক্সটগুলো যেন আগে এন্টারটেইন করা হয় মেঘলা, যাতে করে হয়তো একটি মানুষ এবং তার হাত ধরে তারপর ডিপেন্ডেন্ট থাকা বাকি মানুষগুলোর জীবন বেঁচে যাবে। ইনফ্যাক্ট আমি আসলে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে এই কারণে যে এমন একটি লগ্নে এসে দাঁড়িয়েছে তার জীবন এবং সমস্ত পরিস্থিতি এমন একটি জায়গায় এসে থেমেছে, সে নিজে অ্যাকনোলেজ করছিল যে আমি এই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, এই কাজগুলো আমার জীবনে হয়েছে, কেন জানে মনে হচ্ছে যে একদম একদম শেষ সীমা রেখে এসে দাঁড়ানো, যে কোনো সময় জীবনটা একদম ধ্বংসের কাছাকাছি চলে যেতে পারে, সবকিছু নিঃশেষ হয়ে যেতে পারে, চুরমার হয়ে যেতে পারে, সবকিছু একদম ডুবে যেতে পারে, ঠিক তার আগ মুহূর্তে যদি মেয়েটিকে বাঁচিয়ে ফেলা যায়, ঠিক তার আগ মুহূর্তে যদি মেয়েটিকে একটা ইউটার্ন, একটা রিভার্স ওয়ে দেখিয়ে দেওয়া যায়, সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। যেন আমি খুব এক্সাইটেড, আমি খুব টেন্সড যে কোনোভাবে এই কাজটি করা সম্ভবপর কিনা। আমি তাকিয়ে আছি আমার বন্ধুদের দিকে, আমি মুখে আছি এ ধরনের টেক্সট পাওয়ার জন্য যে কেউ যদি এভাবে বলতে পারে, কেউ যদি ধরনের সাহস দেখাতে পারে, কেউ যদি এভাবে পাশে এসে দাঁড়াতে পারে যে আমি এইভাবে এই মেয়েটির পাশে থাকতে চাই। আমি কোনো ইকোনমিক সলিউশন চাচ্ছি না, বাট আমি চাচ্ছি একটা অপরচুনিটি, একটা কাজ, যে কাজটা তার জীবনটাকে ঘুরে দাঁড় করিয়ে দিতে সাহায্য করবে। সে সত্য কথা বলার জন্য তাকে আমি নতুন করে আমার জায়গা থেকে আর কোনো আক্রমণাত্মক জায়গায় যেতে চাই না, কারণ সে নিজে থেকে অকপটে স্বীকার করেছে তার সমস্ত কথা। সে নিজে থেকে বলেছে যে হ্যাঁ, আমি প্রচুর স্মোক করা শুরু করেছিলাম ফ্রাস্ট্রেশনে, যদি এখন এটা কন্ট্রোল। আমি একা একা ঘুরতে বেরিয়েছিলাম, একজনের হাতে পড়ে আমাকে হয়তো নিজের জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস, আমার সম্ভ্রম, আমার আব্রু, সেটা হয়তো হারাতে বসেছিলাম। পালিয়ে এসেছি জানে বাঁচি, জানে বেঁচেছি কোনোভাবে। আমি আত্মহত্যা করতে গেছিলাম, বেঁচে গেছি, ফার্স্টটা ঠিকভাবে দিতে পারিনি। তাই সবই সে নিজে থেকে অ্যাডমিট করেছে। তারপরে আর নতুন করে ছুরি চাকু চালানোর কিছু নাই তার উপর দিয়ে। মোটের পর এটা বুঝতে পারছি, জীবন একদম শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে, যে কোনো সময় হয়তো সবকিছু শেষ হয়ে যেতে পারে, আমাদের হাতের বাইরে চলে যেতে পারে, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে।
আমাদের সাথে আছেন অনেক বন্ধু, যেমন লন্ডন থেকে যুক্ত হয়েছেন তৌফিকুল ইসলাম আছেন।
আমি অনুরোধ করব যারা টেক্সট পাঠাবে তাদের টেক্সটগুলো এন্টারটেইন করতে, যারা যারা আমার এই বন্ধুর পাশে থাকতে চায়। এবং অবশ্যই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কিন্তু অবশ্যই আমার বন্ধু শাওন আপনার এবং শাওনের পরিবারের সদস্যদের, যে আপনি কার অফারটা অ্যাকসেপ্ট করবেন। কারণ আপনাকে কাজের কথা বলে কেউ মিসগাইড করলে করতেও পারে। তো সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি সেই অফারটা আদৌ নেবেন কিনা। এর মধ্যে যদি কোনো ফোন কল আসে, সেই ফোন কলও কিন্তু আমরা এন্টারটেইন করব, যারা কাজ দিয়ে শাওনের পাশে থাকতে চায়।
ওকে, যে কমেন্টটি পড়ছিলাম আমি, তৌফিকুল ইসলাম লন্ডন থেকে কমেন্ট করেছেন যে আমি শাওন আপুকে হেল্প করতে চাই, কি করে করব আমাকে প্লিজ বলে দেন, গুরু আপনার সাথে কথা বলতে চাই। এবং উনি ওনার লন্ডনের ফোন নাম্বারটি,
লন্ডনের ফোনে যোগাযোগ করা হোক তৌফিকের সাথে, লন্ডনের ফোনে যোগাযোগ করা হোক, সেই সাথে কোনো ফোন কল আসলে সাথে সাথে আমাকে দেয়া হোক, উদ্দেশ্য একটাই। জি, একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি
গুরু, ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট এখন একটা কাজের মধ্যে আছি। জি বলুন।
আপনার সাথে দেখা করার জন্য আমার খুব ইচ্ছা ছিল, আমি একজন সেনাবাহিনীর সদস্য,
আমি গিয়ে আপনার সাথে দেখা করে আসব। এখন বলুন, এখানে এই ক্ষেত্রে কিছু করার আছে কি?
আচ্ছা শুনেন, আমি ওই যে মেয়েটার কথা বললেন,
জি,
ওকে চাকরির জন্য আমি হেল্প করতে পারি।
কি ধরনের হেল্প?
হেল্প মানে চাকরি করবে, মনে করেন চাকরি যদি চায় উনি চাকরি করতে পারবে, সমস্যা নাই। আমি এটাকে ভালোবাসি, আমি মানুষকে হেল্প করলে আমার আল্লাহর কাছ থেকে, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বুঝছেন?
জি,
আমি যদি এই ধরনের হেল্প করতে পারি আমার, মানে আল্লাহর কাছে আমি খুশি, মানে ইয়ে করো কি দেখো।
জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আছেন টিপু গাজীপুর থেকে, এবং টিপুকে আপনার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানান, যার সাথে আপনার আত্মিক বা অন্য কোন রিলেশনশিপ নাই। দেখুন কিভাবে অপরিচিত একজন মানুষ পাশে থাকবার জন্য পাগলের মতো অনুরোধ করতেছে। ধন্যবাদ জানান একটু। জি আপনার জন্য অবশ্যই আমার প্রাণ ভরা দোয়া থাকলো, এবং আমরা এই নাম্বারটি দিয়ে দেবো ঢাকা FM অথরিটিস কে, তারা ফিল্টারিং করে যেসব মানুষগুলো পাশে থাকতে চাচ্ছেন, যিনি একজন সেনা সদস্য, তাই না উনি? আচ্ছা, তো টিপু সাহেব অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, তিনি একজন সেনা সদস্য, তিনি এই মানুষটি পাশে থাকতে চান একটা জব দিয়ে, এবং ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো কিছু আশা করতে পারি। আরো যদি কেউ এ ধরনের অফার নিয়ে আসতে চায়, কথা বলতে চায়, আমরা তাদের সাথে কথা বলবো। আর টিপু সাহেব, আমি জি বলুন,
আমি আপনার সাথে একটু মানে দেখা করতে চাই, বুঝছেন?
আলহামদুলিল্লাহ,
আমাদের একটু সুযোগ দেন।
জি এইভাবে বলবেন না টিপু সাহেব, আমি ভালো লাগবে যদি আমি আপনার সাথে গিয়ে ওখানে দেখা করে আসতে পারি। টিপু সাহেব, আপনি আমার চাইতে মানুষ হিসেবে অনেক বড়, আমি হয়তো আপনার চাইতে কথা ভালো বলতে পারি, বাট মানুষ হিসেবে আপনি অনেক বড়, যে কারণে একটা অপরিচিত মানুষকে হেল্প করার জন্য এইভাবে আপনি পাশে এসে দাঁড়িয়েছেন। অনেক ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনি। জি আসসালামু আলাইকুম।
জি আমরা লন্ডনে ফোনটা কানেক্ট করতে চেষ্টা করছি এই মুহূর্তে, আমাদের সাথে আরো অনেক বন্ধু যুক্ত আছেন। আর বন্ধু, যেটা উল্লেখ্য বারবার গুরু এসে
সবকিছুর জন্য ক্যারিশমা হতে বাধ্য, আমি এই কথা বারবার বলি, যেখানে হাজারো মানুষ থাকে, লক্ষ মানুষ থাকে। দেখুন একজন সেনা সদস্য টিপু নাম গাজীপুর থেকে ফোন দিয়েছেন, তিনি পাশে দাঁড়াতে চান, চাকরি দিতে চান, ভালো একটা চাকরির ব্যবস্থা করতে চান, একজন নামাজি মানুষ তিনি বলছিলেন। যদিও এটা অ্যাভেল করার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, যে কার সিদ্ধান্তটা নেবেন, আপনার পক্ষ থেকে কে যোগাযোগ করবে, সে ব্যাপারগুলো কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ঠিক আছে? অপরচুনিটিস থাকবে, তার মধ্যে কোন অপরচুনিটিটা আপনি বেছে নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে, আপনার মতো করে। এবং এর আগে একজন যেমন আসছিলেন, তারও ওই রকম ব্যবস্থা হয়েছে। ইটস রিয়েলি গুড যে আমরা যে ধরনের কমিউনিকেশন দিই এখান থেকে, সবসময় আমরা সে ধরনের রেসপন্স পাই, যাতে করে আমরা ভালোভাবে আবার ঘুরে দাঁড়াতে পারি। আমরা হয়তো আর পাঁচ সাত মিনিট সময় নিব, আর একটু বেশি, আমাদের সম্ভব হলে এখান থেকে অবশ্যই আমরা ফোনে যোগাযোগ করবো, এবং যদি সম্ভব নাও হয় পরবর্তীতে নাম্বার গুলো দিয়ে দেওয়া হবে ঢাকা এফএম এর অথরিটিসদের কাছে, এবং তাদের মাধ্যমে অবশ্যই শাওনের কাছে, যাতে শাওন সে সুযোগটা নিতে পারে। আমরা কোথায় যাচ্ছি এখন?
আমরা লন্ডনে,
লন্ডনে তৌফিকের সাথে, তাই তো? হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। আমি কি তৌফিকের সাথে কথা বলছি?
জি,
তৌফিক সাহেব, আমি ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে বলছি। আমার সাথে আছে আমাদের আজকের ভালোবাসার অতিথি শাওন, যার স্বপ্ন, যার কষ্ট, যার সমস্ত কিছু এসে থমকে দাঁড়িয়েছে স্টেজে, তাকে কি কোনোভাবে আপনি সামনের দিকে এগুতে সাহায্য করতে পারেন?
যে গুরু, আমি লন্ডন থেকে আমি সাহায্য করতে পারবো কিছু মানে টাকা দিয়ে, ঠিক আছে গুরু? আমি আপনি ওর ঠিকানা বা আমি আপনার মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে দিতে চাই ওর কাছে।
আমি আসলে এখন তাকিয়ে আছি একটা, জি তৌফিক সাহেব, আমি আসলে তাকিয়ে আছি এখন একটা জবের জন্য, আর যদি আপনি ইকোনমিক্যালি তাকে হেল্প করতে চান সেটিও আসলে অনেক বেশি প্রয়োজনও তার জন্য, এটা আমি অস্বীকারও করতে পারছি না। কারণ আসলে আমি গল্পের এক পর্যায়ে বলছিলাম যে 500 এত টাকা নিয়ে আছে, সে নিজেও জানে যে কালকের দিনটা কিভাবে গুজরান হবে। আমি আমরা টাকার প্রসঙ্গে আসলে যাচ্ছি না তৌফিক সাহেব, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এইভাবে নিয়ত করেছেন সেজন্য অনেক ধন্যবাদ তৌফিক সাহেব। আমি আপাতত একটা পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করছি, একটা চাকরি যদি ব্যবস্থা হয়, ভালো একটা চাকরি, যাতে তার পরিবারটা সারভাইভ করবে। সরি
গুরু, সরি, আসলে আমি
তারপরেও আপনার নিয়তের জন্য অনেক ধন্যবাদ। আপনি প্রবাসে থাকেন, গোটা বাংলাদেশকে ফেলে দিয়ে ওখানে আছেন, আমি দোয়া করতেছি যে সবসময় গোটা পুরো বাংলাদেশ আপনার সাথে আছে এবং থাকবে। আমাদের ভালোবাসা, আমাদের প্রার্থনা, আপনি বেঁচে থাকবেন তৌফিক। আপনি অনেক বড় মানুষ, অনেক ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সহায় হন, ভালো থাকুন তৌফিক সাহেব। আমরা আসলে সরি যে আমরা ইকোনমিক কোনো কন্ট্রিবিউশনটা আপাতত এন্টারটেইন করতে পারছি না, আমরা চাচ্ছি যে একটা জব, একটা সলিড জব, একটা 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 পারফেক্ট ওয়ার্ক, যাতে করে মেয়েটি বেঁচে যায়, মেয়েটি ভালো থাকে, তার বাকি দুই ভাই ভালো থাকুক, উপর থেকে স্রষ্টার কাছে আছেন তার বাবা, তিনিও তে রেখে শান্তিতে থাকেন, মাভিলা ভালো থাকুক, সব মিলিয়ে তাদের স্বপ্নটা। এত স্বপ্নবিলাসী একটা মেয়ে, সবকিছু ধ্বংস হয়ে যাক, চুরমার হয়ে যাক, তার চাইতে অন্তত কিছুটা স্বপ্ন পূরণ হোক, বেঁচে থাক, এবং আমাদের না পাওয়া কষ্টগুলো পূরণ, ভালো থাকুক তার বেঁচে থাকার মধ্য দিয়ে।
ওকে, যেমন আছেন এই মুহূর্তে ঐশী ইসলাম ফেসবুকে, উনি লিখেছেন যে উনি জানতে চেয়েছেন যে তুমি কি ধরনের জব করতে চাও আপু, আমি আমার বাবাকে বলে তোমার জন্য জব দেওয়ার ট্রাই করছি।
ঐশী, আমি কোয়েরিজ গুলোর একটু ক্লিয়ার করি, তাহলে হয়তো জব জবের ব্যাপারে অনেকের ভাবতে সহজ হবে। একদম ফর্মাল কিছু কোয়েশ্চেন আপনাকে করব। ইউ জাস্ট থিংক ইয়োরসেলফ যে আমি একজন কর্পোরেট কোম্পানির ইন্টারভিউয়ার, আপনি হচ্ছে ইন্টারভিউ, হ্যাঁ, আপনি আমার সাথে আমাকে ইন্টারভিউ ফেস করছেন, ঠিক আছে? একদম জাস্ট এইভাবে চিন্তা করেন। জি, আপনার নাম?
শাওন সুলতানা।
আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ কর, আপনার ইউ জাস্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার নিজের সম্বন্ধে একটু বলুন।
I have completed my BBA from Uttar University and my major was human resource management. So, and I did job that was office manager. That was my post, and that was my
in which company, office manager?
That was a Sri Lankan company. It was a garments related company.
Mm-hmm. That was a buying company or?
No. It was a garments related company.
Garments company.
Yeah. In Chittagong. We was repairing any kind of garments that fabric defected.
You were manager over there?
Yeah, I was office manager there. So and I was overtaken the human resource part also, so I can manage that.
How many staffs were there to manage?
There was almost 60
60 employees. ওকে, সো আপনি যে এই যে জবের কথা চিন্তা করছেন এবং এই জব মার্কেটে আসতে চাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় যে সেই কনফিডেন্স লেভেল আপনার আছে যে আপনি হিউম্যান রিসোর্সের মতো এই ধরনের কাজ বড় কোম্পানিতে লার্জ স্কেলে আপনি ম্যানেজ করতে পারবেন? ইনফ্যাক্ট আমার কোম্পানিতে একটা অপশন আছে যেটার জন্য আপনাকে আমরা কনসিডার করতে চাই, সেটা হচ্ছে কমপ্লায়েন্স অফিসার। ইনফ্যাক্ট এটা অনেকটা এইচআর রিলেটেড, আপনার মেজর যেহেতু হিউম্যান রিসোর্স বললেন, আমি বিং একটা কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে এটাকে দাঁড় করাতে চাচ্ছি। তো আপনি কমপ্লায়েন্স অফিসার হিসেবে নিজেকে কি ফিট মনে করছেন কিনা? এখানে প্রায় 1200 এমপ্লয়িজ আছে, আর ইউ থিঙ্ক ইউ আর ক্যাপেবল টু ম্যানেজ ইট?
Yeah, I have confidence that I can do that, and I will maybe if I get opportunity.
Sometimes confidence doesn't work. আপনার এক্সপেরিয়েন্স তো মাত্র 50-60 জন লোকের কথা বলছিলেন, এবং এত লার্জ স্কেল যেখানে আপনার বয়স অত বেশি হবে না, সেখানে হয়তো 50 প্লাস এজের লোক আছে, 40 প্লাস এজের লোক আছে। হাউ ক্যান ইউ ম্যানেজ একটা 50 বছর বয়সী মানুষ যখন আপনার আন্ডার কমান্ড মানতে চাইবে না, কিভাবে ম্যানেজ করবেন তাকে?
Wherever I work, I never faced like that problem that nobody is not not listening me and like that any interruption, anything. So it was very good for me, and I did it. I could manage that, and I did it.
Yeah, your experience shows that you will manage it in near future. Yeah.
Yeah, I hope
okay.
so.
Okay, hope for the best. That was the, in fact, demonstration in between me and Shaun. এই demonstrationটি উদ্দেশ্য করেই করা, যে যাতে করে অনেকেই হয়তো আছেন এভাবে চিন্তা করছেন যে আসলে এই মেয়েটিকে নিয়ে ভাবা যায় কিনা। এই কারণে হয়তো তার কোয়ালিফিকেশন, তার নাম, তার লেভেল অফ অ্যাপ্রোচ, তার অ্যাটিটিউড, যেটার জন্য হয়তো শুধু তাকে দেখতে পাচ্ছেন না আপনারা, বাট তার সম্বন্ধে একটা ফ্লেভার, অ্যাটলিস্ট লাইভ একটা ফ্লেভার আমরা দেওয়ার চেষ্টা করলাম। যে কোনো জবের জন্য কনসিডার করতে চান যারা বা করতে চাচ্ছেন যারা, তারা যেন একটা ধারণা পান, তারপরে তো আপনারা তার সাথে যোগাযোগ করলে বাকি ডিটেইলসটা পাবেনই।
আছেন রাজীব হাসান, লিখেছেন যে টেলিসেলসে জব করতে পারবেন, এটি লিখেছেন। এবং আছেন রিজভি সাভার থেকে, লিখেছেন যে আমি শাওন আপুর জন্য একটা চাকরি কম্পিউটার ফার্মে ব্যবস্থা করে দিতে পারবো, আপু যদি রাজি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ওনার নাম্বারে আমরা কন্ট্যাক্ট করব। এবং আছেন আশরাফুল মিরপুর থেকে, লিখেছেন গুরু আমি শাওন আপুর একজন ভালো বন্ধু হতে চাই, উনি মেন্টালি সাপোর্টটা দিতে চায়। ওকে, আরেকজন বন্ধু জানতে চেয়েছেন উনি আউটসোর্সিং এর কাজটা বুঝেন কিনা, তো এটা ওনার কোয়েরি ছিল। আছেন এই মুহূর্তে বাবর যুক্ত আছেন আমাদের সাথে, উদয়, এবং
মাঝে মাঝে টেলিফোন নাম্বার গুলো জানাও মেঘলা, যাতে করে কেউ চাইলে আমাদের সাথে ফোনে কমিউনিকেট করতে পারে।
এক্স্যাক্টলি, ফোন নাম্বারটা হচ্ছে 0961401401। এনিওয়ে, ফোন নাম্বারটি আমি আরেকবার জানিয়ে দিচ্ছি একটু পরে। তারপরও আমাদের এখানে কিন্তু ফোনে কানেক্টেড আছেন একজন বন্ধু, তো আমরা তাকে কানেক্ট করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু আমি ঢাকা মতিঝিল থেকে বলছি, এমজি রাসেল।
রাসেল?
হ্যাঁ
রাসেল। আজকে আমাদের
কম্পিউটার, আমি অনেক চন্দ্রা যদিও তো বড় না পুরো যে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আমি সরাসরি কথা বলি। আমার একটা কম্পিউটার ফার্ম আছে এই ক্লাব কর্তৃক অফিসের সাথে।
আচ্ছা,
সকল কর্তৃক একটা, আমি তাকে আমার এই মুহূর্তে আমার একটা একটা স্টাফ লাগবে, আমি এই মুহূর্তে নিতে পারি ওই রকম।
আচ্ছা, এই পরবর্তী ভয়েসটা এখন যাচ্ছে শাওনের, আপনি শাওনের সাথে কথা বলতে পারেন এখন। পরবর্তীতে ইফ শাওন ইন্টারেস্টেড, এবং আপনার সবচেয়ে বড় কথা, আমি কৃতজ্ঞ রাসেল। জি জি প্লিজ,
আমি ও মানে শাওন আপুর জন্য এতটুকু সাপোর্ট দিতে পারি, তার কাউকে চলাফেরার জন্য যদি বলেন, আমি কাউকে সকালে তার আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দেন, আমি তার চলার জন্য আমি আপাতত মানে আমি একটা কিছু করতে চাই এই মুহূর্তে।
এটা এটা অবশ্য অনেকেই চাচ্ছেন, এবং আমি দেখছি যে অনেকেই আমাদেরকে অফ ইয়ারে ফোনে ফোন করতেছেন। ইনফ্যাক্ট লন্ডন থেকে তৌফিকও বলছিলেন আমরা কোন রকমের টাকা, ইনফ্যাক্ট এটা শাওনও চাচ্ছেন না। শাওন বলছেন যেটা আমার ইগোর সাথে, আমার পার্সোনালিটির সাথে যায় না। আমরা আসলে শাওনের বাবার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার নিমিত্তেই শুধুই চাকরির কথাটা বলছিলাম, যাতে করে শাওন নিজেও জানে যে এই জিনিসটাকে রিফিউজ করা মানে কি পরিমাণ কষ্টে তাকে থাকতে হবে কাল থেকে। তারপর উনি বলছিলেন যে খুব ভালো হতো যদি একটা ভালো চাকরি পাওয়া যেত, এবং তাতে করে যদি সম্মানের সাথে আমি সার্ভাইভ করতে পারতাম এই সমাজটাতে। এটা এটাই তার চাওয়া, যদিও তার সাথে একটু কথা বলুন। জি শাওন, কথা বলুন।
জি আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। আপু ভালো আছেন?
জি ভালো আছি, আপনি ভালো আছেন?
আপু আপু আমার একটা এক সপ্তাহে সেবা করতে অবশ্যই সাথে এগুলো সকল পত্রিকা এড গ্রহণ করা হয়, আর হলো আমার এটা হলো কম্পিউটার ইয়ার, এখন সেক্ষেত্রে আমার এখানে একটা রানিং একটা স্টাফ লাগবে, আমার 15,000 টাকা স্যালারি দিতে পারবো আমি। এটা হলো আপনার তো অনেক এক্সপিরিয়েন্স, কারণ কম্পিউটার লাইনে আমি এত এক্সপিরিয়েন্স নেই না, তারপর আমি বলছি আপনি যদি পরে ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। আমাদের যাতে কমার্শিয়াল অফিস কমার্শিয়াল
অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে যদি ডিসাইড করি দেন আমি গুরুর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব।
আলহামদুলিল্লাহ আমরা
গুরুর সাথে কথা বলবো।
জি জি আলহামদুলিল্লাহ। জি রাসেল ভাই আমি আপনার সাথে আছি। জি বলুন। জি
আমি আপনার অনেক জুনিয়র, একটা কথা বলবো?
জি
আমি আপনাকে অনেক ভালোবাসি আর আপনার কাছে একটু আসতে চান।
আমার কাছে আসতে চান অবশ্যই আপনি আসবেন। ইনফ্যাক্ট আই লাভ টু যে আমি যদি আপনার কাছে যেতে পারি এবং আপনার সাথে দেখা করে আসতে পারি। বয়স বড় ব্যাপার না রাসেল, আপনি অপরিচিত যে মানুষের কথা শুনে তার কষ্ট দূর করার জন্য যে পাগল প্রায় হয়ে এত রাতে ফোন দিয়েছেন সেটি স্পষ্ট বলে দেয় যে মানুষ হিসেবে আপনি আমার চাইতে অবশ্যই অনেক ভালো। আমি হয়তো আহ্বান করেছি কিন্তু সাড়া দিয়েছেন কিন্তু আপনি, জন্য আপনার কাছে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আপনার জন্য প্রার্থনা করি রাসেল, আল্লাহ যেন আপনার সমস্ত সুখ সমস্ত মনস্কামনা পূর্ণ করে।
আমি কৃতজ্ঞ এই জন্য আপনি ওর জন্য সারা পৃথিবীর মধ্যে একটু সহায়তা করছেন বা অন্যরকম তাকে একটু সহায়তা করছেন। আপনার জন্য আমি তাকে পাওয়া বা আমি কল দেওয়া বা তাকে একটু হেল্প করা আপনার মাধ্যমে আপনার জন্য।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে এবং দারুণ ভাবে এই কথাগুলো শোনার উপলক্ষ করে দিয়েছেন। রাসেলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক টান, অনেক মহব্বত এবং সবাইকে সাথে নিয়ে দোয়া করছি আমার এই ভাইটা যেন জীবনে সুখদিন কাটাতে ভালো থাকে। নরসিংদী,
আমার বন্ধুটি হলো নরসিংদী জেলা
বেলাবোর থানা, বেলাবোর থানা নরসিংদী। রাসেল যার ভালোবাসা যার চমৎকৃত কথা আমাকে সত্যি মুগ্ধ করেছে এবং আমি অবশ্যই অলরেডি সে অফার করেছে যে 15,000 টাকা ইটস ওর্থ ফর দ্য স্যালারি মান্থ এবং সে যদি সেটা গ্রিড করে সে অবশ্যই তার নিজের সিদ্ধান্ত হবে। সামনে সামন তার পরিবারের লোকজনের সাথে কথা বলবে, তাদের সাথে গিয়ে দেখা করবে, তারা যদি মনে হয় তাহলে সে সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। সামন সে সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে যে কোন জায়গায় চাকরি আপনি করবেন বা করবেন না, কারণ এগুলোর মধ্যে থেকে তো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা আর কাজটা কিন্তু নিজেকেই নিতে হবে, এই কাজটা নিজেকেই করতে হবে। বাট আমরা এর মধ্যে থেকে যদি আরো কেউ এ ধরনের কমিউনিকেশন আসতে চায় তাদের মধ্যে থেকে অবশ্যই আমরা এই জায়গাতে একটু লোভিত হবই, আমরা বেস্ট আউটফিটটাই চাইব যাতে করে শাওন শাওনই হয়। তবে অনেকেই টাকা দিতে চেয়েছেন, এখানেও রাসেলও বলছিলেন টাকা, অনেকেই বলছে আমাদেরকে ফোন করে করে, বাট টাকা আমরা এন্টারটেইন করছি না কারণ শাওনও এটা জন্য পক্ষপাতি না। শাওন নিজেও বলছিল যে আমি আর নিজেকে আসলে আর আমি আমার ইসের সাথে ঠিক যায় না। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু সার্ভাইভ, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু সার্ভাইভ, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু সার্ভাইভ। ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। জি লাইন নিয়ে মনে হয় পাচ্ছে না। জি আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নূর আলম বলছি।
জি নূর আলম, জি বলুন।
আমি নূর আলম বলছি।
নূর আলম সাহেব আমরা আপনাকে শুনতে পাচ্ছি, জি বলুন। আলহামদুলিল্লাহ, আপনার যদি কোনো কিছু বলার থাকে আজকের অতিথির বিষয়ে?
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, জি বলুন। ফোনের লাইনটা ক্লিয়ার না তাও একটু। জি জি জি
একটা অপরচুনিটি আছে।
জি বলুন। জি বলুন। জি জি
আচ্ছা আমি একটু ইজি করে বলে দিই। উনি ফেসবুকে টেক্সট করেছিলেন যে আমি একটা এস্টাবলিশড কোম্পানির অ্যাডমিন, আমি চাই শাওনাপুকে হেল্প করতে। নরমালি আমি প্রজেক্ট স্টার্ট হবে ওনার জুলাই মাস থেকে, ওনার প্রজেক্ট স্টার্ট হবে, স্যালারি 15,000 প্লাস। ওনার ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ওখানে সিভি সেন্ড করতে বলেছেন।
দ্যাট ইজ রিয়েলি কুল, দ্যাট ইজ কুল। 15,000 টাকা প্লাস স্যালারি, ওইটা একটা প্রজেক্ট যেখানে অ্যাডমিন হিসেবে কাজ করেন আমার এই বন্ধুটি, তাই তো? সেখানে আপনি চাইলেই আপনি আপনি অফারটা অ্যাকসেপ্ট করতে পারেন। ইনফ্যাক্ট এখানে প্রচুর টেক্সট আছে শাওন, যেটির মধ্যে থেকে হয়তো ফিল্টারিং করে ঢাকা এফএম এর পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন চাকরিটা অ্যাভেল করতে চান। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? পরিষ্কার আপনি? অবাক হচ্ছেন না যে কেন আপনার সাথে কি কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? এই মানুষগুলো যারা ফোন দিচ্ছে, টেক্সট পাঠাচ্ছে, রাত বাজে দুইটা কিন্তু, খেয়াল রাখেন। জানেননি দেখুন যে কি আত্মীয়তার একটা রিলেশনশিপ তৈরি হয়ে আছে এই প্রোগ্রামটাকে ঘিরে। এখন পর্যন্ত টেক্সট এসেছে কত আমাদের ফেসবুকে?
20,000 প্লাস।
কি বললি?
ও, আমি টোটালটা হিসাব করেছি আর ফেসবুকে এখন হচ্ছে 14,000 প্লাস, দ্যাট মিন্স হচ্ছে 14,513, আর লাইক তো আছে, এন্ড আমি এসএমএস যে এসেছে সেটা হচ্ছে 5,000।
তার মানে আমাদের এই টেক্সট এবং ফেসবুক মিলে প্রায় 20,000 এর উপরে টেক্সট। ক্যান ইউ থিংক 20,000 এর উপরে মানুষ নিজের পকেটে পয়সা খরচ করে টেক্সট পাঠিয়ে তার সমবেদনা বা তার সহমর্মিমতা বা তার ভালোবাসা জানাচ্ছে আপনার সাথে? ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? ওয়াই? তারা কি আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক? তারা কি আপনাকে বাই নেমে চিনে? কোনো কালে দেখা হয়েছিল? না কিন্তু, রাত বাজে দুইটা। তারা সহমর্মী, তারা সাধারণ মানুষ, এই কারণেই তারা অনন্য সাধারণ, যে মানুষগুলোর বড় বেশি অভাব এখনকার সমাজে। সবাই অসাধারণ, সাধারণ কেউ না, এরা সাধারণ মানুষ। এবং যারা হেল্প করার জন্য পাগল হয়ে যাচ্ছে তারাও কিন্তু সাধারণ মানুষ। তারা কি কেউ চেনে আপনাকে, জানে আপনাকে? না কিন্তু। এটাই হচ্ছে এর ক্যারিশম্যাটিক সাফল্য এই প্ল্যাটফর্মে। আমরা চলে যাচ্ছি একটি ফোন কলে। জি, আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
আসসালাম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি, নাম মফিজুল ইসলাম, আমি ঢাকার গেন্ডারিয়া থেকে বলছি।
ক্যান্ডেরিয়া থেকে মফিজ সাহেব? জি মফিজ সাহেব, আমরা আজকের অতিথি বন্ধুকে নিয়ে একটা অনুরোধ করেছিলাম, কোনো ভাবে যদি আপনি কানেক্ট করতে পারেন বা কিছু বলেন আর কি। আপনার কথা শুনতে চাচ্ছি মফিজ সাহেব, যদি কিছু বলার থাকে।
জি, আমি বলছি যে আমি আপনাদের এই প্রোগ্রামটা অনেকদিন থেকে, জি জি জি, আমি বলছি আমি আপনাদের এই প্রোগ্রামটা অনেকদিন থেকে শুনে আসছি, বিশেষ করে আপনার সাথে গুরুর সাথে কথা বলার জন্য আমি অনেকদিন থেকে উদগ্রীব হয়েছিলাম, সুযোগ পাই নাই।
আলহামদুলিল্লাহ,
আজকে সেই সুযোগটা পেয়েছি, সেই জন্য শুকরিয়া।
আলহামদুলিল্লাহ,
এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।
আমিও ভাগ্যবান যে আপনার সাথে কথা হলো। জি,
আমি একটা গ্রুপ অফ কোম্পানির ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টে আছি।
জি,
আমি একটা গ্রুপ অফ কোম্পানির যে আমার ডিজিগনেশন জেনারেল ম্যানেজার।
জি আলহামদুলিল্লাহ।
তো আমার এই ফোন নাম্বারে যদি আপনারা মনে করেন ওনাকে দিবেন, বা আপনারা যদি মনে করেন আমি ওনাকে জব অথবা ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারবো।
জি আলহামদুলিল্লাহ, আমরা ফাইন্যান্সিয়াল না, জবটা যদি দেয়া যায় যেটা ওরিটাকে পারমিট করে তাহলে খুব ভালো হয়। মফিজুল সাহেব, আমরা আসলে একটা জবের জন্য অনেক বেশি তাকিয়ে আছি।
জি, আমার এই নাম, যে আমার এই নাম্বারটা তো অবশ্যই আপনাদের কাছে আছে,
এই নাম্বারটা আমরা পৌঁছে দেব,
পরবর্তীতে যোগাযোগ করেন। আমি আমার এইচআরডি কে বলতে পারি, কারণ এইচআরডি আমার আন্ডারেই আছেন।
জি,
কোম্পানিটা হয়তো আপনার নাম শুনেও থাকতে পারেন,
তীর
কোম্পানির নাম শুনেছেন হয়তো?
জি, আরেকবার বলুন। বাংলাদেশে অনেক রিকগনাইজড একটা কোম্পানি। জি প্লিজ বলুন, সমস্যা নাই, বলুন প্লিজ।
আমি ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের জিএম।
আলহামদুলিল্লাহ।
না না, আমি অতি সাধারণ একজন মানুষ, আপনার সাথে কথা বলতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগছে।
আলহামদুলিল্লাহ। জি, আমরা সত্যি সত্যি প্রিভিলেজড উইথ ইওর প্রেজেন্স মফিজুল সাহেব, এবং আমি অফারটা অবশ্যই পৌঁছে দিলাম। এখন পরবর্তী কন্ট্যাক্টটা
করেন।
জি,
তাহলে আমার
সাথে যোগাযোগ করেন।
আই ক্যান ট্রাই মাই লেভেল বেস্ট।
আলহামদুলিল্লাহ। শাওনের সাথে একটু কথা বলুন। শাওন, দেখুন, আপনার বাবা হয়তো উপর থেকে সত্যি আপনার জন্য ভালো কিছু সবসময় নিয়ে তো বসে আছেন, দেখেন কত অ্যাঞ্জেল দাঁড়িয়ে যাচ্ছে যারা আপনাকে সাহায্য করতে চায়। কথা বলুন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি
শাওনাপু আমি ওয়ালাইকুম আসসালাম শাওনাপু দেখেন আমারও একটা ছোট বোন আছে এবং আমরা চার ভাইয়ের একটাই বোন আমি একদম আমার কোলে ফিটি করে আমার বাবা নাই আমি ওকে বড় করেছি এখন ওকে একটা জব দিয়েছি যমুনা ব্যাংকে জব করে খুব ভালো আছে তো আমি অন্য কিছু মনে করবো আমি আপনাকে ঠিক ওর মতোই দেখি বা দেখবো আশা করি আমি চেষ্টা করবো আপনার জন্য কিছু করার
থ্যাংক ইউ সো মাচ
আল্লাহ রাব্বুল আলামিন তুমি অবশ্যই আমাদের সাথে আছো এবং স্পষ্টতই দেখতে পাচ্ছি যে তুমি সাথে আছো কারণ তোমার প্রেরিত ফেরেশতারা যারা মানুষ তার মধ্যে ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি মুবিদুল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমার মনে হয় যে আমরা যে ধরনের স্বপ্ন দেখছি যে ধরনের একটা কিছুর জন্য তাকিয়ে আছি সেই ধরনের কিছু হয়তো আমাদের খুব শীঘ্রই আমাদের জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই হয়তো শাওন এবং মফিজুল সাহেবকে নিয়ে আমরা হয়তো একটা 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 সেলিব্রেশন প্রোগ্রাম করতে পারি যখন হয়তো মফিজুল সাহেবের মাধ্যমে অ্যাপল লেটার হ্যান্ড ওভার হচ্ছে শাওনের কাছে সেই দারুণ মুহূর্তের সাক্ষী আমরা হতে পারি তাদের এই প্রোডাক্ট কিন্তু তীর আটা তীর তৈল সোয়াবিন তেল সব হিউজ কোম্পানি এবং উনি যেহেতু এইচআরডি ওনারা কন্ট্রোলে সো ইটস নট এ বিগ ডিল ফর হিম এবং সেই সাথে যিনি টেক্সট পাঠিয়েছেন এরকম হান্ড্রেডস অফ টেক্সট কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে আসছে আমাদের কফি আরে ফোন আসছে সমানে যে আমরা চাকরি দিতে চাই আমরা এগুলোর ভিতর থেকে বেস্ট পসিবল আমরা এই জায়গাতে একটু লোভী হবই আর কি আমিও নিজে লোভী হতে চাইবো যেখান থেকে আমি আমার আজকের এই বন্ধুটির জন্য সবচেয়ে ভালো যে জবটি হয় সেই জবটি আমরা চাইব স্বাভাবিকভাবে যাতে করে তার স্বপ্নটা পূরণ হয়ে যায় তার বাবার অদেখাটা স্বপ্নটা অব্যক্ত স্বপ্নটা পূরণ হয়ে যায় এবং আমাদের যাদের অনেকে স্বপ্ন পূরণ হয় না তারা ভালো থাকবো তার স্বপ্ন পূরণ হতে দেখে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো মেঘলা কিন্তু তোর মুখ থামছে না বল
ওকে আশিক রহমান লিখেছেন যে আমি হসপিটালের অ্যাডমিনের চাকরি দিতে পারবো ওনার সাথে যোগাযোগ করবার জন্য সবাই যার যার মতো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা যেখান থেকে ওয়াদা করেছেন বিশ্বাস করুন আমি 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 আমার এই জায়গা থেকে তো আমি অবশ্যই আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের এই যে আমরা তো জানি যে কোনো ভালো কাজের জন্য যখন নিয়াত করা হয় তখন থেকে কিন্তু তার সেই পুণ্যটা স্রষ্টার দরবারে কাউন্ট হতে থাকে সেটা গ্যারান্টেড হয়ে যায় এটা জরুরি না যে আমরা অ্যাভেল করলাম কি করলাম না বরং এটা জরুরি যে আপনি যে কথা দিয়েছেন আপনি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আপনি যে করবেন এই কথা বলেছেন সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার এই জিনিসটাকে কবুল করে নেবেন অবশ্য আমরা অ্যাভেল তো করবো একটি ফোন কল নিচ্ছি এবং আই থিঙ্ক সো ফার ইজ দ্য লাস্ট ফোন কল জি আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম
জি কে বলছেন কোথা থেকে বলছেন
কাউসার বলতেছিলাম গুলশান এক থেকে
জি আমাদের আজকের অতিথি বন্ধু শাওন যদি তাকে উদ্দেশ্য করে কিছু বলার থাকে
আসলে আমি শাওনাপুকে হেল্প করতে চাচ্ছিলাম
জি
আমার বড় ভাই প্রাণ গ্রুপ অফ কোম্পানিতে জব করে তো উনি রবিবারে লোক নিচ্ছে আর কি এজন্যই আমি
আচ্ছা আচ্ছা প্রাণ গ্রুপ কোম্পানিতে আছেন এবং উনি রবিবারে লোক নিচ্ছেন সো এর মধ্যে
হচ্ছে মার্কেটিং এর
জিএম আচ্ছা মার্কেটিং এর জিএম সো দেয়ার ইজ দ্য প্রবাবিলিটি যে ওখানে উনি যোগাযোগ করলে জব হতে পারে কাউসার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে এবং এই 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 কমিউনিকেশনটা আপনার সাথে করবার জন্য আমরা অবশ্যই আপনার নাম্বার আমরা পৌঁছে দিব শাওনের কাছে এবং স্রষ্টা যদি চান তাহলে হয়তো এই ধরনের প্রাণের মতো একটা ব্র্যান্ডেড কোম্পানিতে হয়তো আমরা একদম একটা ভালো এক্সিকিউটিভ হিসাবে আমাদের এই বন্ধুটাকে দেখতে পাবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক কৃতজ্ঞতা কাউসার আমাদের সাথে ফোনে যুক্ত হওয়ার জন্য এবং এই ধরনের অফার আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকুন বন্ধু সুখে থাকুন বড় করে জীবনটাকে বাঁচুন আমার বিদায় নেয়ার সময় হয়ে গেছে কৃতজ্ঞতা কতবার বলবো কতবার বললে কৃতজ্ঞতা জানানো হবে আমার জানা নাই বাট থাউজেন্ড টাইমস আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্রষ্টা অবশ্যই যারা যারা আপনারা কথা দিয়েছেন আপনাদের এই এই কথা দেয়াটাই অবশ্যই স্রষ্টা কবুল করে নেবেন। তার বিনিময়ে স্রষ্টা অবশ্যই আপনাদেরকে সেই ভালোবাসা দিবেন, সেই প্রতিদান দিবেন যাতে করে আপনারা নিজেরা ব্যক্তি জীবনে সুখে থাকেন। আমি দোয়া করি এই 30-35 লক্ষ সমস্ত লিসেনারদেরকে নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, নিরাপদে থাকুন, বড় করে জীবনটাকে বাঁচুন। আর এদের ভিতর থেকে আমরা শাওনকে সে নাম্বারগুলো পৌঁছে দিব এবং তাদের ভেতর থেকে শাওন এবং শাওনের পরিবার আমরা অনুরোধ করব তারা সবাই মিলে হয়তো সিদ্ধান্তটা নেবেন যে কোন অপরচুনিটি তারা অ্যাভেল করতে চান, কোন জবটা তারা নিতে চান। এবং একদিন হয়তো সেই দিন আসবে যেদিন আমরা হয়তো আবার শাওনকে সাথে নিয়ে যার যে কোম্পানির জব তিনি নিচ্ছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যান্ডেড ওভার হচ্ছে সেই দৃশ্যটা হয়তো আমরা মঞ্চস্থ করতে পারবো আমাদের এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। সেই দৃশ্যটার জন্য তাকিয়ে থাকলাম। আর এই ইন্টারিম পিরিয়ডে যারা সমানে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছেন যে পাশে থাকতে চান, জব দিতে চান, আবার অনেকে চিন্তা করছেন, তাদের সবাইকে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। শেষ মুহূর্তে বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আসলে আমি ফর্মালিটিস অনেক বুঝি না বা করতেও পারি না, বাট আমি আপনাকে কিভাবে করব সেটাও বুঝতে পারছি না। বাট আমি এখানে না আসলে আমি বুঝতাম না যে বাংলাদেশে এখনো মানুষ আছে। আমি যখন এই প্রবলেমে পড়েছি আমার প্রবলেমগুলোর জন্য আমার মনে হচ্ছে আসলে কেমন জানি পৃথিবীটা হয়ে যাচ্ছে, পৃথিবীতে মানুষগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি আজকে রেসপন্স দেখে এবং কমেন্টস দেখে আমার মনে হচ্ছে না পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে এবং পৃথিবীতে এখনো ভালো মানুষের বেঁচে থাকার জন্য কি বলবো সেই এনভায়রনমেন্ট আছে। আর গুরু আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ মেঘলা আপুকে। আর আমার সামনে যে ভাইয়াটা বসে আছে আমি ওনার নাম জানি না আনফরচুনেটলি, হ্যাঁ আপনাকেও অনেক ধন্যবাদ এবং
আমাদের প্রোগ্রাম প্রোডিউসার ইমতিয়াজ,
হ্যাঁ ওনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর থ্যাংকস ফর অল অফ লিসেনার অ্যান্ড হু সাপোর্ট মি অ্যান্ড সাপোর্টেড মি টু টেক্স মি অ্যান্ড কলড মি অ্যান্ড হু ইজ উইশেস ফর মি অ্যান্ড প্লিজ পে ফর মি অল অফ ইউ আই এম জাস্ট ওয়ান অফ দি
But you have to commit it that you didn't rain yourself like smoking or whatever.
Yeah, I won't, because I want to again.
Never ever, because by this time you are already been committed. Because thousands of people, millions of people praying for you, they're mentally attached with you. So it's not supposed to do like this type of behavior, okay?
Yeah, I won't, and I promise that I will, if I get chance, if I get opportunity, I will really do that, and I think that I will definitely, and please pray for me, and thanks again, Guru. আমি আজকে এখানে আসবো, ইভেন এই কথাটা আমি কাউকে বলিনি, আমার ফ্যামিলির কাউকে বলিনি, শুধু একটা ফ্রেন্ড জানে যার বাসায় আমি এখন যাবো, এই জন্যই ওকে বলেছি। তো আমি স্পেশালি থ্যাংক জানাতে চাই আমার দুইটা ফ্রেন্ডকে যারা আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার মেন্টালি অনেক সাপোর্ট করেছে। আমি ওদের নাম আসলে বলতে চাই, সেটা হলো তানজিনা এবং আনসারি। আমি জানি ওরা শুনছে না প্রোগ্রামটা, তারপরও আমি শোনানোর জন্য নয় নিজের মন থেকে বলছি আমি ওদেরকে অনেক ভালোবাসি এবং ওদের জন্য দুইটা মানুষের জন্য মনে হয় আমি এই পর্যন্ত এসেছি এবং এই পর্যন্ত এসে আপনাদের কাছে কথা বলতে পাচ্ছি ওদের মেন্টাল সাপোর্টের জন্য। আর আজকে মনে হচ্ছে আমার শুধু দুইটা বন্ধু না, আমার সাথে অনেক 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 মানুষ এবং আমি তাদের মধ্যে বেঁচে থাকবো এবং ইনশাল্লাহ অনেক আমি আশা করি যে আরেকদিন এই অনিয়ারে আসবো এবং আপনাদের কাছে আমি হেসে কথা বলবো। আজকে যেমন আমি আসলে এরকম একটা মানুষ না যে আমি খুবই ইন্ট্রোভার্ট এবং চুপচাপ থাকা, আমি ভাসতে পছন্দ করি, সবসময় উঠতে পছন্দ করি। ইনশাল্লাহ আমি আবার উঠবো এবং আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি আমার জন্য দোয়া করবেন।
একসময় পৃথিবীটা দিন দিন কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে, অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, সেখানে শাওনের মতো মেয়েরা বেঁচে থাকুক, শাওনের মতো মানুষগুলো বেঁচে থাকুক যারা অনেক বেশি স্বপ্নবিলাসী, যারা এত বেশি বাস্তবতা সম্মত না, এত বেশি বাস্তবতার নিয়ম কানুন কষাঘাত বুঝতে চায় না। যারা স্বপ্নেই থাকতে চায়, হাসতে চায়, উঠতে চায়, ভাসতে চায়, এরকম কিছু মানুষ থাকুক, তবেই না পৃথিবী ব্যালেন্স হবে। এবং তারা যদি উঠতে গিয়ে ভাসতে গিয়ে পড়ে যায়, হোঁচট খায়, তখন আপনাদের মতো অ্যাঞ্জেলরা আছেন, যারা ফোন দিচ্ছেন, যারা পাশে এসে দাঁড়ানোর কথা বলছেন, তারা থাকতে আমাদের ভয় দিছে। কিছু মানুষ থাকুক না পৃথিবীতে যারা স্বপ্ন নিয়ে বাঁচবে, স্বপ্ন নিয়ে বাঁচুক। আর আমি বিদায় নেই, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বিদায় নিচ্ছি বন্ধু, আমার কণ্ঠস্বর, আমার প্রেজেন্স, আমার চলে যাওয়া বা কাছে থাকা সবকিছু অসম্পূর্ণ যখন আমার সহযোগী সারথি মেঘলা থাকে না। মেঘলা আমাকে এইভাবেই আমার অনুষ্ঠানটিকে পরিপূর্ণ করে রাখে। মেঘলা যখনই থাকবে, যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, শুনে রাখ মেঘলা, তুই না থাকা মানে অনেক কিছু অসম্পূর্ণ হয়ে যাওয়া, তুই থাকা মানে সমস্ত কিছুর মধ্যে প্রাণ ফিরে আসা। তোর আর আমার কেমিস্ট্রি গত 5 বছর ধরে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের লিসনার্স কমিউনিটি তৈরি করেছে, তারা তোর আর আমার এই শব্দ যুগল, তোর আর আমার এই সিঙ্ক্রোনাইজেশন দেখতে পছন্দ করে। এটি একটা অধ্যায়ের মতো এফএম ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এটিকে কেউ অস্বীকার করতে পারবে না। এটি একটি উপাখ্যান, একটি আলাদা গল্প। ভালো থাকুন সবাই, আর আমাদেরকে প্রার্থনায় রাখুন, কথা হবে আবার।
গুরু এতে সাম বিদায় নিয়ে চলে গেলেন এবং গুরু যেটা বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে বলবার জন্য। আর আজকের অতিথি বন্ধু ছিলেন শাওন আপু, তার কথাই আমরা শুনছিলাম। এবং অনেক বন্ধু অনেকভাবে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং অনেকভাবে হেল্প করতে চেষ্টা করেছেন। এবং একটা কথা উল্লেখ হয়ে বারবার যেটা গুরু এতে সাম বলছিলেন, আমিও বলে দিচ্ছি যে আমরা কোনোভাবেই আর্থিক সাহায্যটা নিচ্ছি না। যদি কেউ জব দিতে চান, এবং অনেকেই সেটার জন্য আমাদেরকে ফোন করছেন, এসএমএস করেছেন, কমেন্ট করেছেন, তো তারা জবের জন্য শুধু আমাদের সাথে কানেক্টেড হবেন। তো আপনারা ইজিলি আমাদের অফিসে এসেও সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, আর যেখানে দেখছিলাম যে শাওনাপুর লাইফটা এরকম একটা জায়গায় চলে যাচ্ছিল, আসলে বন্ধু অন্ধকারটা যত বড় দিনের আলো ঠিক ততটাই কাছে। আমি কিন্তু প্রথমেই এই কথাটা বলেছিলাম এবং আপনারাই হচ্ছেন সেই দিনের আলো। যাই হোক বন্ধু, অনেক কথা বলবার আছে যাবার আগে। যেমন অ্যাকাউন্ট নাম্বার 90.4 আপনি যদি অংশ নিতে চান, তাহলে রেক্সার যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে যে নাম্বারটি আপনি পাবেন সেই নাম্বারটি 16260-তে এসএমএস করবেন যত খুশি ততবার। এবং সর্বাধিক এসএমএসকারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4-এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্সে ভার্সিটি ভর্তি কোচিং এর 35% ডিসকাউন্টে মাত্র 8,800 টাকায় ভর্তির সুযোগ পাচ্ছেন আপনি, যদি আপনি সেটা আজকের মধ্যে ভর্তি হন, মানে 25 এপ্রিলের মধ্যে ভর্তি হতে পারেন। তাহলে বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713-432-009 এই নাম্বারটিতে। আর অনেকটা সময় চলে এসেছি, অতিক্রান্ত করেছি আমরা, এখন সময় 2:11 মানে রাত 2:11 চলে যাব। কিন্তু যাওয়ার আগে তো ধন্যবাদ বন্ধু আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে খুব ভালোভাবে ছিলেন এবং অনেক মন থেকে আমাদেরকে হেল্প করতে চেষ্টা করেছিলেন, আমাদের অতিথি বন্ধুকে হেল্প করতে চেষ্টা করেছেন। তো আমাদের যে ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, সেই পেজে আমাদের যে পোস্ট আপলোড করা আছে আজকের প্রাণব ভালোবাসার বাংলাদেশে, সেই পোস্টে আপনি পুরো সপ্তাহ জুড়েই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, যত খুশি ততবার শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং আমাদের ফ্যান পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি। এবং যারা বন্ধু আমাদের প্রোগ্রামগুলো মিস করে যান, তারা খুব আপসেট থাকেন, তো তাদের জন্য বলছি যে আপনাদের আপসেট থাকার কোনোই কারণ নেই। আপনারা আমাদের সমস্ত প্রোগ্রাম ডাউনলোড করে শুনতে পারবেন, আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, এখান থেকে গেলে আপনি আমাদের অনুষ্ঠানগুলো যখন তখন ডাউনলোড করে শুনতে পারবেন। এবং যেতে যেতে আমি আরও একবার বলতে চাই আপনাকে যে ভার্সিটি ভর্তি কোচিংয়ের সেরা সাইফোর্স
ভার্সিটি ভর্তি কোচিং এ 35% ডিসকাউন্টে মাত্র 8,800 টাকায় ভর্তির সুযোগ। আজকের মধ্যে যদি আপনি ভর্তি হতে পারেন তাহলে এই সুযোগটি পাবেন, মানে আজকে 25 এপ্রিলের মধ্যে। তো বিস্তারিত জানতে আপনি ফোন করবেন 01713432009 এই নাম্বার টিপে। এবং আমাদের যে অনুষ্ঠান হয় অ্যাকাউন্ট নাম্বার 90.4, সেই অনুষ্ঠানটিতে আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি যে নাম্বারটি পাবেন সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি আপনি 16260 তে যত খুশি ততবার এসএমএস করবেন এবং সর্বাধিক এসএমএস কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং আজকে যারা আমাদেরকে ফেসবুকে অনেক কমেন্ট করেছেন, যেই বন্ধুটি কমেন্ট করেছেন অনেক বেশি এবং যে বন্ধুটি আমাদেরকে 16260 তে এসএমএস করেছেন বেশি, সেই দুজনকে আমরা আজকে সিলেক্ট করব। আজকে বা কালকে সিলেক্ট করে সেই দুজন বন্ধু আগামী সপ্তাহে গুরু হিতের সঙ্গে সাথে কথা বলবার জন্য সুবর্ণ সুযোগ পাবেন। তো আমি এখন চলে যাচ্ছি, যেতে যেতে অবশ্যই বিদায় ঘন্টা বাজাবো। এবং এই যাওয়াটা ইতি নাকি সাময়িক বিরতি সেটা সময়ই বলে দেবে। আর আই এম লিভিং, আই লিভ ইউ অ্যাপ্রোচ উইথ ব্লেসিং অফ লাভ, পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। লুক ফরওয়ার্ড টু এ ওয়ান্ডারফুল লাইফ ফ্রেন্ড, ট্রাই টু হ্যাপি অলওয়েজ অ্যান্ড ট্রাই টু কিপ স্মাইল ইন ইউর ফেস লাইক দিস। আমি সবসময় যেরকম হাসি। সো টেক কেয়ার।
This track was downloaded from FusionBD.com.